This track was downloaded from FusionBD.com.
১১:১৬ হচ্ছে সময়। কিবরিয়া আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এবিসি রেডিও এফএম 89.2 এর বুধবারের রাতের আয়োজন হ্যালো ইট 920 তে। হ্যালো ইট 920 হচ্ছে আপনার কথা বলার প্ল্যাটফর্ম, যারা নিশ্চয়ই আজকের ২৪তম পর্ব নিয়মিত শুনে এসছেন, আগের পর্বগুলো তারা নিশ্চয়ই জানেন। হ্যালো ইট 920 হচ্ছে আপনার জীবনের গল্প বলার প্ল্যাটফর্ম। এখানে মূলত মানুষের জীবনে নানা রকমের ঘটনা, আনন্দ, বেদনা, হাসি, দুঃখ, কান্না, সাফল্য, ব্যর্থতা সবকিছুই আমরা ভাগাভাগি করে নিই। ঘন্টার পর ঘন্টা মন খুলে কথা বলেন এই অনুষ্ঠানের অতিথি, এবং এই অনুষ্ঠানের অতিথি হতে পারেন আপনি যিনি এই মুহূর্তে আমাকে শুনছেন। 9115668 হচ্ছে নাম্বার, আমি আবারও বলছি 9115668 হচ্ছে আমাদের ফোন নাম্বার। এখানে ফোন করতে হয়, ফোন করার পর আপনার নাম, তারপর আপনার সেল নাম্বারটি স্পষ্ট করে বলতে হয়, এবং তারপর আপনার জীবনের যে গল্পটি আছে বা আপনি যা বলতে চান খুব ছোট্ট করে বলে বলতে হবে ফোন করার জন্য। এবং আমাদের যে টিম রয়েছে হ্যালো ইট 920 টিম আপনাকে ফোন করবে, ফোন করার পর হতে পারেন আপনি আমাদের অতিথি। আজকে আমরা আমাদের অনুষ্ঠানে আমন্ত্রণ জানিয়েছি মিতুকে। মিতু তার জীবনের গল্প এবিসির শ্রোতাদের কাছে ভাগাভাগি করবে। তবে তার আগে আপনাকে বলতে চাই, ঈদের বিশেষ যে পর্বটি প্রচার করা হয়েছিল আপনার জন্য সেই বিশেষ পর্বটি ছিল পারভেজকে নিয়ে, এবং পারভেজ তার জীবনের গল্প এখানে সে ভাগাভাগি করেছিল। পারভেজ মানে আমাদের সিঙ্গার পারভেজ, যিনি বর্তমান সময়ে খুব ভালো গান গাচ্ছেন। পারভেজের গল্পটা প্রচার করবার পর আমরা অদ্ভুত রকমের সাড়া পেয়েছি। সাড়া পেয়েছি অর্থে যে একটু ভিন্ন রকমের সাড়া, যে একজন সেলিব্রিটি লেভেল থেকে একজন মানুষ তার জীবনের গল্প এত সাধারণভাবে সাধারণ মানুষের কাছাকাছি নেমে এসে ভাগাভাগি করেন, এটা অনেকেই অ্যাপ্রিসিয়েট করেছেন, অনেকেই প্রশংসা করেছেন। সেই প্রশংসা কিংবা সেই মন্তব্যের কিছু অংশ, ফোন কল বা রেকর্ড আপনাদেরকে আমরা শোনাবো। তার আগে অনুষ্ঠান চলাকালীন আমরা ফেসবুকে আপনার বিভিন্ন মন্তব্য নিয়ে থাকি আমাদের পেজটিতে, সেই পেজটির ঠিকানা আরেকবার মনে করিয়ে দিতে চাই। আমাদের পেজটি হচ্ছে facebook.com/hello8920, আমি আবারও বলছি facebook.com/hello8920, দ্যাট ইজ hello8920। এবং এখানে একটি রেডিও স্ট্যাটাস দেওয়া আছে আজকের অতিথি সম্পর্কে, আপনি সেখানে অতিথি সম্পর্কে, অনুষ্ঠান সম্পর্কে বিভিন্ন মন্তব্য করতে পারেন। এবং একই সাথে সবার জন্য একটি সতর্কবার্তা, সেটা হচ্ছে অনেকেই অনুষ্ঠানে অংশগ্রহণ করতে চান, তারা এই ফেসবুকের ওয়ালে কিংবা স্ট্যাটাসে তাদের ফোন নাম্বার দিয়ে যান, এবং যে কারণে অনেকেই তাদের সাথে যোগাযোগ করে থাকেন। আসলে যদি আপনি এখানে অনুষ্ঠানে অতিথি হয়ে আসতে চান তাহলে আমাদেরকে ইনবক্সে টেক্সট পাঠাবেন, কারণ আপনি যদি ওয়ালে আপনার ফোন নাম্বারটি দিয়ে দেন কিংবা স্ট্যাটাসে আপনার ফোন নাম্বারটি দিয়ে দেন সেক্ষেত্রে অনেকেই আপনাকে বিরক্ত করতে পারে। সবচেয়ে ভালো হয় আপনি আমাদের ইনবক্সে টেক্সট পাঠাবেন, এবং সেটা আমাদের অ্যাডমিন যারা রয়েছে তারা খুঁজে দেখবে। তো চলুন পারভেজ সম্পর্কে কে কি বলেছে আমরা একটু শুনি, শোনার পরপরে আমরা আজকের যিনি অতিথি মিতু তার জীবনের গল্প শুনব।
আমার নাম হচ্ছে রিঞ্জু মাহমুদ, আমাকে নাম্বারটি হচ্ছে। আসলে পারভেজ ভাই নিজেও জানে না উনি কত ভালো একজন মানুষ, উনি একজন ছোটবান মানুষ, অনেক একটা মানুষ, উনি এক সুন্দর মনের একটা মানুষ। আর উনার মায়ের দেওয়া হাতে দিলেই হচ্ছে যে খারাপ জিনিসগুলো ওনাকে ধরে রাখতে পারেনি, ওনাকে ছেড়ে চলে গেছে। আমি দোয়া করবো সারা জীবন যেন উনার মায়ের দেওয়া নিয়ে খুব ভালোভাবে ভালো থাকে, আল্লাহ তাহলে অনেক সাহায্য দেয়, উনার মার স্বপ্নগুলো উনি পূরণ করি, আর এরকম ছোট ভাবে বেঁচে থাকে, আর আমাদের সুন্দর সুন্দর গান থাকবে।
নোয়াখালী থেকে মোহাম্মদ রাজিউল্লাহ জুয়েল বলছি। পারভেজ ভাইয়ের কথা শুনে খুব ভালো লাগে, পারভেজ ভাইকে অসংখ্য ধন্যবাদ। আর জীবনের রাগলের এই যে সংগ্রামটা উনি যে পাশ করে আসলেন, খুব ভালো লাগলো ওনার এই কথাটা শুনে। আমার জীবনটা পারভেজ ভাইয়ের মতো এরকম নোংরা রাজনীতিতে আমি নিজেকে এক করে আমার জীবনটা আমি প্রায় ধ্বংস করে দিয়েছি। আমার পড়ালেখা ক্যারিয়ারটা ওকে ফেলেছি, এখন আমি নতুন করে বাড়ির সাথে ওনার কথা শুনে আমি নতুন করে পড়ালেখা করা শুরু করছি। এখন ওনার কথা থেকে আমি অনেকটা উত্তর হয়েছি, এবং উনি যে ওকে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারে ঠিক এমনই আমি নিজেকে প্রতিষ্ঠিত করবো। তবে ওনার মতো ওই হয়েছে না, উনি শিল্পী জগৎ থেকে এই দেশটাকে সারা বিশ্বের কাছে পরিচিত করে দিয়ে আমি খুব ভালো ফুটবল খেলতে পারি, আমি ফুটবল খেলি, এবং উনি যে কিছু ছেলে মেয়েদেরকে নিয়ে এনজিওর মাধ্যমে কাজ করছেন এবং সকলকে সহযোগিতা করছেন, উনি যে আদর্শবান এবং নৈতিকতা শিক্ষা দিচ্ছেন এতে আমি খুব উদ্বুদ্ধ হয়েছি, এবং আমার জীবনেও আমি এরকম কিছু একটা করে দেখিয়ে দিতে চাই যে হ্যাঁ চাইলে মানুষ কিছু পারে, সবার ভিতরে তার সুপ্ত প্রতিভা, এবং সে চাইলে যে কোনো মোড়ে তার বিকাশ ঘটাতে পারে। অসংখ্য ধন্যবাদ পারভেজ ভাই এবং হ্যালো 8920।
আমি ইনিতা সাইদ মুন্সিগঞ্জ থেকে বলছি। আমার সেল নাম্বারটা হচ্ছে, আসলে গতকাল যে পারভেজ ভাইয়ের কাহিনীটা শুনলাম শেষটা অবশ্য শুনতে পারিনি, কারণ মোবাইলে চার্জ ছিল না। তবে যতটুকু শুনেছি, আসলে পারভেজ ভাইকে সেলুট করা দরকার আমাদের, কারণ উনি এমন একটা অবস্থান থেকে তার জীবনের এইসব কাহিনীগুলো আমাদের কাছে শুনিয়েছেন। মানে আমার খুব খুশি তার উপর, তিনি এত ভালো একজন মানুষ। কিজা ভাইকে ছোট একটা রিকোয়েস্ট করবো উনি যাতে সামনে করবে একটু, মানে সামারি আকারে পারভেজ ভাইয়ের কাহিনীটা, মানে শেষ দিক দিয়ে যদি একটু শোনান আমি খুব খুশি হব প্লিজ। আর পারভেজ ভাই সারা বাংলাদেশ আপনাকে সেলুট করবে। আমি আপনি অনেক ভালো থাকেন, আমাদেরকে আরো অনেক অনেক ভালো গুণ উপহার দেন, এই দোয়া করি সবসময়। সবসময় আপনি ভালো থাকেন।
আমার নাম দীপু, আমার ফোন নাম্বারটা হচ্ছে, আমার কথাটা হচ্ছে, কালকে পারভেজ ভাইয়ের জীবনের কাহিনী শুনলাম, তা শুনে অনেক ভালো লাগলো। তার কাহিনী একটু অন্যরকম হলেও সে তারকা হওয়া সত্ত্বেও তিনি আমাদের তার জীবনের কাহিনী বলেছে। তার অনেক স্টার আছে যে তাদের নাম তারা বলতে চায় না, পারভেজ ভাই তার উল্টোটা, সে তার কথা নিজেই নিজের গুণ বলেছে, খারাপ হোক ভালো হোক দুটি বলেছে।
আমি আইন ফাতেমা মাসাবতীকে বলছি। ছেলে আজকে প্রোগ্রামটি আমার প্রথম শোনা, পারভেজ ভাইয়ের কথা শুনে আমার খুব ভালো লাগছে। প্লাস উনি যখন বললেন যে ওনার মেজো বোন যে গত বছর 10 অক্টোবর ইউএসএ চলে গেছেন, ওনার জন্য মানে চলে যাওয়ার পর উনি অনেক মিস করছেন যে অ্যাকচুয়ালি ওনার আপনি ছিল, তখন কিন্তু আমি আমার কি বলবো আমার অনেক খারাপ লাগছে। প্লাস নিজে অজান্তে চোখে পানি চলে আসছেন, তো মানে আপনাদের প্রোগ্রাম শুনে খুবই আমার কাছে ভালো লাগছে। আর নেক্সট থেকে প্রোগ্রাম আমি সবসময় শোনার চেষ্টা করবো। আর পারুক ভাই প্লাস কি ভাইকে নিজের শুভেচ্ছা দিয়ে আমি আমার কথা শেষ করছি।
আমার নাম রিদান হলাদার অন্তর। গতকালকে পারভেজ ভাই আমাদের রেস্টুরেন্টে এসেছিল, তার সাথে অনেক কথা হয়েছে, কিন্তু আজকে আমি হঠাৎ করে এফএম রেডিও ছাড়ার পরে আমি শুনতে পেলাম যে পারভেজ ভাইয়ের গল্প শোনা হচ্ছে। এটা আমার কাছে খুব ভালো লাগলো এবং মনের আমার কাছে খুব আনন্দিত মনে হচ্ছে যে আসলে পারভেজ ভাইয়ের সাথে কালকে কথা বললাম, আজকে সে এফএম রেডিওতে আছে। আমি পারভেজ ভাইয়ের সাথে একটু কথা বলতে পারলে আমার মনটা হয়তো আর একটু ভালো লাগতো। রেস্টুরেন্টে আমি একজন সার্ভার, তাহলে হয়তো আমার মানে জীবন
আমি বলতে চাচ্ছি পারভেজ ভাইকে নিয়ে দুটা প্রসঙ্গ। একটা হলে আমি নিজেও উদয়ন থেকে পাশ করা, তাই উনার ছোটবেলাকার কথাগুলা আমার একদম ছোটবেলাটাই নিয়ে গেছে, আমার প্রত্যেকটা মেমোরি ওনার সাথে মিলে। আর সেকেন্ড কথা হচ্ছে আমার পেটে এখন একটা বাবু বড় হচ্ছে, আমি প্রত্যেকদিন ওনার যাবি যদি উড়ে এই গানটা বাবুটাকে শুনাই, আর মনে মনে বলতাম যেন ও বড় হয়ে এরকম করে গান গায়। এখন বলবো ও বড় হয়ে এরকম যেন মানুষ হয়, কারণ মানুষ তো ভুল হবে, আমার পেটের থেকে তো কোনো দেবতুল্য কোনো দেবের পুত্র বের হবে না বা দেবের কন্যা বের হবে না, ভুল তো হবে, ভুল হোক, কিন্তু ভুলটা যে হচ্ছে সেটা শুধরানোর একটা ক্ষমতা থাকা দরকার, এটাই জরুরি। পারভেজ আপনি এগিয়ে যান, এটা আপনার জন্য আমার শুভকামনা, আমাদের দুজনের শুভকামনা। ধন্যবাদ।
যে পরিমাণ মন্তব্য এবং যে পরিমাণ কল এসছে তার কোটি ভাগের এক ভাগও আমরা বাজাতে পারবো না, কারণটা হচ্ছে যে বাজাতে গেলে যতটা সময় প্রয়োজন ততটা সম্ভব নয়, তার খুবই অল্প অংশ আপনাদের জন্য বাজানো হয়েছে, পারভেজের জন্য বাজানো হয়েছে। একজন বন্ধু এখানে বলেছেন যে তিনি অনুষ্ঠানের শেষ অংশটুকু সামারি আকারে বলতে বলেছেন, আপনার জন্য বলছি বিনয়ের সাথে। আপনি যদি আমাদের এই ফেসবুকের যে ঠিকানাটা বলছিলাম কিংবা আমাদের যদি ওয়েবসাইট www.abcradiobd.fm এখান থেকে আপনারা এখন লাইভ শুনতে পাচ্ছেন সারা বিশ্ব এই মুহূর্তে www.abcradiobd.fm কিংবা আমাদের যে ফেসবুকের ঠিকানাটি বলছিলাম আমি যে facebook.com/hello8920 এই দুটো জায়গা যে কোনো জায়গা থেকে আপনি পুরনো যে কোনো পর্ব পারভেজের পর্বটি ওখানে দেওয়া আছে, আপনি ইচ্ছে করলে ওখান থেকে ডাউনলোড করতে পারেন যতবার খুশি। অনেক অনেক ধন্যবাদ জানাবো পারভেজ সম্পর্কে যারা এই ধরনের মন্তব্য করেছেন, এবং পারভেজের জন্য সবসময় আমাদের অনেক অনেক বেশি দোয়া থাকবে। পারভেজ অনেক ভালো করবে তার গানের দিক থেকে বিশেষ করে, কারণ পারভেজ ভালো করলে আমরা ভালো কিছু সুর পাবো, ভালো কিছু গান পাবো তার কাছ থেকে। এই অনুষ্ঠানে অনেকেই অতিথি হয়ে আসতে চান, অনেকেই তার জীবনের কথা বলতে চান, তাদের মধ্য থেকে আমরা খুব অল্পজনকেই আপনাদের সামনে হাজির করতে পারি। সেরকমই কিছু কল আমরা এই মুহূর্তে শুনবো যারা আজকের এই অনুষ্ঠানে অতিথি হয়ে আসতে চেয়েছেন এবং হ্যালো 8920 অতিথি হয়ে আসতে চেয়েছেন। আপনাকে আরো একবার মনে করিয়ে দিচ্ছি, হ্যালো 8920 আপনার গল্প বলার প্ল্যাটফর্ম, এখানে আপনি এসে আপনার জীবনের গল্প বলতে পারেন। ফোন নাম্বারটি হচ্ছে 9115668 5668 এটি হচ্ছে ফোন নাম্বার। আর ফেসবুকের মাধ্যমে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমাদের ফেসবুকের ঠিকানাটা হচ্ছে facebook.com/hello8920।
আমার ফোন নম্বর ভাইয়া, আমার কথা কি আপনি শুনেন? আমার আর কোন রাস্তা নেই আপনার সাথে যোগাযোগ করবার। ভাইয়া, আমি ঠিক মতো খাইতে পারি না, লেখাপড়া করতে পারি না, কোনো কাজই আমি ঠিক মতো করতে পারি না। সবার সাথে আমার কষ্টের কথা বলতে চাই, আমাকে একটা সুযোগ করে দিন। আমার কথা শোনার মতো বলার মতো কাউকে পাই না, দয়া করে আমাকে একটা সুযোগ করে দিন। আমি আমার কষ্টের কথাগুলো বলে আমি হালকা হতে চাই। আমি জাকির হোসেন, আমার ফোন নাম্বারটি হলো, আমার মতো এমন অবাকা দিনের মধ্যে আর কেউ নেই, বা আমাকে যদি চলে গেছে বাবা আমার মতো অবাকা নেই, আমাকে যদি আপনি সুযোগ দেন আমার জীবনের গল্পটা আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই।
আমার নাম মোহাম্মদ আলহাজুদ্দিন নাহিদ, আমি একজন দৃষ্টি প্রতিবন্ধী। আমার দৃষ্টি প্রতিবন্ধী হওয়ার পিছনে অনেকগুলো কারণ রয়েছে। আমার মাকে অনেক নির্যাতন সহ্য করতে হয়েছে, প্লাস আমার এই দৃষ্টি প্রতিবন্ধিতার কারণে আমার মাকে শেষ পর্যন্ত মানুষের হাতে জীবন দিতেও হয়েছে। তাই আমি আমার এমন কিছু কথা আপনার এখানে এসে আপনার সঙ্গে নিয়ে আমি আমার লাখো বন্ধুদের কাছে বলতে চাই।
আমার নাম মোহাম্মদ নায়ন, আমার মোবাইল নাম্বার। আমি আপনাদের সাথে কিছু কথা বলতে চাই যে মেয়েরা যে এরকম আমি কি বলবো ভাই, আমি আপনার আমি ভেবেছি যে আমি যদি আপনি আমার হসপিটে আনেন তাহলে আমি সবগুলো বলবো আমার জীবন কাহিনী, যে মেয়েরা কিরকম হতে পারে তা নিয়ে কয়েকটি।
আমি অহনা বলছি, আমি আসলে এটুকু বলতে চাই, আমার খুব অল্প বয়সে বিয়ে হয়ে গেল একটা ছেলের সাথে। ওর আগে থেকে ম্যারেজ ছিল, ম্যারেজ থাকা সত্ত্বেও সেটা গোপন করে আমাকে বিয়ে করছে। বিয়ে করার পর আমি যখন এগুলো জানতে পারলাম, এরপর আমার মেয়েকে কিন্তু পালিয়ে গেছে। আসলে এগুলো কিছু মানুষ আর যাই করেন, ভালোবাসার প্রতি অত বিশ্বাস রয়েছেন, ভালোবাসার মান্য দিন শ্রদ্ধা করুন, কখনো ভালোবাসা কিছু অবহেলা করেন না। আর এরকম বোন থেকে দ্বিতীয় কারো বোনের ভাগ্য না হয়, যে বোনকে নিজের বোনের হাজবেন্ডের সাথে চলে যাওয়া তো কি দরকার, একজনের ঘর নষ্ট করে আরেকজনের ঘর জোড়া দেওয়া। আর আমার বোন যে আমার হাজবেন্ডকে নিয়ে চলে গেছে কিন্তু আসলে সুখী নেই, আমার হাজবেন্ড সত্যি চরিত্রই না। আর আমি তো এইটুকু বলবো যে আমাকে যদি কল করা হয় কি বাকিটা আমি ফোনে বলবো।
হ্যালো 8920, আপনি শুনছেন কিবরিয়া, আপনার সঙ্গে আছি। এবং গল্পের শুরুতেই প্রথমে আজকে বলে নিয়েছিলাম যে মিতুকে নিয়ে আজকে আমরা থাকবো, এবং মিতু সম্পর্কে সারাদিন প্রমো গিয়েছে এবং যারা শুনেছেন তারা নিশ্চয়ই জানেন যে মিতু তার জীবনের গল্প এখানে এসে বলতে চেয়েছিল, এবং সেই জীবনের গল্পই আজকে আমরা এখানে তুলে ধরার চেষ্টা করছি। তবে বিশেষ করে ফেসবুক থেকে দু একটি কমেন্টস আমি পড়তে চাই, যারা এখানে অনেকেই লিখেছেন যে মিতু আপনাকে ওয়েলকাম জানাই, মিতু আপনার স্টোরিটা শোনার জন্য সব কাজ ছেড়ে আমি এখন রেডিওতে বসে আছি স্টোরিটা শোনার জন্য। কেমন আছেন কিবরিয়া ভাই? আমি এখন হ্যালো 8920 শুনছি, আনুস তালুকদার এটা লিখেছেন। শফিকুল রাজু ইসলাম ওটা লিখেছেন যে মিতুর গল্প শোনার জন্য সিনি সারাদিন যাবত কাজ কাজ সবকিছু ছেড়ে দিয়ে হ্যালো 8920 জন্য অপেক্ষা করছেন। যাই হোক, হ্যালো 8920 যে আজকে যে মিতু এসছেন সেই মিতুর গল্প আমরা শুনবো। তবে শোনার আগে সবাইকে একটু বলে নিতে চাই, এই গল্পটা শোনার পরে আপনারা কি কি শিখলেন আমাদেরকে তাৎক্ষণিকভাবে জানাবেন। গল্প শোনার আগে কোনো মন্তব্যই করতে চাই না, চলুন আমরা গল্পটা শুরু করি। শুরু করার আগে মিতু আমাদের এখানে যে গল্প বলতে চেয়েছিলেন, হ্যাঁ মিতু যে আমাদের এখানে গল্প বলতে চেয়েছিলেন সেই ফোন কলটার খুব অল্প একটু অংশ আমরা আগে শুনবো।
হ্যালো, আমি মিতু বলছি লালবাগ থেকে, আমার সেল নাম্বারটি হচ্ছে। তো আমি আমার জীবনের একটি ঘটনা শেয়ার করতে চাই, সেটা হলো আমার মেয়েকে নিয়ে। আমার 2 বছর আগে আমার বিয়ে হয়, বিয়ের 3 মাস পরেই আমি প্রথমবার প্রেগনেন্ট হই। তো তখন আমার বিয়ে প্রেগনেন্ট থাকা অবস্থায় আমার হাজবেন্ড, আমি
এই ফোন কলটি আমরা এই জন্যই বাজিয়েছি যারা আমাদের অনুষ্ঠানে আসতে চান তারা কিভাবে আমাদের অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পারেন সেটা মূলত প্রমাণ দেখাবার জন্য। যাই হোক, মিতুর গল্প আমরা শুনবো, এবং প্রথমেই বলে নিয়েছি যে মিতু আজকে আমার সাথে রয়েছে স্টুডিওতে, মিতু তার জীবনের গল্প বলবে। এবং একই সাথে আপনি যদি মিতু সম্পর্কে কোনো কিছু জানতে চান, ডিটেল কোনো কিছু বলতে চান, প্রশ্ন করতে চান, মিতুকে দেখতে চান এবং মিতু সম্পর্কে যাবতীয় তথ্য জানাতে চান, মিতুর সাথে সরাসরি যোগাযোগ করতে চান, আমাদের ফেসবুকে আপনি কমেন্টস করতে পারেন। ওখানে যে রেডিও স্ট্যাটাসটি দেওয়া আছে ওখানে facebook.com/hello8920। আপনার নাম তো মিতু, সেটা তো মোটামুটি আমরা আমাদের রেকর্ডে বাজিয়েছি। এক, আর আপনার সঙ্গে এসেছেন হচ্ছে আপনার 1.5 বছরের মেয়ে, ওর নাম
মরিয়ম।
মরিয়ম আপনার কোলে আছে এই মুহূর্তে, তুমি কিছু বলবা? কিছু বলবা আম্মা, কিছু বলবা তুমি? আচ্ছা ঠিক আছে, ও গল্পের মাঝখানে কান্নাকাটি না করলেই হয়। আচ্ছা, আপনার নাম হচ্ছে মিতু এবং আপনার বয়সটা কত, মানে যদি আপনি আমাদের?
বর্তমান 20 চলতেছে।
20 চলতেছে। আপনি থাকেন কোথায়?
কামরাঙ্গিচা।
এটা এটা যেন কোথায় হলো?
এটা যে লালবাগ কেল্লা মোড়ের
মুড়িগঙ্গা কি পার
হইতো? গঙ্গা পার।
আপনি কিসে পার হলো? নৌকাতে?
না না,
তাহলে
আমরা ব্রিজ।
ও আচ্ছা, ব্রিজ দিয়ে পার। আমার যাওয়া হয়নি কখনো এলাকাতে আর কি। যে গল্পটা আপনি আজকে এখানে বলতে এসেছেন, ও আমি একটু আমার শ্রোতাদের একটু বলে দিতে চাই। মরিয়মের, মরিয়ম বলছি, মিতুর কোলে মিতুর মেয়ে, তার নাম হচ্ছে মরিয়ম এবং মরিয়মের বয়স হচ্ছে 1.5 বছর। আজকে মিতুর গল্পের সাথে মরিয়ম এবং মিতু সবাই জড়িয়ে আছে। 1.5 বছরের একটা বাচ্চা কোলে থাকলে বুঝতেই পারছেন যে সে কি করতে পারে, হয়তো মাঝে মাঝে কান্নাকাটি করবে, হয়তো মাঝে মাঝে খুব ডিস্টার্ব করবে। এই ডিস্টার্বটা আপনাদের নিয়েই আমাদের আজকের গল্পটা শুনতে হবে। চলুন আপনি শুরু করুন।
আমি সবাইকে ধন্যবাদ দিতে চাই যারা আজকে আমাকে শুনতেছে।
আমাদের স্পিকার মাইক্রোফোনটা থেকে ভয় পাচ্ছে, রাইট? তুমি মাইক্রোফোন ভয় পাও না? তুমি মাইক্রোফোন ভয় পাচ্ছ আম্মা? এদিকে মরিয়ম, মাইক্রোফোন ভয় পাচ্ছ?
তো আমি পড়াশোনা করি, আমরা জন্ম ঢাকাতেই, কেল্লার মোড়। তো মাঝখান দিয়ে আমরা ইয়ে চলে যাই, নারায়ণগঞ্জ চলে যাই।
আচ্ছা,
সেখানে গিয়ে ঢাকাতে প্রাইমারি কমপ্লিট করছি, কিন্তু ওইখানে গিয়ে ইয়ে হাই স্কুলে ভর্তি।
আচ্ছা,
আমি নবম শ্রেণী পর্যন্ত পড়তে পারছি।
ক্লাস
9 পর্যন্ত পড়ালেখা করছি, মানে পারিবারিক আর্থিক সমস্যার কারণে আর 10 ম্যাট্রিকটা দিতে পারিনি।
আচ্ছা,
আমার বাবা আবার দুটো বিয়ে করছে। তো আমার আম্মু প্রথম, তো আমার আম্মুর ঘরে আমি একা, আমার 3 ভাই, আমি বড়, তারপরে আমার 3 ভাই। তো সেখানে 7 বছর থেকে আমরা চলে আসি আবার ঢাকাতে। প্রথমে কেল্লা মোড়ে থাকি। আমার ছোট দুইটা ভাই, বাবা তো ধরেন ছোট মাকে নিয়েই থাকে, যার কারণে আমার ছোট ভাইরাই চাকরিতে জয়েন করে ঢাকাতে এসে, ওরা মা নিউ মার্কেটে প্রথম একটা ফুলের দোকানে চাকরি নেয় আমার 2 ভাই। তখন ওদের বয়স প্রায় 12 বছর হবে, যেটা বড় সেটার 12 বছর, আর ছোটটার বয়স হলো গিয়া এই 10 কাছাকাছি। তারপরে যখন আমার ভাইরা চাকরিতে জয়েন করে, তখন আমার নানা বাড়ি চলে যাই। নানা বাড়ি গিয়ে মামার ঘরে, মামার বাসায় 1 মাসের, প্রায় 2 মাসের মতো থাকি। তো তখন নিউ মার্কেটের চাকরিটা আমার ভাইরা ছেড়ে দেয়, যে উনি বেতন তো খুব কম, আর প্রথম অবস্থাতে তো একবারেই কম দেয়, সেটা দিয়ে তার সংসারের ই চলবে না।
না, আপনার বাবা এমনিতে কি করতেন?
আমার বাবা এমনিতে সর্বপ্রথম আমাদের অবস্থা খুব ভালো ছিল, হোটেল ছিল, হোটেল বলতে কি এই যে প্রায় রেস্টুরেন্টের মতোই ছিল আর কি। তো যখন সে বিয়ে শাদি করে তখন আর কি একটু ইয়ে করে যাই আমরা।
সেকেন্ড বিয়ে
করার পরে ও কিছুদিন ভালো থাকে, তারপরে উনি আবার বরিশাল চলে যায়। তো বরিশাল চলে যায় আমার বাবা, তো সেখানে গিয়ে সে আরেকটি বিয়ে করে ফেলে।
আপনি হচ্ছেন প্রথম ঘরের সন্তান?
হ্যাঁ, প্রথম ঘরের সন্তান। সেখানে আর কি একটা মেয়ে টেনে প্যাচে পড়ে যায়, যার কারণে গ্রামবাসী থাকে।
ও প্যাচে পড়ে মানে কি ধরনের প্যাচে পড়েছিল?
যেমন ওই মেয়েটা আমার বাবাকে ভাই বলতো, ছোট থেকেই ভাই ভাই বলতো। তো একদিন তার কিস্তির যে বই থাকে না, ওগুলো না তার মা ছিঁড়ে ফেলে। তো আমার বাবার কাছে যে বলে যে ভাই এটা তো ছিঁড়ে গেছে, এখন এটা একটু ঠিক করা যায় কিভাবে, সেটা বলে। মানে আমার বাবার সাথে এক ঘরে আর কি, একটা ঘরে। তো এটা আবার গ্রামের অন্য মানুষ দেখে ফেলে। তো তখন গেলাম, তো বুঝিনি কত কিছুই, একটা ছেলের সাথে একটা মেয়ে দেখলে কি কত কিছুই ভাবে। ওই মেয়ে বলে যে নাদিমের সাথে, তো আমার বাবার নাম আবার নাদিম, তো ওর সাথে তোর কি সম্পর্ক? না কোনো সম্পর্ক না, তো আমরা এই যে বই ছিঁড়ে গেছে, তো ওনার কাছে আসছি যদি একটু ঠিক করে দিতে পারে। তো গ্রামের লোক কয় না তোদের মধ্যে সম্পর্ক হয়তো বা আছে, তারপরে তাকে ধরে বিয়ে করে দেয়। তো ওইখানে গিয়ে আমার বাবা আর কি একটু আমাদের অবস্থা মানে একেবারেই খারাপ হয়ে গেছে।
সেকেন্ড বিয়েটা করার পরে
এটা
থার্ড বিয়ে ছিল?
থার্ড বিয়ে ছিল।
সেকেন্ড বিয়েটা তাহলে কোনটা ছিল?
সেকেন্ড বিয়ে করছে ঢাকাতেই, আমরা আমি যখন ক্লাস ফাইভ এ তখন আর কি সে সেকেন্ড বিয়েটা করে।
এটা কি তার নিজের ইচ্ছাতে হয়েছিল নাকি এরকম দুর্ঘটনা থেকে?
না, এটা সে নিজের ইচ্ছাতেই করছে, দ্বিতীয় বিয়েটা আমার বাবা নিজের ইচ্ছাতেই করছে।
আচ্ছা, মোট বিয়ে কতটা ছিল? তিনটাই ছিল। থার্ড অবস্থাতে গিয়ে তার অবস্থা খারাপ,
অবস্থা একেবারে খারাপ হয়ে যায়। তো তখন আমার আব্বুর এমন অবস্থা হয় যে সে রিক্সা চালায়,
রিক্সা চালাতো ওকে
সংসার চালাইতো। তো কিছুদিন যাওয়ার পরে ওনার ওই থার্ড যে বিয়ে করছে সেখানে সে ঘরে একটা মেয়ে হয়, এবং মেয়েটা ছয় মাস হওয়ার পরেই ওই মেয়েটা আবার চলে যায়, যে থার্ড বিয়ে করছে আমার ওই মাটা ওই মেয়েকে নিয়ে চলে যায়, যে সে তার সে আর আমার বাবার সংসার করবে না, চলে যায় তার মা বাবার কাছে। তারপরে তো আমার বাবা ওই ছোট মাকে নিয়ে, শুরু থেকেই আমার বাবা ছোট মাকে নিয়ে আমাদের সাথে সময়টা একটু কমই দিত, ওনার সাথেই চলে গেছে আমার বাবা আমাদের রেখা।
বুঝতে পেরেছি যে এরকম একটা পরিবেশে আপনি বড় হয়েছেন, ছোটবেলা থেকে বাবার সংস্পর্শ কিছু সামনে পেতেন না এবং স্বাভাবিকভাবেই খুব কষ্ট করে একটা জীবন যাপন। তো ঠিক আছে, আপনার জীবনের গল্পে আমরা চাই।
তো যখন আমরা ঢাকা চলে আসছি, ভাই তো চাকরি করে, ভাই দুই ভাই চাকরি করে, তো আমার মা প্রায় আমাকে বলতো যে বড় বোন হয়ে তো ছোট ভাইদের, ছোট ভাইরা কাজ করে আনে সেগুলা খাচ্ছি, এমন শুনতে শুনতে আমার খুব রাগ হয়, যার কারণে আমি একটি চাকরি নেই, একটি ছোটখাটো প্রাইভেট ক্লিনিকে চাকরি নিই আর কি। প্রথম অবস্থাতে মানে আমার তো রাগের মাথায় চাকরি নিছি, আলাদা তারা যা দেয় তাই।
কত টাকা পেতেন তারা?
প্রথম অবস্থাতে 1,500 টাকা দিত তারা।
কি কাজ ছিল আপনার ওখানে?
আমার ওখানে ছিল যে তাদের যে কার্ড আছে ক্লিনিকের এগুলো আর কি প্রচার করা।
আচ্ছা আচ্ছা।
মানুষের কাছে প্রচার করা যে এক এই একটা ক্লিনিক আছে, তো আপনারা এখানে বিভিন্ন ধরনের চিকিৎসা করা হয়।
আপনি খুলে বলেন কি 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 ধরনের কাজ
সেখানে আর কি? এই যে বাচ্চাদের সুই দেওয়া হয়, তারপরে যে মহিলাদের তো সুইটি দেওয়া হয়,
সুই দেওয়া মানে অ্যাবর্শন করানো,
আমরা এলাকায় যেতাম, যেমন আজকে একটা এলাকায় গেছি, প্রত্যেক বাসে বাসে যেতাম, যে মানে দিতাম মহিলাদের রাত্রে বেশি দিতাম যে একটা ক্লিনিক এটা খুব ভালো, যদি আপনাদের কোনো সমস্যা থাকে তাহলে এই জায়গায় যোগাযোগ করতে পারেন এবং এখান থেকে আপনারা চিকিৎসা নিতে পারেন।
আচ্ছা ঠিক আছে।
তো এইভাবে এইখানে প্রায় এক বছরের মতো চাকরি করি আমি। এক বছর চাকরি করার পরে তো ওই আপুরা এই ক্লিনিকটা বন্ধ করে অন্য জায়গায় চলে যাবো, তার কারণে ওনারা আমার বলে যে মিতু তুমি অন্য জায়গায় দেখো একটা চাকরি খুঁজে পাও কিনা। তো তখন আবার আমি আরেকটা ক্লিনিকে চাকরির জন্য আবেদন করি, মানে ওই ক্লিনিকটা আবার নতুন দিতেছিল। তো পুরান লোকরা তো পুরো এলাকায় চিনে আর ওনাদের সবাই চিনে, যার কারণে ওনারা আমারও রাখে। আমি এখানে যে কম বেতন পেতাম সেটা তাদের বলি নাই, বলছি ওনাদের ওনারা তো আমরা বেশি বেতন দিত, তো আপনারা প্রথম অবস্থাতে আমার যা দেন
সেটাই
ঠিক আছে। সেখানে প্রায় 8-9 মাস চাকরি করি। এই চাকরিটাও আমি কিছুদিন পরে ছেড়ে দিই, মানে প্রচুর কাটাকাটি করতে হয়, সকাল 9টা থেকে সেই রাত 9টা পর্যন্ত, এর মধ্যে শুধু সপ্তাহে একদিন ছুটি শুক্রবার, ছেড়ে দিয়ে আমি আবার একটা ফার্মেসিতে চাকরি নিই।
আচ্ছা,
ফার্মেসিতে যেমন ওই যে রোগীরা ফোন করে সিরিয়াল লেখা না, তো এরকম একটা চাকরি জয়েন করি আমি। চাকরি জয়েন করার পরে এখানে মনে হয় 1 মাস চাকরি করতে পারছি, এর মধ্যেই আর কি বাবা আমাকে বিয়ে দিবে, আমার বিয়ের কথাবার্তা চলতেছে।
তখন আপনি কোন ক্লাসে পড়েন?
তখন তো পড়ালেখা ছেড়ে দিছি।
আচ্ছা আচ্ছা।
আমি 2009 সালে পড়ালেখা ছেড়ে দিই আর কি, 8-এর লাস্টের দিকে আর কি পড়ালেখা ছেড়ে দিই।
ওকে।
জুলাই মাসে আমার একটি বিয়ের প্রস্তাব আসে, বাবা বলে যে এখন চাকরি আর করো না, এখন তো তোমার তোমার বিয়ে দিব, চাকরি ছেড়ে দাও। আমি বললাম দেখলেই তোর বিয়ে হয় না, চাকরি কেন ছাড়বো, কথাবার্তা আগে বাড়ুক তারপরে না হয় চাকরিটা ছেড়ে দেবো। সেটার দিন ছিল মনে হয় জুলাই মাসের 10 তারিখে, সর্বপ্রথম উনি আমাকে দেখতে আসে, মানে তোমার বিয়ে হয়েছে সেই আমাকে প্রথম দেখতে আসে। প্রথমে আর কি বলে না যে সে ম্যারিড, মানে ওই লোকটা তো ম্যারিড, ওনার স্ত্রী মারা গেছে। প্রথম আমার বাবারা জানায় না আমাকে যে ম্যারিড একটা ছেলে তোমাকে দেখতে আসতেছে, না আগের বউ মারা গেছে, এগুলো কিছু বলে না।
আচ্ছা আচ্ছা।
তো ওই ছেলেটা দেখে যায় আমাকে, দেখতে আসে যেদিন দেখতে আসলো, তো আমি শাড়ি পরছিলাম, উনি আর ঘটক, আমরা এই তিনজনই রুমের ভিতরে। তো উনি আমাকে জিজ্ঞেস করতেছে, নাম টাম জিজ্ঞেস করলো, কত পর্যন্ত পড়ালেখা করছি এগুলো জিজ্ঞেস করলো, তারপরে কোরআন শরীফ নামাজ টামাজ এগুলো আর কি। তো হঠাৎ করে উনি আমাকে জিজ্ঞেস করলো, ঝগড়া করতে পারো কিনা। তো এই কথাটা শুনি না, যেমন আমি হাসি দিচ্ছি, প্রায় হাসি দিচ্ছি জোরেই, যে মনে মনে ভাবতেছি যে এই কথা তো কাউকে আমি কোনোদিন বলতে শুনি নাই, যে দেখতে এসে জিজ্ঞেস করে ঝগড়া করতে পারো কিনা। তো তারপরে আমার মানে অনেকক্ষণ আমার কথা বলার পরে আমার মামি বলে, এত কি কথা বলে ওনারা মেরে নিয়া। আমার এক হাত ধরে নিয়ে এসে পড়ে আমার মামি ওইখান থেকে নিয়ে এসে পড়ে, ওই যে দেখে গেল এক সপ্তাহ পরে ওনার মা বড় বোন ছোট বোন কে নিয়ে আসে, আসে দেখ আবার দ্বিতীয়বার দেখতে আর কি। দেখে টেখে গেল তো ওনার মা দেখে বাসে যায় বলে, মেয়ে তো কালো দেখে আসলাম, মেয়ে তো কালো। ছেলেটা বলে, তে মার সাথে আবার একটু ঝগড়া দেখতে। তো ওনারা আসে আবার দেখতে, আসে দেখে যে পরে আমার শাশুড়ি বলতেছে, না আসলে সেদিন তো ভালো করে দেখি নাই, সেদিন তো মেয়ে শাড়ি পরছিল সেটা তোমার ভালো করে দেখিনি। তো যে ঘটক সে আমার পাটা ভালো করে দেখাইলো তাদের, যে আপনারা যেমনি বললেন মেয়েটা কালো, কোনখান দিয়ে কালো দেখান,
পাটা ভালো করে দেখলো মানে কিভাবে দেখেছে,
মানে এই যে সেলরটা একটু আলগি দিয়ে দেখলো আর কি, শরীরের রংটা কেমন আর কি।
ওকে,
তো পরে দেখা গেল, দেখে যাওয়ার এক সপ্তাহ পরে
ওনার মা কি করলো আপনার সাথে সেকেন্ড টাইম দেখা হওয়ার পরে, বলেছিল যে হাঁটা চলা ঠিক মতো, হাঁটো হাঁটো সামনে দিয়ে,
না এগুলো কিছু বলেনি,
এগুলো কিছু বলেনি। ওকে,
জাস্ট একটু দেখতেছে মনে হয় তারা সেখানে 15 মিনিটের মতো ছিল। আমার মা রে যাওয়ার সময় বললো যে আপনাদের মেয়ে তো পছন্দ হয়েছে, এখন যদি আল্লাহ এখানে লেখে রাখে আমার ছেলের সাথে ওর বিয়ে, তাহলে বিয়ে না আপনার সাথে আপনার মেয়েরই আমরা নিব।
ওকে,
দুই দিন পরে ঘটক আসছে, আমার বাবাকে খবর পড়েছে যে মেয়ে তো তাদের পছন্দ হয়েছে, এখন লেনদেনের ব্যাপারটা তোমরা কি করবা, ও না ছেলেকে দেখতে যেতে হবে না, ওনাকে দেখতে হবে, ওনার বাড়িঘর এগুলো দেখতে হবে। তো আমার আব্বু আমার মাকে এসে বললো যে তোর আমার আব্বু আবার আমার আম্মুকে তুই করে বলে সবসময়, যে তোর ভাই গো ক যে ওরা তো দেখে গেলাম, ওরা যে ছেলেটারা দেখে আসুক, আল্লাহ যদি ওদের পছন্দ হয় তাহলে আর কি সেখানে আমরা ই করবো। আমার মা সব ভাই গো যায় বললো, আমার আবার আটটা মামা, আটটা মামার মধ্যে মনে হয় তিনজন মামা গেছে আর দুইজন খালু গেছে আমার ওইখানে তাকে দেখতে, আর দূর সম্পর্কের একটা মামা গেছে দেখতে, আমার বাবা জানি, উনি তো আগের থেকে ছেলেকে চিনে সবকিছু জানে, দেখে টেকে আসলো। তো আমার মামাদের বেশি একটা পছন্দ না ছেলে,
কেন পছন্দ না
মানে একটু বয়স বেশি আর কি ছেলেটার। তো আয়সা আমার মারে বলে যে দেখ গ্রামের তো এমনি দেখ তো ঠিক আছে, কিন্তু বোন যদি মেরে বিয়ে দেয় তে না দিয়া কামন ভালো, কিন্তু দিয়া পরে অশান্তি কইরা এটা কিন্তু ভালো না, এখন আমরা তো দেখেছি ভালো। আবার আব্বু আবার আমাদের কথা বেশি একটা মাথা কামাইলো না, যে আমার মেরে বিয়ে দেবো আবার কে করবো। তো আমার মা তো তখন থেকেই পছন্দ না ছেলে, ভাইরা যেহেতু রিজেক্ট করছে সেখানে সে তো তাকে পছন্দই করে না। তো আমার বিয়েতে আমার মা কার কোনো মতই ছিল না,
আপনার মামার কোনো মত ছিল না,
আমার মা
মার মত ছিল না,
বাবাদের
মত ছিল না।
তো আমার বাবার আর কি মত এখানে বিয়ে দিবে সে,
আচ্ছা
আমার বাবা কিন্তু আবার ছেলে সম্পর্কে সবই জানে, উনি নিজে নিজেই খোঁজ খবর নিছে এবং যেখানে বিয়ে দিবে আমার বাবা ছোট খালতে সেখানেই বড় হয়েছে, তার জন্ম সেই এলাকাতে, উনি কিন্তু সব জানে ছেলের বিয়ে হয়েছিল, বউ মারা গেছে, একটা ছেলে আছে তার, সে ঘরে একটা ছেলে আছে, আমার যখন বিয়ে হয় তখন 6 বছর আর কি ওই ছেলেটার। লেনদেনের ব্যাপারটা আর কি, যেটাকে মানে আমাদের ইয়ে বলা হয় মজবেদা,
মজবেদা,
হ্যাঁ মজবেদা মানে একটা কাগজে লিখে দেবে যে আমরা কি চাই আর ওনারা কি চাইতেছে,
এটা হচ্ছে মজবেদা বলে। আচ্ছা আমার জানা ছিল না এটাকে বলে মজবেদা, আমরা জানি না যারা এই মুহূর্তে শুনছেন তাদের এলাকায় এটাকে কি বলে, এটা কি এক ধরনের যৌতুক,
এক ধরনের যৌতুকের কাগজপত্র আর কি, হ্যাঁ
আলটিমেটলি যৌতুক, আপনাদের এখানে বলে মজবেদা,
মজবেদা আর কি চাইতেছে না চাইতেছে একটা কাগজে লিখে দিবে।
ওকে,
আর ওনাদের বাসা থেকে একটা মজবেদা আসলো যে ওনারা সনি টিভি চায়,
সনি টেলিভিশন, আচ্ছা
ফ্রিজ এবং খাট টাতেগুলো মানে কাঠের সবকিছু চাই। তারপরে ছেলের গলায় চেন, আংটি, কি বলে আলমারি,
আলমারি বা আলমারি খাট মানে ঘরের আসবাবপত্র,
ঘরের আসবাবপত্র আর কি। আমরা আবার আগের থেকে শুনছি যে ছেলের তো এগুলো সবই আছে, ছেলের কিন্তু এমনিতে সবই আছে। এবং তারা বলছিল যে আমার বাবার বাসা থেকে তারা যেন আমার বাবারা যেন আমার কানের দুলটা দেয় আর কি, সন্ন্যাস এগুলো লিখছিল। আর ওনারা দেবে কি কি আমাদেরকে?
আপনারা লিখেছিলেন
না ওনারা কি কি দেবে? আগে ওনারা বলছিল কি এগুলো দিব তোমাদের।
কি কি দিয়েছিল আপনাকে বা দেবার কথা হয়েছিল?
দেবার কথা ছিল গলার দুই ভরি একটা স্বর্ণের হার, মাথায় টিকলি আর চুড়ি। আর এমনিতে ধরেন ওই যে গায়ে হলুদের সময় মেয়েদের বাসায় কি বলে মাছ মুরগি এগুলা পাঠায় না, মিষ্টি ফান এগুলা এগুলা তো আমাদের বাসায় যখন আনে কাগজটা আমার আব্বু আবার পড়ালেখা জানে না তো আমার হাতেই এনে দেয়, যে কোনো কাগজ তো আমার আমার কাছে এনে দেয়। তা আমি এবার পয়লা শুনাই আমার বাবাকে যে এগুলো এগুলো লিখছে। তা আমি আমার বাবাকে বলি তুমি না বললা যে ওনাদের তো সবই আছে, তো ওনারা তো আবার সবই চাইতেছে। তা আমার মা বলে যে বিয়ে তো বেটার কাছে বিয়ে দেবো আবার এত কিছু দিয়ে দেবো আমার মা আর কি বলে। তারপরে হলো আমার আব্বু বলে যে ওই চাইলে কি ওরা সবকিছু দিব নাকি। তা এখান থেকে আমরা আবার কাট ছাট করি যে ছেলের আমরা চেনাঙ্কি দেবো না, ছেলের ওইগুলার বদলে ছেলের পোশাকের বদলে পোশাকের বদলে আমরা ছেলেকে 15,000 টাকা দেবো, আর আলমারি দেবো খাট দেবো আর মেয়ের কানের দুল দেবো, কিন্তু ছেলেকে চেনাঙ্কি দেবো না যেহেতু সে আগেই বিয়ে করছে আর মেয়ে তো আনমেরিড। তো ওনার তা আছেই, তুমি আবার চাইকে মজবুতা পাঠালে তাদের বাসায়। তো আমাদের আবার ই ছিল যে আমার মামিরা বলছে যে যেহেতু ছেলে বড় লোক তো এক কাজ করো লেখা দাও যে মেয়ের যে বিয়ের মার্কেটিং করবে মেয়েকে নিয়ে মার্কেটিং করতে হবে মেয়ের পছন্দ মতো আর কি, মেয়ের যা যা পছন্দ করবে তাই তাই মেয়েকে আর কি কিনে দিতে হবে। কাগজটা আর কি ওনাদের বাসায় নিয়ে যায়। তো তারা বলে যে না, আর আমাদের বাসা থেকে একটা ই ছিল যে মেয়েকে বিয়ে 2,00,000 টাকা গাবিন দিতে হবে, এটা আর কি লিখে দিচ্ছে যে 2,00,000 টাকা অবশ্যই গাবিনের লিখতে হবে 2,00,000 টাকা। তো আমার শাশুড়ি কাগজপত্র দেখা ওই ইয়ের কাছে বলে ঘটকের কাছে বলে আমার সাথে এসে কথা বলুক, আমরা সরাসরি কথা বলি তাহলে আর কি বেশি ভালো হয়। তো আমার বাবা যায় আমাদের বাসায়, তো আমার শাশুড়ি বলে যে আপনারা এই চাইছেন, তো আমার বাবা বলছে তো আপনারাও তো এগুলা এগুলা চাইছেন, ছেলে থাকা সত্ত্বেও সবকিছু থাকা সত্ত্বেও আবার এগুলা চাইছেন আপনারা। তো আমার শাশুড়ি বলে যে আপনারা যেহেতু এগুলো এগুলো চাইছেন তো এক কাজ করবেন একটা খাসি ছেলেকে আনাম, বিয়ের সময় আনাম আর কি ছেলেকে দিতে হবে, খাসি আর কি হাঁটায় দিতে বলছে যে এলাকার মানুষ সবাই দেখবে যে অমুকের শ্বশুর বাড়ির থেকে খাসি দিচ্ছে জামাইয়ের রান্না খাওয়া হিসেবে জামাইয়ের খাবার হিসেবে। তো আমার বাবা বলে যে হাঁটায় তুমি কেন, আপনাদের কষ্ট করে সেটাকে বাসায় রাখতে হবে আবার ওটাকে ওটাকে জবা করার জন্য আবার কষাই লাগবে, তা আমি একবারে কাইটা সুন্দর করে আপনাদের পাঠাই দেবো।
This track was downloaded from FusionBD.com.
তো ওনারা মানে নিষেধ করে তোমরা এই চাইবা না আমরা ওইগুলো খেলে চাবো, মানে ওই যে বিয়ের সময় মুরব্বিয়ানা কাপড় দিতে হয় নাকি? হ্যাঁ বিয়ের সময় মুরব্বিয়ানা কাপড় দিতে হয় মেয়েদের মানে ছেলেদের বাসা থেকে মেয়েদের বাসায়। আমরা 15টা লিখছিলাম তো ওনারা বলছে
মুরব্বিয়ানা কাপড় মানে হচ্ছে কি যে মানে ছেলের বা মেয়ের যে আত্মীয় স্বজন আছে তাদেরকে
মুরব্বি আছে তাদেরকে আর কি দেবে আর কি গায়কদের কাপড় হিসেবে আর কি।
বিয়ে না তো ফাঁসি মনে হচ্ছে আমার কাছে। যাই হোক, তো এই মুরব্বিয়ানা কাপড় 15 বা কি একটা ব্যাপার,
15টা আমরা বলছি 15টা দিতে হবে তো ওনারা বলছে 7টা দেবে। তো আমরা বলে থাক বাদ দেন আপনাদেরও কিছু দেওয়া লাগবে না আমরাও কিছু দেবো না।
ওকে ভেরি গুড।
ওই জিনিসপত্র না কিন্তু মানে খাবার দাবারের ব্যাপারটা আর কাপড় চোপড়ের পান চোপড়ের ব্যাপারটা
ওকে
এগুলো আপনারাও দিয়েন না আমরাও দিব না কিছু। আচ্ছা বিয়ের তারিখ ঠিক হলো 30 জুলাই কাবিন করবে তারা, এর মধ্যে কিন্তু তার ওই যে প্রথম স্ত্রী মারা গেছে মাত্র 45 দিন হয়েছে।
মাত্র 45 দিন?
হ্যাঁ মাত্র 45 দিন। 45 দিনের আগেই আর কি কথাবার্তা চলতেছে যে জুলাই মাসের 30 তারিখে দিন ধার্য করেন সেদিনই বিয়ে হবে। তো আমাদের সামর্থ্য অনুযায়ী আমরা ভালোই আয়োজন করছি আর কি, বাবা সামর্থ্য অনুযায়ী সে ভালোই আর কি করছে। তো আমাদের বাসা থেকে আবার বললো যে বড় যে আসবে এখন তো আর উঠে নিবে না কাবিন, তো কতজন আসবে? কারণ ওনারা বললো যে 25 জন আসতে পারে, 25 জন আসতে পারে ওনারা বলছে, কিন্তু দেখা গেছে কাবিনের দিন তারা 40 জন আসছে।
আচ্ছা
কাবিন হলো, কাবিন হওয়ার পরে কাবিনের সময় ওনারা কি দিচ্ছে? একটি মাত্র শাড়ি দিচ্ছে,
আপনাকে?
হ্যাঁ, শুধু যেটা পরে বিয়ে হবে সেটা। আমার মনে হয় সবকিছু মিলে তাদের 5,000 টাকাও খরচ যায় নাই, শুধু আমাকে দিচ্ছে তারা।
কিন্তু কথা তো ছিল অনেক কিছু দিবে,
অনেক কিছু দেওয়ার।
আচ্ছা,
কাবিনের সময় তারা আমাকে আর স্বর্ণের কোনো কিছু দেয় নাই, জাস্ট একটা নাক কি বলে নোলক, নোলক একটা নোলক পরায়, নোলক পরায় আর এলো রূপার একটা সেট দেয় তারা আমার কাবিনের সময়, রূপার একটা সেট দেয়। তো কাবিন তো হলো।
আপনারা কোনো প্রতিবাদ করেন নাই যে এত কমের কথা বলে বা এরকম, আপনাদের দিক থেকে কোনো ইয়ে হয়নি?
না, এটা তো কাবিন, তো ওনারা আবার বলছে যে এখন তো কাবিন, তো এখন এগুলা দিতেছি, যখন উঠে নিব তখন পুরোপুরি সবকিছু দিয়ে নিব। ওনারা বলছে আর কি কাবিনের হকটা যে আমরা তো বলছি 2 লক্ষ টাকা নাহলে নিচে হবে না, এখন ওনারা তখন মানছে যে আচ্ছা 2 লক্ষ টাকাই দিন। তো যেদিন আর কি কাবিন সেদিন বলে 1 লক্ষ টাকা হইলে ওনারা বিয়ে করবে, নাহলে ওনারা এখন চলে যাবে, 1 লক্ষ টাকাই তারা দেবে, আর 1 টাকাও বেশি দেবে না, কাবিনের লিখাবে আর কি। আমার মামারা তো সবাই ইচ্ছেই থাকছে যে বললো 2 লক্ষ টাকা, এখন আবার বলতেছে 1 লক্ষ টাকা। তো আমার আব্বু পরে সবাইকে আর কি তেমন একটা দাম না দিয়ে সে বলে লেখতেছে, লেখুক মাইয়ার সুখ দিয়ে এলো কথা।
আচ্ছা,
তো 1 লক্ষ টাকাই লেখে। আমার বিয়ের আবার উকিল আমার আমার ছোট কাকা দেয় আর কি, উনি উকিল বাবা আর কি, উনি উকিল দেয়। বিয়ে তো হলো, তো অন্য রুমের থেকে যখন আমি অন্য একটা রুমে ছিলাম যখন আর কি বিয়ে পড়ায়, তো ওই রুমের থেকে এই রুমে নিয়ে আসলো, তারা নিয়ে এসে বসাইলো। তো বসে কতক্ষণ বসে ছবি টবি তুললো, তুইলা, তারপরে সবার সাথে আমার মামি মানে আমার হাত ধরে নামাইয়া বলতেছে, সবার সাথে পরিচয় করাইতেছে আর কি, সবার পা ধরে সালাম করতে বলতেছে আর পরিচয় করাই দিতেছে, এটা তোমার মামা শ্বশুর, তো ওটা তোমার বড় নানাশের হাজবেন্ড, ওটা তোমার। এভাবে সবাইকে সালাম করি, 2500 টাকার মতো সালামি দেয় আর কি।
আচ্ছা, সালাম করলে সালামি পাওয়া যায়।
হ্যাঁ, সবার তো খাওয়া দাওয়া শেষ, খাওয়া দাওয়া শেষ করার পরে আর কি আমার আসছিল আর কি পরিচয় করার জন্য। তারপরে তারা চলে যাবে, আমার শাশুড়ি মানে ছেলে নিয়ে চলে যাবে আর কি, বিয়ে তো হয়ে গেছে এখন চলে যাবে। তো আমার শাশুড়ি বলতেছে হয় আমার ছেলের খারাপই করলো ঘটক,
ওই বিয়ের মজলিসে,
ওই বিয়ের মজলিসে আমার ছেলের খারাপই করলো ঘটক, ওই ঘটক আজকে ফাইনালি ঘটক আমার বসে ছিল, তারপরে ঘটকে বুঝাবো।
আচ্ছা,
তো আমার হাজবেন্ড সবাই কেউ বলে না সালাম দেওয়ার জন্য, নতুন জামাইয়ে সালাম দেয় মুরব্বীদের, উনি সালাম দেবে না, উনি একজন লক্ষ লক্ষ টাকা আয় করার মতো মানুষ, সে কেন ছোটদের সালাম দেবে, মানে আমরা তো গরিব আর কি, উনি সালাম দেয় না, উনি সালাম পাওয়ার যোগ্য আর কি, উনি সালাম কাউকে দেবে না।
তো বিয়ে করলো কেন?
তো
জেনে শুনে আগে সবকিছু জেনে শুনেই হচ্ছে,
সবকিছু জেনে শুনেই বিয়ে আর কি। আমার হাজবেন্ড কিন্তু আবার মানে 3 বার হজ করছে। উনি যখন তার বয়স 18 বছর তখন সে বিদেশ চলে যায়, বিদেশ সেখানে 15 বছর ছিল, তো প্রত্যেক বছর যখন আবার আসতো তখন হজ টজ করে আর বাংলাদেশে আসতো, কিন্তু বিয়ের কাগজে লেখায় নাই সে যে হাজি, লেখায় না হাজি, কোথাও লেখায় না, এমনি তো দাড়ি টাড়ি রাখে নাই, শুধু মোস রাখছে আর কি।
আমি ছবিতে দেখতে পেয়েছি একটু। ওকে, হ্যাঁ, তো যেটা বলছিলেন সালাম দিচ্ছিল না,
তারপর সালাম দেবে না সে। তো মার হাত ধরা আমার হাজবেন্ডের হাত ধরা নিয়ে চলে গেল।
আচ্ছা, এই জায়গাটা থেকে আমরা একটা সংবাদের বিরতি নিতে চাই, খুব ছোট্ট একটা সংবাদের বিরতি। আপনারা নিশ্চয়ই জানেন রাত 12টার সংবাদ আর লম্বা নেই, রাত 12টার সংবাদ খুব ছোট্ট সংবাদ হয়ে গিয়েছে, মাত্র 2 মিনিটের সংবাদের বিরতি। সংবাদের বিরতির পরেই আমরা আবারও মিতুকে নিয়ে ফিরে আসবো মিতুর গল্পে। মিতু এখন যে জায়গাটায় রয়েছে সেখান থেকে গল্পের অনেক দূর বাকি, আশা করছি আমাদের সাথেই থাকবেন। আরো একবার মনে করিয়ে দিচ্ছি, আপনারা শুনছেন হ্যালো 8920, হ্যালো 8920 সম্পর্কে নতুন করে বলার কিছুই নেই, তবে আজকে যারা প্রথম শুনছেন তাদেরকে বলি আপনার জীবনের গল্প আপনি এখানে এসে বলতে পারেন। এবিসি রেডিও আপনার জন্য অনেক বড় একটি প্ল্যাটফর্ম দিয়েছে, সেখানে আপনি আপনার জীবনের গল্প বলতে পারেন। বলার নিয়মটা হচ্ছে আমাদেরকে ফোন করতে হবে, ফোন নাম্বারটি হচ্ছে 9115668, আমি আবারও বলছি 9115668 হচ্ছে আমাদের ফোন নাম্বার। ফোন করার পর আপনি আপনার নামটি স্পষ্ট করে বলবেন এবং একই সাথে আপনার সেল নাম্বারটি ধীরে ধীরে স্পষ্ট করে বলবেন, তারপর আপনার যা বলার আছে আপনি আমাদেরকে বলুন, এবং যদি মনে করেন যে আপনার গল্প আপনি এখানে এসে বলবেন আমরা নিঃসন্দেহে আপনার সঙ্গে যোগাযোগ করবো। যোগাযোগ করার পর যদি মনে করি যে আপনার গল্পটি হাজার মানুষের লক্ষ মানুষের শোনার মতো, তাহলে নিশ্চয়ই আপনাকে আমরা আমন্ত্রণ জানাবো। আর আমাদের ফেসবুক পেজে এই মুহূর্তে যারা রয়েছেন তাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাতে চাই, যারা বিভিন্ন কমেন্টস করছেন, মিতুকে নিয়ে প্রশ্ন করছেন, সেসব বন্ধুকে ধন্যবাদ জানাতে চাই যারা ফেসবুক পেজে এই মুহূর্তে রয়েছেন, এবং যারা যোগ দিতে চান তাদের জন্য বলে দিতে চাই আমাদের ফেসবুকের ঠিকানাটা হচ্ছে facebook.com/hello8920, আমি আবারও বলছি facebook.com/hello8920 8920। সংবাদের পরই ফিরে আসছি, সাথেই থাকুন। বারোটা বেজে ছয় হচ্ছে সময়, আপনি শুনছেন এবিসি রেডিও FM 90.2। মিতু রয়েছে আমার সঙ্গে, মিতু তার জীবনের গল্প বলছে এবং মিতু সম্পর্কে অনেকেই আমাদের ফেসবুকে বিভিন্ন রকমের কমেন্টস করছেন, সেখান থেকে দুই একটি কমেন্টস পড়তে চাই। আরেকবার বলছি যে আমাদের ফেসবুকের ঠিকানাটা হচ্ছে facebook.com/hello8920। হন্টেড রিফাত লিখেছে মিতু আপু এবং মরিয়মকে অনেক অনেক শুভকামনা। এবং অভিব হাসান রেইল লিখেছে মিতু আপু আপনি মন খারাপ করেন না, আল্লাহ আছেন, যার কেউ নেই তার আল্লাহ আছেন। অলোক দাস লিখেছে খুব কষ্টের কাজ মিতু আপু, তুমি কোনো চিন্তা করো না, একদিন তোমার এই দুঃখের দিন শেষ হবে। সাজ্জাদ হোসেন বাবু লিখেছে ভালো লাগছে ভাইয়া, মরিয়মকে আমার ভালোবাসা রইল। অলোক দাস লিখেছে বন্ধু তোমরা কেউ যৌতুক নিয়ে নিবে না এবং দেবে না, এটা একটা বড় অপরাধ। সজন পাটোয়ারি লিখেছে কিপ্রিয়া ভাই মেয়েরা হলো মা জাতি, মেয়েরা কোনো বাজারের পণ্য নয়, যারা মেয়েদেরকে বাজারের পণ্য হিসেবে ব্যবহার করে তাদের পৃথিবীতে বেঁচে থাকার অধিকার নেই। দয়া করে কিপ্রিয়া ভাই একটু পড়েন। আপনি মাঝখানে একটা গালিও দিয়েছিলেন কিন্তু গালিটা আমাকে এডিট করে পড়তে হচ্ছে। আশরাফ খান সম্রাট আমাদের অতিথি ছিল, লিখেছে কিপ্রিয়া ভাই মরিয়মকে আমার হৃদয় থেকে আদর দিবেন, আর মিতু আপু আপনাকে আমার সালাম। অলোক দাস লিখেছে বন্ধুরা তোমাদের একটা রিকোয়েস্ট করি, যৌতুক নিয়ে কেউ বিয়ে করবেন না। আজকের মিতু আপু থেকে অনেক সুন্দর একটা জিনিস শিখতে পারলাম যে যৌতুকের কোনো প্রবলেম হয়েছে। আমি আমি এই এই টেক্সটটা ধরে একটা একটা কথা বলতে চাই সবাইকে, সেটা হচ্ছে যে এটাই হচ্ছে একটা মজার ব্যাপার, মজার ব্যাপার ঠিক বলবো কিনা জানি না, আমি শব্দ খুঁজে পাচ্ছি না। জীবনের গল্প অর্ধেক শুনেন কিংবা অল্পটুকু শুনে আপনি যে অনুমানটা করছেন, জীবনের গল্পের বেশিরভাগ ক্ষেত্রে এই অনুমানটা শেষ পর্যন্ত ঠিক হয় না, কারণ গল্প শুরু হয়েছে মাত্র, গল্পটা আসলে শেষ হবে কোন জায়গাটায় গিয়ে আপনি চিন্তাও করতে পারবেন না। আমি মিতুর কাছ থেকে অল্প একটু শুনেছি এবং প্রথম যত শুনে আমাদের এখানে নিয়ে আসতে হয়, গল্পের বাঁকটাই হচ্ছে শেষের দশ মিনিট, শেষ যে দশ মিনিট সে আমাদেরকে গল্পটা করবে। আমার মনে হয় মিতু এখানে বসে আছে আমার সঙ্গে এবং শেষ দশ মিনিটেই আসলে বুঝতে পারবেন যে আপনি যা চিন্তা করেছেন তার ধারে কাছেও নেই গল্পটা। আমার মনে হয় আপনাদের সাথে থাকতে হবে এবং শেষ পর্যন্ত আমাদের সঙ্গে থাকতে হবে। যাই হোক, সংবাদের পর আরো একবার আমন্ত্রণ, হ্যালো 8920 তে কিবরিয়া আপনার সঙ্গে আছি আর আপনারা শুনছেন এবিসি রেডিও FM 90.2। মিতু হচ্ছে আজকে আমাদের অতিথি এবং মিতু আমাদের এখানে ফোন করে বলেছিল যে মিতু তার জীবনের গল্প বলতে চায়। আমাদের ফোন নাম্বারটি হচ্ছে 9115668, আপনিও বলতে পারেন মিতুর মতো করে এবং মিতুর জীবনের গল্প আজকে আমরা শুনছি। এবং একই সাথে যারা এই মুহূর্তে ফেসবুকে বিভিন্ন রকম মন্তব্য করছেন তাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। যাদের বিভিন্ন রকম প্রশ্ন থাকবে তারা নিশ্চয়ই প্রশ্ন করতে পারেন, আমরা সেই প্রশ্নগুলো করব। মিতুর মেয়ে তার দেড় বছর বয়স, তাকে সাথে করে নিয়ে সে তার জীবনের গল্প আজকে এখানে বলতে এসছে। মিতুর মেয়ে প্রথম থেকে একটু সমস্যা করলেও এখন সে সমস্যা করছে না, কারণ মিতুর মেয়ে এই মুহূর্তে ঘুমিয়ে গেছে তার কোলে। আমরা মিতুর কাছ থেকে তার জীবনের গল্পগুলো আমরা শুনছি। মিতু, আমরা যেটা শুনছিলাম আপনার যখন বিয়ে কমপ্লিট হয়ে গেল মানে কাবিনটা হয়ে গেল, আপনি তো সবাইকে সালাম করলেন, আপনার বরকে বলা হলো সালাম করার জন্য, সালাম করছে না,
সালাম করছে না,
তো বলেন তারপরে কি হলো?
তো তারা চলে গেল।
সালাম না করি?
হ্যাঁ, সালাম না করি চলে গেছে।
আচ্ছা, তারপর আপনি কি ওখানেই থাকলেন নাকি আপনার বরের সাথে
গেলেন? না, আমি আমার মার সাথে থাকলাম আর কি, কাবিন হয়েছে এখন উঠাই নিব না, কিছুদিন পরে নিবে।
আচ্ছা আচ্ছা,
তো তাদের এই কথাবার্তা শুনে না আমার একটু আর কি মানে ভিতর থেকে খুব কান্না পাইতেছে যে তারা কি বলে। তো আমি আমার বাবাকে বলি যে বাবা তুমি যে আমার বিয়া দিলা, যদি এ নিয়ে কোনো ঘটনা কোনো সময় ঘটে আমি আত্মহত্যা করে ফেলবো, বলে আমি কি কেঁদে দেই। তখন আমার মামি বলে আরে পাগল হয়ে গেছো, কি ঘটবে? কই না, ওনাদের যে সব কথাবার্তা আমার তো মনে হয় না যে এই বিয়ে আমার জীবনে সুখ দিবে এমন তো কোনো কিছু মনে হইতেছে না। তো সে রাত্রে আমি আর কোনো কিছুই খাই না, কেউ আমাকে কোনো কিছু খাওয়াতেই পারে না, না খেয়েই ঘুমিয়ে দিই। তো কাবিন তো হইলো, তার সাথে আমার কিন্তু যোগাযোগ নেই আমার হাজবেন্ডের সাথে ফোনে। পাঁচ দিনের দিন ওই ঘটক আমার বাবাকে আমার হাজবেন্ডের ফোন নাম্বার দিছে যে মিত্র দিও ওর হাজবেন্ডের সাথে কথা বলতে বলবো নে। তো আমার বাবা আবার ওর নাম্বারটা দিল যে নে তোর জামাই নাম্বার পাঠিয়েছে ঘটকের কাছে, নাম্বারটা লিখে রাখ। তো আমি আবার নাম্বারটা পেয়ে কল দিছি, কল দেওয়ার পরে আমি হ্যালো বলছি, পরেই বলতেছি কে মিতু তুমি তুমি, আমি তো এখন ব্যস্ত আছি, আমি তোমাকে কিছুক্ষণ পরে কল দিতেছি।
আচ্ছা আচ্ছা,
এটা বলে সে রেখে দেয় কি আবার ফোন দেয় আধা ঘন্টা পরেই ফোন দেয় আর কি। তো কথা বলতে বললাম, তো উনি যেমন রবিবার তার সাথে কথা বলছে তো সোমবারে বলতেছে যে আমি তো তোমার নিতে আসবো আমাদের সাথে বেড়ায় যাবে আর কি। তোমার বাবা মায়ের বললো তো আচ্ছা তোদের বলবো নি। তো আমি আবার আমার মাকে বললাম যে উনি তো আমাকে নিয়ে যেতে চায় আমাদের বাসায় বাড়িতে, কি বলেন আপনারা? তো আমার আমার মা তো রাজি না আমাকে দেবে, রাজি না। তো আমার বাবা বলে পারবো ওই নিয়ে যাও, সমস্যা কি? তো আমাকে কই কবে আইব আমাদের আগে থেকে জানাইতে।
আচ্ছা আচ্ছা।
তো 2010 সালের জুলাই মাসে তো আমার 30 তারিখে আর কি কাবিন হয়, আমার বিয়ের কিছুদিন পরে আর কি রোজা শুরু হবে আর কি। রোজার দুই দিন আগে আমাকে সে নিয়ে যায় সে বাসায়, আমার শাশুড়িদের বাসায়।
কিন্তু আপনাকে না উঠিয়ে নেওয়ার কথা ছিল অনুষ্ঠান করে?
হ্যাঁ, ওটা তো মানে দেরিতে অনুষ্ঠান হবে।
আচ্ছা আচ্ছা, ওকে।
ওনারা বলছে আমরা যদি মানে আমাদের সময় দিছে যে আপনারা যদি অনুষ্ঠান করতে চান ঈদের পরে উঠে দেওয়ার কথা আর কি, রোজার পরে।
ওকে।
তো আর কি সে নিতে আসে আমাকে, নতুন জামাই আসছে বাসায় 1 কেজি মিষ্টি নিয়া আর ওই মোগলাই পরাটা বলে যে সেগুলো নিয়ে আসছে। তো আমার মা তো আগের থেকেই ওনাদের না পছন্দ, তো ওনারা এগুলা দেখা, তো আমার মা ওনার সাথে তো কোনো কথাই বলে না। সবাই বাড়ির সবাই বলছে নতুন জামাই এলো, কি নিয়ে এলো শ্বশুর বাড়ি? জামাই রাতে তো খেলে দেখলাম 2 প্যাকেট কি জানি নিয়ে এসছে। মিত্র জামাই না বলে অনেক বড় লোক শুনি। তো উনি শ্বশুর বাড়ি যে আসছে কি নিয়ে আসলো এগুলো? তো সে রাতে খাওয়া দাওয়া আমাদের বাসাতেই হয়, খাওয়া দাওয়া করি না তো আমার রিস্কদের এসে নিয়ে আসছে তাদের বাসায়। এখন তাদের বাসার সামনে যে রাস্তা সেখান দিয়ে আমাকে সে নিয়ে যাবে না।
কেন?
ওই যে বললাম যার তার যে আগের স্ত্রী মারা গেছে, ওই মানে ওই শ্বশুর বাড়িটা আর ওনাদের বাড়িটা ধরেন জোরে গেলে 1 মিনিটের পথ। ওই সামনে একবারে পাশাপাশি ওই বাড়ির সামনে দিয়ে যেতে হবে যে সেটা যেমন সে আমাকে অনেক ঘুরে নিয়ে গেল তাদের বাসায়। নিয়ে গেছে যাই দিয়ে আমার শাশুড়ি শুয়ে রেখেছে, শুয়ে সে ঠিক আছে। তো তাকে সালাম করলাম আর ওই ছেলেটাকে, ওই যে তার যে ছেলে 6 বছর, তাকে সেদিনই আমি প্রথম দেখি। কাবিনের সময় তাকে আনে না আর কি।
ও তার আগে আপনি জানতেনও না?
না জানতাম,
কিন্তু দেখেননি?
দেখিনি কখনো, আনে নাই সে।
আচ্ছা আচ্ছা।
কাবিনের সময় আব্বু আনতে বলছিল যে তোমার ছেলেটাকে নিয়ে এসো, ওই একটু দেখবো না। আনে নাই তারা, কয় ওরে কি আনো ওই বাসায় ঘুমাই গেছে, ওরে আনি নাই। তো আর কি যাই দেখি ছেলেটা শুয়ে রয়েছে আর কি, ঘুমাই গেছে। তো সেদিন তার ওই ওই ছেলের সাথে আমার সাথে কথা হয়নি। ওই ছেলের নাম আবার শরীফ।
ওকে।
হাজবেন্ড বলতেছে এই শরীফ আমার জালের আবার জমজ দুইটা মেয়ে, আমার দুপের বোর জমজ
দুইটা মেয়ে।
হ্যাঁ, ওর আম্মু আবার শিখে দিচ্ছে যে দেখ বড় আব্বু আসছে কাকিমারে নিয়ে আসতে যা দেখে। তো ওর আবার কাকিমা কাকিমা বলে আসলো, তো আমি আবার ওদের কোলে নিলাম এর ক্যামেরা দিয়ে আমার দেবরের বোর হাতে ছবি তোলাইলো। তার আমার আমি তার মার সাথে বসে ফেলেছি এরকম ছবি, আর আমি আমার জালের সাথে বসে ছবি তুললো। তো উনি আবার কি করছে, ওই যে আমাদের বাসার থেকে বলছে যে খাট দেবে, ওনার যে আগের যে জিনিসপত্র ছিল এগুলো সব ঘরে থেকে হাত সরাই আর শুধু জাস্ট একটা ফোম রাখছে ঘরে, সেই ঘরে আর কি আমার নিয়ে তুলছে। আমি সে বাসায় 3 দিন ছিলাম, সেবার প্রথমবার যে 3 দিন ছিলাম আর কি।
যে ঘরটাতে কিছুই নেই সেই ঘরটাতে আপনার বাসর?
হ্যাঁ, কিছুই নেই, একটা ফোম জাস্ট। তো মনে মনে ভাবলাম যে মানুষের বাসর নাকি ফুল সজ্জিত থাকে, তো আমার আসলে এই তো মনে মনে আর কিছু বলি না, মনেরটা তো মনেই দুঃখ। তারপরে 3 দিন থাকার পরে আমার শাশুড়ি রাগ আমার হাজবেন্ডের প্রতি, সে আমাকে কেন রাখতেছে বাসাতে, দিয়েছে না কেন? বাসাতে থাকতে সত্যি করতেছে যে দিয়ে এখনো দিয়ে নাই বলে দিয়া তাড়াতাড়ি। তো প্রথম রোজার দিন সকাল 10টা সে আমাকে নিয়ে আসে আমাদের বাসাতে। আসার সময় ওনার উনি আবার কোথাও গেলে কি নিবো না নিবো তার মার সাথে আগেই বলে নাই যে মা কি নেবো আপনি বলে দেন। উনি আবার ওনার মার খুব ভক্ত।
আমার
হ্যাঁ হ্যাঁ আমার হাজবেন্ড আমার শাশুড়ি অনেক ভক্ত আর কি, মা যা বলে তাই। তো প্রথম রোজার দিন আমাকে দিয়ে আসলো, আধা ঘন্টার মতো ছিল বাসায় দিয়ে আমার এসে উঠছে। তো পরে ফোনেই কথা বলতাম, পুরো রোজার 1 মাস ফোনেই কথা বলছি। চান্দতে 2 দিন আগে সে আমাকে বললো যে আমি তো তোমাকে চান্দতে দিন নিয়ে আসবো আমাদের বাসায়, আবার নিয়ে আসবো তোমাকে। তো আমার মামারা সবাই খেতে গেছে যে বারবার এটা কি পেয়েছি, বারবার মেয়েকে নিয়ে যাবে আগেই, তারপর একটা দুর্ঘটনা ঘটায় তারপরে বলবো যে মেয়েকে নেবো না। আমার মামার আর কি ওই ইয়ে বলতেছে আর কি, অনেক সময় তেমন হয়। তবু আমার আব্বু বলছে থাক পারবো ওই নিতে চান নিয়ে যাও। তো আবার যেমন ঈদের চামড়াতে সে আবার আসছে শুধু একটা চিপস হাতে করে নিয়ে। আমার আবার আমার ছোট একটা ভাই মানে আমার অনেক ছোট, তার তখন বয়স মনে হয় 3 বছর আর কি আমার ছোট ভাইয়ের, তার জন্য শুধু একটা চিপস নিয়ে আসতেছে। আমাদের বাড়ির অনেক বড় উঠান, তো সবাই উঠানে বসে রয়েছে, তো সবাই তারে দেখে হাসাহাসি করতেছে। তো বলতেছে দুলাভাই কি নিয়ে এলো শালার লেগে একটা চিপস, সবাই বলতেছে আর কি হাসাহাসি করতেছে। পরে আমার মাকে আর কি আনবো, আর কি আনতে পারে।
মা জামাই আপ্যায়ন কেমন করতো? আপনার মা তো খেপা ছিল আপনার?
হ্যাঁ, উনি তো রান্না করে কখনো খাওয়াইতো না, সবসময় বাহির থেকে কিনা নাই দিত। ঈদের কামরাতের দিন আর কি গেলাম তাদের বাসায়, ঈদ করলাম।
ঈদে আপনাকে কি দিল?
ও, ঈদে আমাকে ওনাদের বাসা থেকে ইফতার আসছিল আমাদের বাসায় আর কি, প্রথম ইফতার দিচ্ছে। তো আমার জামা কাপড় একটা ড্রেস দিচ্ছে, দুইটা ড্রেস দিচ্ছে, একটা হলো নর্মাল যে গোসল করে উঠে পড়বো, আর একটা আর কি কোথাও ঘুরতে গেলে পড়বো, দুইটা ড্রেস দিচ্ছে, জুতো দিচ্ছে, কোনো কসমেটিক না। কিন্তু আমাদের মধ্যে কিন্তু মেয়ে যদি বিয়ে মানে বিয়ের প্রথম যদি ঈদ হয় তাহলে কিন্তু বিয়ে হইলে পরে কাপড় চোপড়ের সাথে কসমেটিক সবকিছু দেওয়া লাগে, কোনো কিছুই না, শুধু এগুলো। আর ওনারা আমাদের বাসার যেগুলো নিয়ে এসেছে সেগুলো তো মানে প্রায় আধা পচা আধা পচা জিনিস নিয়ে আসছে আমাদের বাসাতে। তো আমার মা তো ভীষণ রাগ তাদের প্রতি এমনিতেই, তারপরে আবার এই ইফতার, তা আমার মা তাদের ইফতার ধরলই না। তারপরে আমাদের বাসার থেকে তো তাদের বাসায় ইফতার পাঠালাম, প্রায় 10,000 টাকার ইফতার পাঠিয়েছে আমার আব্বু। মানে উনারা জানিয়েছে 4 থেকে 4 ডবল পাঠাইছে আমার বাবা তাদের বাসায়। তা আমি বললাম এত কিছু কেন দিবা, থাক দেই কিসের বোনা দেই।
এখানে আমি একটু ইন্টারাপ্ট করি, আমি শ্রোতাদেরকে বলতে চাই এটা একটা পারিবারিক গল্প এবং পরিবারের মধ্যে কিছু কিছু জিনিস থাকে, কিছু কিছু নিয়ম কানুন থাকে, কিছু কিছু বিষয় থাকে যেগুলো আপনারাও নিশ্চয়ই আমার মতো জানেন যে এই বিষয়গুলো হয়তো আলোচনার মতো না, কিন্তু এই ছোটখাটো বিষয়গুলো মানুষের ব্যক্তিগত জীবন থেকে শুরু করে পারিবারিক জীবনে অনেক বড় বড় ধরনের প্রভাব ফেলতে পারে। এখানে ইফতার নিয়ে কথা হচ্ছে, খাবার নিয়ে কথা হচ্ছে, এবং যেগুলো আসলে নিতান্তই খুব সামান্য বিষয় যেগুলো নিয়ে আসলে এত বড় প্ল্যাটফর্মে আলোচনা না করলেও চলে, কিন্তু এই ছোট ছোট বিষয়গুলো যে জীবনটাকে বড় বড় একটা বিপদের মুখে ফেলে দিতে পারে, বড় বড় সমস্যার মুখে ফেলে দিতে পারে, সেটা আমার মতো আপনারাও বিশ্বাস করেন আশা করছি। জি, তারপরে কি হলো?
তো ওই তো গেলাম তাদের বাসায় সামরাত্রের দিন, তো ঈদের দিন বাসাতেই ছিলাম, কোথাও যাওয়া হয়নি। সে আমাকে তো কোথাও ঘুরতেও নিয়ে যায়নি ঈদের দিন। ঈদের 2-3 দিন পরে আমার শাশুড়ি ওনার ভাইদের বাসায় গেছে বেড়াইতে, আমার যে দেবরের বউ ওর মার বাসায় চলে গেছে বেড়াইতে। বাড়িতে একা আমি, আমার হাজবেন্ড আর ওই ছেলেটা, তো রান্না বান্না সব আমি করতেছি। এর মধ্যে ছেলের আবার প্রচুর ঠান্ডা লাগছে,
ছেলে মানে ওর আগের ছেলেটা,
হ্যাঁ হ্যাঁ, প্রচুর ঠান্ডা লাগছে। আমি বলতেছি ওর এত ঠান্ডা কিভাবে লাগলো, তোমার বাপে যে এতগুলা কলা পাঠাইছে আমাদের বাসায়, তারপরে বিভিন্ন রকমের ফল এত যে পাঠাইছে এগুলা খাইয়ে ওর ঠান্ডা লাগছে। আমার হাজবেন্ডের আবার একটু ই ছিল কি যে ফল নাকি বেশি খেলে ঠান্ডা লাগে, এটা বড় মানুষই হোক আর ছোট মানুষই হোক ঠান্ডা লাগে। তো উনি বললো আর কি, তো আমি বলি তো ওরে ওষুধ টুষুধ না খাওয়ান নাই, খাওয়াইছি কমে নাই। তো আমি বললাম তা আবার এনে দিয়ে তো কাস অনেক। পরে একা একাই বাসাতে আমি, উনি, ওই ছেলে, আমার শাশুড়িও নেই, প্রায় 1 সপ্তাহের মতো ছিল না আর কি তারা। তা আমি একা একা সারাদিন ঘরে বসে রান্না বান্নার সময় রান্না বান্না করি, নালে ঘরেই থাকি আর কি, আর উনিও ঘরেই থাকে, শুধু 5 ওয়াক্ত নামাজের সময় সে হাসপাতালে যায়।
উনি বেসিক্যালি কি করতো, পেশায় কি ছিলেন?
পেশা মানে ব্যবসা।
কিসের ব্যবসা করতেন
উনি? ব্যবসা করতে কি যেমন বিদেশ তো থেকে আসছে, তো সেখান থেকে তো টাকা পয়সা কামায় নিয়ে সব একবারে। উনি জায়গা কিনতো, নিজের টাকা দিয়ে জায়গা কিনতো, যেমন একটা জায়গা কিনলে তো 6 মাস পরে এটার দাম দ্বিগুণ হয়ে যায় না, তখন সে সেটা বেচে ফেলে, ডাবল লাভ পায়, বিক্রি করে ফেলে।
কোন এলাকার দিকে উনি জায়গাটা কিনতেন?
এগুলা কিন্তু সে জাউচর মানে কামরাঙ্গি চর থেকে অনেক দূর জাউচর এলাকায়, সেখানে কিনতো কম দামে কিনে, তো 6 মাস 7 মাস রেখে বিক্রি করে।
এটাই তার মূলত ব্যবসা?
হ্যাঁ এটাই তার ব্যবসা, এমনি তার অন্য কোনো কিছুই না। তো সে আমাকে আমার বিয়ে কিছুদিন পরে আর কি একটা জায়গা কিনছিল, সেই জায়গাটা একসাথে নিয়ে গেল আর কি, ওই ঈদের ঘুরতে যাওয়া আর কি। ওইটাই গেলাম সেখানে, ঘুরা টুরা আসলাম, পরে সেখানে 13 দিন ছিলাম, পরের বার গিয়ে 13 দিন ছিলাম। এর মধ্যে আমার বিয়ের দিন ধার্য করে ফেলছে যে অক্টোবর মাসের 5 তারিখে আমার বাবা আর কি অনুষ্ঠান করে তাদের বাসায় আমাকে একবার কার জন্য উঠে দেবে আর কি। তো বিয়ের 1 সপ্তাহ আগে আমি বাসায় চলে আমার দিয়ে গেছে আবার আমাদের বাসায়। তো আমার বাবা মানে ওই অক্টোবর 5 তারিখ নিয়ে সে আবার একটু দেরি করতে চেয়েছিল যে দেখি আর কিছুদিন আগে বাড়াই দিই, ঈদ সবাই তো ঈদ করছে, এখন তো সবার হাতে টাকা পয়সা নাও থাকতে পারে। তখন সে আমাকে ফোন দিচ্ছে, যেমন আমার বারান্দায় বসে রয়েছি আমি আমার বাবা, তেমন টেমন ফোন দিচ্ছে, তোমার বাপেরে কও তোমার যাতে 1 বছর পরেই উঠে দেয়।
আর এক বছর পরে
মানে রাগ রাগ হয়ে বলছিল যে বিয়ের তারিখটা আর কি বারবার
পিছাচ্ছে
সেটার জন্য আর কি। বাবু আমার মানে রাগ হয়ে কথা বলতে আজকে তো তোমার লাগে আমার লাগে যোগাযোগ বন্ধ থাকবো, তুমি আমার ফোন দিও না আর আমিও তোমার ফোন দিব না, তোমার ব্যাপারে কল যত সময় দরকার লাগে তত সময় লোক কোনো সমস্যা নেই, তার মধ্যে তুমি আমার লাগে যোগাযোগ করবো না আমিও করবো না। তার মধ্যে বলছে আচ্ছা ঠিক আছে, তা আমি আর কি বলি তো বাবাকে বললাম যে সে বলছে যে যত সময় লাগে নেও কোনো সমস্যা নেই, এক বছর পরে দিতে চাইলে এক বছর পরেই তোমরা বাড়ায় নাও, আমি আর কিছু বলবো না, উনি আমার সাথে কোনো ফোনে যোগাযোগ করবো না আর আমি কোনো ফোনে যোগাযোগ করবো না তার সাথে। আমি আর ওনারকে আর ফোনই দিইনি সেদিন, আমিও মোবাইলটা অফ করে রাখছি, তো রাত্রে দশটার সময় মনে হয় ফোনটা খুলছি আর উনি বেশিরভাগ আমাকে রাত্রে দশটা বাজেই ফোন দিত, সারাদিন আর ফোন টোন দিত না তো রাত্রেই বেশিরভাগ ফোন দিত, আর রাত্রে আবার ফোন দিছে উনিই দিছে। আমি বলি কি হয়েছে ফোন দিলেন সে, তুমি কি আমার ফোন দিছিলা, না আমি ফোন দিইনি আপনি তো দিতে না করছেন, তা আমি কেন দিবো আপনাকে। তারপর বলতেছে যে তুমি কি রাগ করছো, না রাগ করবো কেন আপনার মন চেয়েছে বলছেন আমার কান আছে আমি শুনছি। তারপর বলতেছে যে এখন তোমার বাবা কি বলে, আমাকে না অক্টোবর মাসের পাঁচ তারিখই দিন ধার্য করা হলো যে সে তুলে দেবে আর কি। আচ্ছা তো তখন প্রথমবার তো মোটামুটি যাই ফাংশন হয়েছে, দ্বিতীয়বার আছে বেশি আর কি করছে আমার আব্বু বড় সড়ো করে আর কি, তো তুলে দেবে তো আমাদের পরিবার থেকে আমার বাবাকে আমার চাচা বলে যে আমি যেহেতু কিলবা তো আমি কানের দুল মেটারে আমি দিয়ে দেবো, তো এক একজন এক একটা আশা দিয়ে আমার বাবারে লাস্ট পর্যায়ে সবাই না বলে ফেলে, কিন্তু আমার মামারা যেগুলো বলছে দিবে এক একজনের সেগুলো দেয়, কিন্তু আমার ওই চাচাটা আমার আরেকটা মানে তার মামা আমার মাকে বোন ডাকছিল এমন একটা মামা আর কি বলছে টিভি দেবো, উনি এখন আর কোনো ই বলে না কথাবার্তি বলে না, মানে বিয়ের দিন কাছে এসে পড়ছে এখন আর উনি যে দিবে বলছিল এটার কোনো ই করে না। তো আমার আব্বু মহা মুশকিলে, আর তো আমার চাচা কি করলো 5,000 টাকা ধরাই দিচ্ছে আমার ব্যাপারে কানের দুলের বদলে 5,000 টাকা ধরাই দিচ্ছে, তো আমার পর তারে কিছু বলেনি। এখান থেকে আমার আবার দুই যে দুই ভাই যে চাকরি করে সেই মালিকের থেকে আমার দুই ভাই মানে অগ্রিম 10,000 টাকাই না মারে দেয়, আমার মা বলছে যে মালিকের তো টাকা চাইস ওরা তো কানের দুল দিতে দেবো, এখন তোর বাপে তো জোগাড় করতে পারলো না, এখন আর কি দুই মা মিলে দেবে আমার দুই মা আর কি কানের দুল দেবে। আব্বু বললো তোরা দুই মা সুত কেলে গা তোরা দুই মাই দুই মায়ের দুই কানের দুল দেবে আর কি, তুই যে তুই দে 10,000 আর ওই আমার বোনের না বাবা রিতু তো রিতুরা মু দেবো 10,000 20,000 টাকা দেওয়ার কানে দুল দিই। তারপর কানের দুলটা অবশ্য আর দেওয়া হয় না মানে আর্থিক এর জন্যই আর দেওয়াটাও হয় না। বিয়ের দিন বড় চাচ্ছে আসছে বিকাল 3টা বাজে আমাদের বাসায়, মানে আমরা আবার দুপুরের খাবার করছিলাম।
আচ্ছা বিয়ের দিন মানে আপনি বারবার বিয়ের দিন কেন বলছেন, এর আগে তো কাবিন হলো।
হ্যাঁ কাবিন হয়েছে মানে উঠে নিয়ে যাবে
এটা সে উঠায় নেয় আর কি।
হ্যাঁ উঠে নেওয়ার দিন অক্টোবর মাসের 5 তারিখ।
আচ্ছা কারণ বিয়ে তো আগেই হয়ে
গেছে। হ্যাঁ বিয়ে আগে উঠায় নেবে আর কি, সেদিন অনেক আয়োজন করছে আমার বাবা তো আয়োজন করছে, পরে ওনাদের বাসাতে মেহমান টেমান আসলো এবং আমার জন্য একটা শাড়ি নিয়ে আসছে, জাস্ট একটা শাড়ি একটা পাউডার আর কি ছোট ওই পমস একটা পাউডার একটা জুই নারকেল তেল একবারে ছোট কৌটা যেটা ওইটা একটা ডাভ সাবান আর একটা লিপস্টিক একটা আইলাইনার আর একটা লিপ লাইনার এগুলাই এটা নিয়ে আসছে
জুই। তারপরে আপনি কিছু কিছু বলুন মোটামুটি বিজ্ঞাপন হয়ে গেল আর কি, এই নিয়ে আসছে আপনি একটু মনে রেখেছেন অবশ্য তো একটা শাড়ি।
হ্যাঁ একটাই শাড়ি, তো আমার মা তখন মানে প্রথমবার তো কিছু বলে না, দ্বিতীয়বার আমার মা তাদের বলে যে মানে বকা দিয়েই বলে
কারণ আপনাকে না দুই ভরি গোল না কিসব কিসব দেবার কথা ছিল ওগুলো ওগুলো কিচ্ছু আনেনি।
হ্যাঁ দিছে দিছে শুধু একটা মানে যখন আমার সাজা সাজিয়ে রেডি করছে তো ওনার মার গলার থেকে খুইলা তার গলার হাতটা আর কি আমার পড়াইছে আর টিকলেই আমার দেবরের বোর মাথারটা খুইলেই না আমার দিল আর কি পড়াইলো পড়ায় রেডি করছে, এখন নিয়ে যাবে যখন স্টেজে আনলো আমাকে আইনা ছবি টবি তুললো তারা, কোনো ভিডিও হয় না আমাদের বিয়েতে কোনো ভিডিও হয়নি শুধু ওনারা ক্যামেরা দিয়ে ছবি তুলছে কয়েকটা, তো এখন নিয়ে চলে যাবে যে নামাই স্টেজে নামাই আমার সবাইকে সালাম করতে বললো আবার করলাম, তা আমার মা তো মনে মানে অনেক কষ্ট হয়েছে মেয়েরা এমন জায়গায় বিয়ে দিল সে দূরে গিয়ে মানে দূরে সেরে রয়েছে সামনে আসবে না সে দূরে দাঁড়ায় কান্না করতেছে। আমার মানে বলতেছে কি একটা জামাইয়ের কাছে আমার মেয়েরে বিয়ে দিল, জামাই তো বয়স 25। আমার আবার যখন বিয়ে হয় তখন আমার 18 বছর হইতে 2 মাস বাকি, আর তখন আমার হাজবেন্ডের বয়স 36।
মোটামুটি ডাবল।
হ্যাঁ ডাবল,
কাঁচা বলে ডাকার মতো আঙ্কেল চাচা এখনো ডাকতে পারতে না।
মানে 18 দোকানে 36, তো কি ওনার বয়সটা 36। তো আমার মা বলে কি সবাই বলে কি একটা জামাইয়ের কাছে বিয়ে দিল মিতুরে, বিয়ে তো কম বয়স, আর সবাই বলে যে জামাই তো বুড়া, বুড়া জামাইয়ের কাছে কে গিয়ে বিয়ে দিছে।
মৃত্যুর বয়স যখন মাত্র 16-18 হয়নি এখনো, হবে হবে 2 মাস এখনো বাকি, কারণ বাংলাদেশের নিয়ম অনুযায়ী কিন্তু 18 বছরের কম, 1 মাস কম, 1 দিন কম হলেও বিয়ে করা যাবে না। 18 বছর যখন তখন 36 বছরের একজন কৃষি বিয়ে করছে, মেন্টালিটির একটা ব্যাপার তো থাকি ম্যাচ হওয়া, আর বয়সের দিক থেকে দ্বিগুণ পার্থক্য, এবং সেটা আসলেই আমার মনে হয় না যে 36 বছরে যারা ম্যাচিউর, যারা পড়াশোনা করেন, যারা জব করেন, তারা আসলে এইরকম এত ইয়াং কোন মেয়েকে নিয়ে ঘর সংসার করার চিন্তা ভাবনা করবেন। যাই হোক, যেটা আপনি বলছিলেন আপনার মার ব্যাপার,
আমার মা তো দূরে সে আসবে না, বিদে যাওয়ার সময় সে আসবে না, তো তার আবার আমার মামি বড় মামি সে আমার সাথেই, তো তারা আবার জোর জবরদস্তি করে ধরে নিয়েছে যে আপনার মেয়ে আপনি বিদায় দেবেন না, থেকে দিব জামাইয়ের হাতে আপনি তুলে দেন মেরে। বিদায় দেওয়ার সময় তো মা এই মেয়েকে হাত তুলে দেয় না জামাইয়ের হাতে, আমার মা বলে না আমি তো রাজি ছিলাম না, আমি তুলে দিতে পারবো না। তো তখন আমার মামি আর কি আমার হাতটা ওনার হাতে দিয়ে বলে যে আজকে থেকে তো আমার আমাদের মেয়ে আপনাদের চলে যেতেছে, এখন ওর সব দায়িত্ব তো আপনাদের রইলো, আমাদের মেয়েদের যদি আমার মেয়ে আমাদের মেয়েকে যদি কোনোদিন কষ্ট দিবেন তাহলে আপনি দায়ী থাকবেন।
এটা নর্মালি বিয়ে শেষে বাঙালি বধূদের বিদায়ের সময় একই কথা বিয়ে বারবার বলা হয়। যাই হোক, তারপর
আমার হাজবেন্ড আবার বলে যদি আপনার আপনাদের মেয়ে আমাকে কষ্ট দেয় তাহলে কিন্তু আপনারা দায়ী থাকবেন। আমার মামি বলতেছে জামাই মেয়ের জামাই মেয়ে সালাম দেন সবাই রে, জোরে একটা সালাম দেন, দিব না সে সালাম দেবে না, সে সালাম দেবে না, কয় না। তো বলতেছে আমার খালার আসলে বলছে এটা আবার কেমন জামাই সালাম দেবে না, এটা আবার কোন ধরনের বেয়াদব, এটা একটা বেয়াদব টাইপের কাজ হয়ে যায় না, সে নতুন জামাই সে কাউকে সালাম দেবে না, সালাম দিল না, দিলই না, কয় আপনারা মাইয়া বিদায় দিলে দেন নাইলে আমরা এখনই নিয়ে গেল। তারপরে বিদায়টা দিয়ে দিল সবাই রাস্তা পর্যন্ত আগে দিয়ে গাড়িতে উঠাইলো আর কি,
সালাম দেয় নাই
না, না সালাম দেয়নি, গাড়িতে উঠাইলো, তো গাড়ি ছাড়লো কিছুক্ষণের মধ্যেই গাড়ি ছেড়ে দিছে, তো প্রায় 5 মিনিট হয়ে গেছে গাড়ি চলতেছে। তো আমরা বলে আমার হাজবেন্ড যে তোর বাপের যেগুলো দেওয়ার কথা ছিল
তুই করে,
হ্যাঁ গাড়িতেই তুই করে, যেগুলো দেওয়ার কথা ছিল সেগুলা কি এখনো কারখানায় আছে নাকি বাসায় পৌঁছাবে? শুরু আমি কিছু বলি না, আমি তো চুপ করে নতুন কি বলবো তাকে, গাড়িতে তো সব মুরব্বি আমার শাশুড়ি আছে। তো তখন আমার দেবরের বউ তাকে বলে যে ভাইয়া রাগারাগি করেন না, মেয়ের বাপের সাথে তো আমার সাথে কথা হয়েছে যে আমরা আমরা আমাদের গাড়ির পিছনেই তাদের ভ্যান গাড়িটা আসতেছে মাল নিয়া, মালপত্র যা যা দিব আর কি তা নিয়ে আসতেছে, পরে কিছু কয় না। এবারও তারা ওই সামনের পথ দিয়ে নিছে কিন্তু আমাকে আগে আগে হাঁটে নিছে, উনি আর কি কাপড় চোপড় রাস্তাতেই চেঞ্জ করে ফেলছে, আমার হাজবেন্ড গাড়িতেই চেঞ্জ করে ফেলছে। মানে বিয়ে যে করে আসছে বোঝে নিয়ে সেটা যদি কেউ না বুঝে, রাস্তার থেকেই চেঞ্জ করে অটোমেটিক মানে সবসময় যেভাবে এই ফুল প্যান্ট শার্ট চলাফেরা করে সেভাবে বাসায় ঢুকলো আর
কি। আপনি বউ বেশি ঢুকলেন আর ফুল প্যান্ট শার্ট?
হ্যাঁ ও ফুল প্যান্ট শার্ট করে অনেক পরে আসছে, আমাদের অনেক পরে আসছে সে বাসায়।
আপনার যে বলছিল যে পেছনে ভ্যান দিয়ে যেগুলো দেওয়ার কথা ছিল সেগুলো নিয়ে আসছে, এগুলো সত্যি ছিল নাকি?
হ্যাঁ সত্যি সত্যি
সত্যি। আপনার বাবা কি কি দিয়েছিল তোর বাবা?
আমার বাবা শুধু একটা আলমারি দিছিল, খাট দিছিল, আর
টেলিভিশন ফ্রিজ এগুলো দিতে
পারে না, এগুলো দিতে পারেনি। আর এগুলো তো আমার মা বাবা বলছে যে ওর ঘরে যেহেতু আছে তো আবার কেন চাইতেছে, ডাবল দিয়ে কি করবো, পরে আর এগুলো দেয় নেই। বাসায় আসছি আমার আমার রুমে দিয়েছে সেই ফোমে বিছানাতেই,
আবার সেই ফোমের বিছানাতেই। তো আচ্ছা ও কি করতো, ও রাতে দুটো আপনার সঙ্গেই থাকতো, ও কি ফোমের বিছানায় থাকতো নাকি ফ্লোরে শুতো?
না না মানে ফ্লোরেই তো ফোমটা বিছানো আছে,
ও একই সাথে ওখানেই থাকতো।
হ্যাঁ একই সাথে।
ওকে,
তো আমি কাপড় চোপড় পাল্টে না নর্মাল একটা শাড়ি দিছি আমার একটু পরতে, তো ওই শাড়ি পরে যা শুয়ে রেছি আমার রুমে এক একা ওই ছেলেটাকে নিয়ে শুয়ে রেছি, ওই যে শরীফ ওকে নিয়ে শুয়ে রেছি, কথাবার্তা বলতেছি, ও আবার আমার মম্ম বলেই ডাকতো। প্রথম প্রথম খুব ভালো, আমার কাছে আর কিচ্ছু বোঝে না ছেলে। তো যখন একবারে উঠে নিয়ে আসলো, প্রথম দিন তো ভালোই ছেলে আমার সাথে, আধা ঘন্টার মধ্যেই আমাদের বাসা থেকে ওইগুলো নিয়ে আসছে, আমার ভাই আসছে ওইগুলো নিয়ে, আমার ছোট ভাই। আর ওই যে সালাম তো দেয় নাই, তো সালাম দেয় নাই বইলা আমার বাবা রাগ করে ছেলে রাতে আর সালামই দেয় নাই আর কি। এখন বাসায় এসে আমার শাশুড়ি তো পুরো আগুন, ছেলের হাতে টাকা দিল না, সালামই দিল না নতুন জামাইয়ের হাতে, বাবা আবার 1,500 টাকা আমার ভাইয়ের হাতে পাঠিয়ে দেয় যে তোমার দুলা ভাইয়ের হাতে দিয়ে দিও এটা সালামি হিসাবে। এখানে তো কেউ কে সালামি দেয়নি, সবাই তো রাগ, সবাই তো টাকা নিয়ে হাতে দাঁড়ায় রেখেছে যে জামাই সালাম করবো তার হাতে দিব, সেখানে মুখ দিয়ে সালাম বলে না, তো সবাই রাগ করে কি দিব টাকা। এখানে বাসায় এসে তোমার শাশুড়ি পুরো আগুন, ছেলের হাতে একটা টাকাও দেয়নি। আর ওই কিছুক্ষণের মধ্যেই আর কি চলে আসছে সেই খাট আর আলমারি, এর মধ্যে খাট আর আলমারি দেখা আমার হাজবেন্ড তো আগুন, আলমারি দিছে এত বড় দিছে কেন, এত বড় আলমারি কেন দিছে, সেটা সেখান থেকে ফিরে নিয়ে যেতে বলতেছে ব্যানগারিওয়ালারে দেখা তো রাখছি আলমারি নিয়ে যান গা, এত বড় আলমারি কেন দিছে, জাহাজের মতো আলমারি দিয়ে দিছে। এর মধ্যে আবার ধরেন এত বড় আলমারি দেওয়ার কারণটা হচ্ছে যে ওনারা ঘটককে বলছিল যে আমরা কি দেবো না দেবো তারা সেটা পাল্লায় ওজন করে নেবে, বড় আলমারি দিছে মানে সেটাই লাস্ট সাইজ আর কি,
নিচতলায়
ভাড়াটিয়া ছিল, দোতলায় আমার শাশুড়ি আমার দেওরের বউকে নিয়ে থাকতো, তিনতলায় আমি থাকতাম।
তার মানে আলমারি তুললে দেখা গেল ফ্লোর টু ভেঙে নিচে পড়ে যাওয়ার মতো,
না না আবার অত কমজন না, উনিও সাবেন আর কি,
বলতেছে
এটা তো এখন উঠা মুচার পর জমি আবার নামানোর সময় এত মানুষ লাগবে, সে তার টাকার দিকটা দেখতেছে। আমার হাজবেন্ড আবার একটু কৃপণ টাইপের ছিল আর কি, যখন বিয়ে যায় তখন ওই কাবিনের সময় যখন যায় আর কি, তো আসার পরে সবাই যে কিরে আমরা তো শুনছি তোর হাজবেন্ড নাকি অনেক কৃপণ, তারা তো সকালে নাস্তা করে এক ডিম ভাইজা চারজনে খায়, তোরে কি এমন কিছু করছে নাকি এক ডিম ভাইজা চারজনে খাইছে নাকি,
না সেই কৃপণ সেটা তোমরা বুঝতেই পারছি, প্রথম দিন গিয়ে 1 কেজি মিষ্টি নিয়ে, পরের দিন গেল একটা চিপস নিয়ে, তারপর দিন তো খালি হাতেই যাবে
স্বাভাবিক। আমি না কই আমার সাথে তো এগুলো কিছু করে নাই, দেখতে সেটা ভালোই, আমি তো কৃপণতার কোনো কিছু দেখি না।
জি নিজের বরের বদনাম আসলে কেই করতে চায়, খুবই স্বাভাবিক। তারপর
গেলাম প্রথম দিন আমাদের বাসা থেকে তাদের বাসায় খাবার পাঠায় আর কি, পরের দিন সকালবেলা আর কি, রাত্রে করে কে নিয়ে আসবে বিয়ে বাড়ির ঝামেলার মধ্যে আবার এগুলো নিয়ে আবার আরেকজনের বাসায়, এইখানকার ঝামেলায় দেখবে নাকি ওনাদের বাসায় খাম নিয়ে যাবে। তো পরের দিন সকালবেলা আমাদের বাসা থেকে তাদের বাসায় খাবার যায় আর কি, তো আমার হাজবেন্ড বলতেছে ওর এই আগে ওর মা দেয় খাইতে, তো আমার ভাই আবার বলে যে ফোন দিয়ে আগে আমাকে জিজ্ঞেস করে যে তোদের বাসায় কি খাবার নিয়ে আসবো, জিগা আমি আমার শাশুড়ি জিগাই যে আমার ভাই মা তো ফোন দিছে বলতেছে খাবার দিয়ে দেবো কিনা, আচ্ছা দিয়ে দিতে কম, আমার মা আবার বলে যে একটু গরম করে খাইলেই হবো আর কিছু করা লাগবে না, তা আমার শাশুড়ি কি করে গরম না করে আগেই আমার হাজবেন্ড এর কে ওই খাবার গুলো দেয়, ওনার তো আমাদের তো পছন্দই না, আমাদের পরিবেশটা পছন্দ না আমার হাজবেন্ড এর, তো উনি খাবারটা নিয়ে সাথে সাথে কাকি রাখেন, কেউ খাবেন না এই খাবার, কেউ খাবেন না এই খাবার, খাবার নষ্ট হয়ে গেছে, আসলে কিন্তু নষ্ট হয়নি। তার বাপের ফোন দিস এলি মোবাইল, তার বাপের নাম্বার কেন কি এক্ষণে তার বাপের ফোন দিয়ে, ফোন দিয়ে বল যে এগুলা কি খাবার পাঠাইছে, নষ্ট খাবার পাঠাইছো। তা আমি আর ফোন করি না আমার বাবার কাছে, যখন আর কি বলে ধমকি দেয় তখন আর ফোন করি না, কিছুক্ষণ পরে ফোন দিই যে বাবা খাবার যে পাঠাইছে এগুলো বলে নষ্ট, কয় না নষ্ট তো না ভালো খাবার, এই খালি একটু গরম করে খালি চলবো, যে উনি চাতাস্তি করতেছে ভাইয়া রাইখা দিই ফোনটা। তা আমি যেমন রুমের থেকে বের হইয়া বারান্দায় দাঁড়ায় দাঁড়ায় কান্না করতেছি, মানে সবে মাত্র কালকে বিয়ে হলো আর আজকে সে আমার সাথে এমন শুরু করছে, আমি মানে জোরে শব্দ না করে আস্তে আস্তে দাঁড়ায় দাঁড়ায় করতেছি, তো আমার ননাস আমার হাজবেন্ড এর বড় বোন দেখে, দেখে বলে এই আমার হাজবেন্ড যে বলে কিরে হাফিজ তুই বৌরে কি বলছো, কাকে কি হয়েছে, কই যে কান্না করতে করে ডাকবেন আমার সামনে, তো ডাইকে নিয়ে যায়, তারপরে কাকি মা বাপের কইছি দেখে এক করে এখনই লেগে গেছে, মা বাপের কথা আলা বাদ দাও, তুমি মনে করবো তোমার বাবা মা নাই, আমি কই কেন আমি এটা কেন মনে করবো, সবে মাত্র 2 দিন হলো আপনার সাথে বিয়ে আর আমি এখনই আমার বাবা মাকে ভুলে যাবো, সেটা একটা কথা বললেন, যারা আমাকে 18 বছর লালন পালন করে বড় করছে তাদের আমি আপনার জন্য তাদের ভুলে যাবো, আমি আপনাকে ভুলে যেতে পারবো কিন্তু আমি বাবা মাকে বলবো না, তখন আমি আপনাকে বলি কারো সামনে বলি না মানে একাই বলি। এখন ওই যে শরীফ ছেলে আমাকে ছাড়া যে কিছুই বোঝে না, দুই তিন দিন পর থেকে সে আমাকে দেখতে পারে না, আমি যদি রুমে যাই সে আমাকে সে রুমে থাকবে না, আমি বাদ বেড়া দিলে সে খাবে না, আমি আমার রান্না করা জিনিস সে খাবে না, আমি যদি তাকে চা বানায় দিই তারা সেও সে খাবে না।
This track was downloaded from fusionbd.com.
ওর বাপকে আবার উই তুই তুই করে বলতো যে ওরে বাইরে থেকে ঘরেতে নাহলে আমি ঘরে ঢুকুম না, ওর বাপেরে বলে মাঝে মাঝে একটু ধমক দিতাম যে তুমি তোমার আব্বুরে তুই বলো কেন, আপনাকে রকম নাহলে তুমি বলো তুই করে বলে, আমি আবার আমার হাজবেন্ড বললাম যে তুমি আর কিছু করো না, তুমি আর কিছু বললে ওই বেশি কষ্ট পাইব, তুমি কিছু বললো না আমি যা বলার বলবো। আচ্ছা আমি আর ওই ছেলের কোনো কিছু বলি না, ও যেমন থাকতে চায় ও তেমনই থাক। তো ও ছেলে কি করে রাত্রে সারা রাত ঘুমায় না ছেলে, বাপের গলা ধরে শুয়ে থাকে, তো ওই যে আমি ঘরে ঢুকলে সে তার বাবার সাথে ঘুমাইব না। তো কয় কি ওরে বাইরে থেকে ঘরেতে, ওরে বাইরে থেকে ঘরেতে নাহলে আমি ঘুমাবো না। তো আমার হাজবেন্ড তো আমার ছেলেদের বলে তুমি একটু বাইরে দাঁড়ায় থাকো, ওই ঘুমাই গেলে তুমি এসে বুঝো ঘরে। তো প্রায় এমন এক মাসের মতো এমন করে ও সারা রাত ঘুমায় না কিন্তু দিনে পয়রা পয়রা ঘুমায়,
বিচ্ছু
বিচ্ছু
নাম্বার 1 ওকে,
সারা রাত ঘুমাইতো না ছেলে।
এটা উচিত ছিল আপনার সাথে করার, আপনার বাপ ওই ছেলে বাপরে বাইরে রাখা আর আপনার সাথে ঘুমাইতো বলতে বাপরে বাইরে রাখ না আসলে তুমি ঘুমাবো না, তাহলে বরং ব্যাপারটা ভালো ছিল আর কি। কেন পেনাল্টি যদি দিতেই হয় ছেলে তাহলে বাপকে দেওয়া উচিত ছিল। ওকে যাই হোক, তারপর
তো রাত্রে একটা দেখটা বাজে তো আমি ছাদের মধ্যে একা দাঁড়ায় থাকতাম, আমাদের রুমটা যে তিনতলা ছিল তো ওই তিনতলা একটা ছাদের উপরে আর কি আমাদের রুম, তা আমি ছাদের মধ্যে একা একা দাঁড়ায় থাকতাম আর ও তো ছেলেরে ঘুম পাড়াইতো, ছেলে তো ঘুমাবে না ছেলে ঘুমাবে না, তো ওই ছেলে আবার কি করতো চোখটা চুপ করে বন্ধ করে রাখতো, তো যখন আবার দেখতো আমি ঘরে ঢুকছি কিছু বলতো না, ওর বাপের গলাটা এমন ভাবে ধরতো যাতে ওর বাপের মনে হয় যে আমি নিয়ে যাবো আর কি, ও এমন ভাবে ধরে রাখছে, তার বাবার পাশে আমাকে ঘুমাইতে দিব না, তো আমি কি করতাম যে তুমি মাঝখানে এসো আমরা দুইজনে দুই কাছে ঘুমাই। তো ওর আব্বুর গলা ধরে বিষয় তো, তো রাত্রে যদি কোনো সময় ওর আব্বু একটু নড়াচড়া কইরা যদি আমার দিকে ঘুরতো তাহলে বলতো কি রে তারে কি কই তুই আবার ওই দিকে ঘুরছ, তুই আমার দিকে ঘুরা ঘুমা, তো ওর এসব ভাষা না আমি আর কিছু বলতাম না, যে ওর বাবা যেহেতু নিষেধ করছে ওর কিছু বলার জন্য তো আমি কিছু বলবো না, ওনারটা উনি শাসন করবো। তো কতদিন এমন গেল ছেলে তো আর ছেলেকে স্কুলে ভর্তি করে না, আমার ছেলে তখন বয়স 6 বছর চলে একটু বড় হইলো, তারপরে এর আগে ভর্তি করেছিল তো ছেলে নাকি রাস্তা থেকে আসার সময় পরে গেছিল, তো সেটার জন্য আর ভর্তি করবো না, কারণ আমার ছেলে যেদিন একা একা স্কুল শুরু করবো সেদিন ভর্তি করাবো ছেলের, এর আগে ভর্তি করাবো না। তো সেই মাস সেপ্টেম্বর গেল, অক্টোবর গেল, নভেম্বর মাসে মানে কোরবানির একদিন আগে আমি আবার টেস্ট করাই,
টেস্ট মানে বলতেছেন যে আপনি মা হতে যাচ্ছেন প্রেগন্যান্সি টেস্ট?
জি। তো টেস্ট উনি বাসায় না দেয় তো আমি টেস্ট করি কোরবানির আগের দিন সকালবেলা টেস্ট করি খুব সকালে ভোরে 5টার দিকে, তখনই আর কি ধরা পড়লে যে আমি প্রেগন্যান্ট আর কি।
ওকে, টেস্ট রেজাল্ট ইজ
পজিটিভ। তো উনি কিছু বলে না আমাকে, বলে তুমি তো শেষ,
উনি আপনাকে বললো তুমি তো শেষ?
হ্যাঁ তুমি তো শেষ,
মানে কি হাজবেন্ডের খুশি হওয়ার কথা?
হ্যাঁ উনি আমাকে বলছে তুমি আমাকে তুমি তো শেষ, তোমার তো সকল এই কি বলে এতদিন যতটুকু ছিল এখন তো মা এই যে বাচ্চা টাচ্চা হইলে কোনো কিছুই স্বাধীনতা পাইবা না, তুমি শেষ। তারপরে আমি ব্যাপারটা কাউকে জানাই না, মানে আমি যে প্রেগনেন্ট কাউকেই জানাই না, আমার মা বাবা কেউ না তার মা কেউ না,
কেন কেন জানেন না
কাউকেই জানাই না, এমনিতেই জানাই না আর কি। উনি মনে হয় ওনার মাকে বলছে আর কি, তো ওনার মা এই তো শুরু হইলো, এত তাড়াতাড়ি বাচ্চা কেন নিলাম, এত তাড়াতাড়ি বাচ্চা কেন নিলাম, বিয়ের এক বছর হইতো তারপর বাচ্চা নিতাম।
বাচ্চা নেওয়ার ব্যাপারটা কিন্তু আপনার উপর নির্ভর করে না, তো আপনাকে কেন ব্লেম দিচ্ছে, এটা তো তার হাজবেন্ড কে বলার কথা না, আপনার হাজবেন্ড কে বলার
কথা। আমার হাজবেন্ড নিতে না করছিল, আমাকে নিতে না করছে, কিন্তু তবু আর কি আমি তারা না বলেই বাচ্চা নেই আর কি।
আপনাকে নিতে না করেছে মানে এটা আমাদের ব্যাপারটা ক্লিয়ার হওয়া দরকার। আপনারা কোনো মানে কোন ধরনের কি বলা যায় প্রোটেকটিভ কোন মেথড আপনারা নিতেন না?
হ্যাঁ নিতাম নিতাম, তো ওনারে না বললেই আমি ওটা খাওয়া বন্ধ করে দিই।
ওকে ঠিক আছে,
না বলি এর মধ্যে আমার যা আমার যে ওই
যে কেন আপনি এটা করলেন, যেহেতু আপনার হাজবেন্ড
ওই যে আমার দেবর না দেবর বলে কি ভাবি ওনার তো কন্ডিশন বেশ একটা ভালো দেখি না, আপনি কাজ করেন আপনি একটা বাচ্চা কাচ্চা নেন যদি তখন ভালো হয় তাহলে ভালো হইতে পারে,
মানে ঘর সংসারটা টিকে যাবে।
হ্যাঁ টিকে যাবে।
আচ্ছা
ওনাদের যে ভাব ভঙ্গি মারা মারা ছেলেরা আলোচনা করে যে প্রত্যেক বছর 50,000 টাকা খরচ করলে প্রত্যেক বছরই একটা করে বিয়ে করা যায়, মা ছেলে আলোচনা করে এগুলো, তো আমার হাজবেন্ড আমার দেবর আবার একটাই বিয়ে করছে, তো আমার ভাই তো একটা গাধা, ওরে ওই টুইন্স হয়েছে মেয়ে বাচ্চা, তো এর আগে আবার আমার দেবরের বউর একটা বাচ্চা নষ্ট হয়েছে আর কি, তো নষ্ট আমার দেবর তখন আবার বিদেশ ছিল, তো ওনার ও আর মাকে ফোন দিয়ে বলে যে আপনারা মুরব্বীরা থাকতে এগুলা কিভাবে হয়, মানে মাকে বলে তো ওনার মা আমার শাশুড়ি ওনাকে নাকি অভিশাপ দেয় যে তুই আমার এত শুনলি আল্লাহ তো তুই তোর ঘরে জমজ জমজ সব সময় বাচ্চা দেয় তারপরে আর কি জমজ বাচ্চা হয় আর কি।
যাই হোক আমরা সে প্রসঙ্গে নাই বা গেলাম, আপনার কথাতেই আসি, তো আপনি মা আপনি প্রেগন্যান্ট তারপর?
হ্যাঁ, তো উনি শুনছে সে না কিছু বলে ওই যে বলছে আমি তো শেষ আমার জীবন শেষ।
ওকে
তারপরে কি করলো?
আপনি এটা 4 মাস পরে টেস্ট করছেন?
না
কয় মাস পরে করলেন?
2.5 মাস পরে।
ওকে
তো বলছে যে তুমি যে বাচ্চাটা নিলে আমার বলছো আমার কেন বলেনি, আমার সাথে চালাকি কেন করলা, আমার হাজবেন্ড বলতো আমি কোনো কথাবার্তা বলি না, তো উনি কি করলো যে এমনি স্বাভাবিক ভাবে তো ধরুন প্রেগনেন্ট অবস্থায় কোনো ভারী কাজ প্রথম 3 মাস না করলে আর কি বেশি ভালো, এতে আর কি অনেক সময় মিসক্যারেজ হওয়ারই থাকে সম্ভাবনা থাকে, 2-3 দিন পরেই একটা বড় কলস নামাইলো, আমরা আবার ধরেন ওই যে পানি যেটা খাইতাম তো ওটা মেন কলের থেকে একবারে বইরে নিয়ে আসতাম, মেন কলেতে আনতাম খাইকা এমনি টাঙ্কির পানি খাইতাম না, ওইগুলো শুধু রান্না বান্না আর গোসলের কাজে, তো কি করলো একটা বড় কলস নামাইছে আমার হাজবেন্ড, আমি বলছে এটা দুইয়া রেডি করো, রেডি তো আমি আবার দিলাম তুললাম তো এটা কি করবো দুইলাম তো কি করবো, এটা কালকে সকালবেলা তোমার কাজ হলে 1 ঘন্টা করে হাঁটবা প্রতিদিন সকালে উঠা, আর এই কলস তুমি প্রতিদিন এক নিস্তলার থেকে যে বইরা নিয়ে আসবা, প্রায় ওটাতে কমসে কম নিম্নে 15 কেজি পানি ধরে আর কি, সেটাতে সামারে নামায় এটা প্রতিদিন যত কাজ করবা বাচ্চা নর্মাল হওয়ার সম্ভাবনা থাকবো তত।
আপনার এটা বললাম?
হ্যাঁ আমার হাজবেন্ড বললো আর কি, আমি কিছু বলি না, আমি থাক দিচ্ছে দেখ, তো আমি আবার করছি কাকে নিতে পারি না, আমি কি করতাম 2 হাত দিয়ে সব সময় দুইরা উপরে উঠাইতাম, তো যে ভাড়াটিয়ারা ছিল তারা বলতো ভাবি আপনি কি করেন এগুলা, আপনার শাশুড়ি কিছু বলে না, আপনি যে এত বড় ভারী ওজন নিয়ে 2 তলায় উঠেন 3 তলায় উঠেন, আমি কি বলবো তারাই তো দিচ্ছে এটা, কোনো কোনো সময় দেখা গেছে কি যে আমার যে দেবরার মেয়েরা যে ছিল তারা অনেক সময় হাত চুবাই দিত সে পানিতে, তো সেটা আবার দ্বিতীয়বার যে আমার ভ্রান্ত হইতো।
আপনার হাজবেন্ড কি তখন বলেছিল আপনাকে বেবিটা অ্যাবর্ট করে ফেলার?
না না এগুলো বলেনি,
এগুলো বলেনি,
বললে তো ধরেন আবার সমস্যা হইতে পারে যে আমি আমার মা বাবাকে জানাইলে আবার ওনারা চাপ দিতে পারে যে কেন বলছো এগুলো, তো মা আর ছেলেমেলা প্ল্যান করছে কি এমন কিছু করবে যাতে নষ্ট হয়ে যায়, তখন তখন আমার দোষ তারা দিবে যে আপনাদের মেয়ের চলাচলতি ভালো না যার কারণে এমন হয়েছে, তো বেবি তো বেটি সংসারের সব কাজ আমি করতাম, যখন 4 এর মধ্যে আমার মা বাবাকে কিন্তু জানাই নাই, যখন 4 মাস হয়েছে বিয়ের তো তখন আর কি আমার আমার বাবা বলতেছে যে ওরে বাসায় পাঠাও ওর বাইরে পাঠাই ওরে তুমি আসো ওরও নিয়ে আসো, তো বলে না আমি যাবো না তুই একা যাবে, আমার ভাইকে দিয়ে আমাকে আমার আমাদের বাসায় পাঠায় আর কি, তখনও বলি না আমি আমার মাকে মানে লজ্জার কারণে বলি না, আমি আমার এক খালাকে বলি ওনার সাথে একটু ফ্রি ভাবে কথা বলি, তো তো খালাকে বলি, তো খালার থেকে আমার মা আর কি শুনে যে আপনার মেয়ে তো এরকম বলে না আপনার কয় না, তো মা আর কিছু বলে না আমাকেও কোনো কিছু জিজ্ঞেস করে না, তো ওনার বাসা মনে হয় 2 দিন ছিলাম, দুদিন থাকার পরে চলে গেলাম আবার। তো এর মধ্যে আমার আমার শাশুড়ি আর এলো আমার দেবরের বউর যে কাপড় চোপড় এগুলো ওনাদের আলাদা বুয়া আছে দেওয়ার জন্য, আর আমারটা আমি নিজেই দিতাম, আর ওর আব্বুরটা ওর আব্বু নিজেই দিত। একদিন নাকি আমার শাশুড়ি আমাকে বলছিল যে তোমাদের বলটা আমাকে দিও আমি কাপড় ভিজাব, তা আমি নাকি শুনিনি। আসলে সে আমাকে বলে নাই এই কথাটা, তাহলে আমি কি শুনলে কি ওনাকে নাই দিতাম? ওনার ছেলের জিনিস তো উনি নিবে, তা আমার কি। তো ছেলেরা যায় বলছে যে তোর বউ এটা দিতে পেলাম, তোর বউ দিল না, কেন দিল না জিজ্ঞা, আমার জামাই আসছে কুইটা কিরে আমার মা তোমার তো এটা চাইছে দাও নাইকে। কখন চাইলো আমি তো শুনিই নেই। আমার দেবরের বউ বলতেছে যে ভাইয়া না মা তো এই কথা বলেনি, ওর তো কিছু চায় নাই, আমি তো এখানে বসে রেখেছি, আমি এখানে বসে রেখেছি, ও যে আম্মা তো ওর কিছুই বলেনি, আর বললে তো আমি শুনতাম। এই কি করলো আমাকে সাথে সাথে আমার মার বাসায় দিয়ে আসলো আমার হাজবেন্ড, যে আমার মায়ের তোর থেকে জিনিস এসে তুই দেখ নাই যা তোর মাকে বলছে কদিন থেকে দিয়ে এলো। দিয়ে এসে বসছে কাউকে বলি নেই যে ওইখানে এমন ঘটনা ঘটছে। 15 দিন হয়ে যায় কোনো মানে সে আমাকে ফোনও করে না, মাঝের মধ্যে 3-4 দিন পর একবার ফোন দেয় কয় কি শিক্ষা হয়েছে তোর, না আর কিছুদিন থাকবি, আর কিছুদিন থাকতে হলে একটু শিক্ষা হইব। 15-20 দিনের মাথায় সে আমাকে আবার ফোন দিচ্ছে, আমাকে ফোন দিয়ে বলতেছে এক্ষুনি চলে আসো বাসায়। আমি কই কে আমি একা, আপনার না বললেন আমাকে এসে নিয়ে যাবে, কেন এক্ষণে একলাই লে আহ নাহলে আমি তোমার আনতে যাবো না, তোমার আওয়া লাগবো না। তা আমি কই কি না কি হয়েছে, তো আমি আবার আমার যে দেবরের বউ তাকে ফোন দিলাম যে ভাবি বাসায় কি হয়েছে, যে এত জরুরি তলব আমাকে, তা জানেন না আমি কি আপনার শ্বশুরের নামে খরচ করবে। আমি কই সেটার জন্যই আর কি, ওই কাজ করার জন্যই আর কি আমার তাড়াতাড়ি নিয়ে যেতেছে।
মানে শ্বশুরের নামে খরচ করে মানে শ্বশুর
মারা গেছে তো,
তার নামে কোন একটা অনুষ্ঠান হবে সেটার জন্যই আপনাকে নিয়ে যাচ্ছে, তাতে কাজগুলো করেন
কাজ বেশি হয়ে গেছে এখন আর কি আমার দরকার পড়ছে, তো এর লেগে আর কি আমার এখন একাই যেতে বলতেছে। আচ্ছা আমি আসতেছি ফোনটা রাখছে দেন, উনি ফোনটা রাখছে। তো আমি আমার হাজবেন্ডকে বলি যে আমি বিকালে আসি, তাই না এখন আবি নাহলে তুই আর আবি না আমার বসে কাছে আসতেছি। তো আমার একটা ছোট ভাই আছে তো একা একা যাবো, তারে নিছি ছোট ভাই। তো রাস্তাতে আমার বাবাকে ফোন দিচ্ছি যে ওরে নিয়ে যাবো এসা, আমার বাবা আবার ওই এলাকাতেই থাকে, আমার হাজবেন্ডের বাড়ির এলাকাতেই থাকে, সেখানে আমি বাবাকে ফোন দিয়ে বলি যে বাবা ওরে এসে নিয়ে যাওয়ার সাথে থেকে আমি তো একা একা চলে আসছি। তো আমার বাবা আবার আমার ভাইকে এসে নিয়ে যায় সেটা থেকে নিয়ে যায়। তো আমি বাসায় যাই একাই যাই, যাইয়া মানে ওই যে আমি তো আবার সেদিন আবার কাপড় চোপড় দিয়েছিলাম আমাদের বাসায় আমার কাপড় চোপড় গুলো সেগুলো ভিজে অবস্থাতেই নিয়ে যাই। তো এগুলা নিয়ে তিনতলা উঠা রাইখা মানে কি বলে শুকাইতে দিচ্ছি, এর মধ্যে আমার শাশুড়ি কি হইলো ম্যাডাম আইসা ঘরে যেয়ে কি বয়ে রইলো নিচে এত কাজ থাকে চোখে দেখে না। আমি আবার ওনারে আম্মাই বলতাম, ই বলতেছি আম্মা আমি আসতেছি কাপড় দিয়ে শুকা দিয়ে লই আর ফেলাইতেছি। তো নিচে গেলাম, সে কাজ টাজ করলাম, আমার হাজবেন্ডের নানা বাড়ির সবাই আসলো, আইসা আমার একটা মামি ছিল, মামি শাশুড়ি ছিল, তার সাথে মানে খুব ফ্রি ভাবে কথা বলতাম। তো মামি বলতেছে কি ভালো আছো, পরে বলতেছে আমার ওই দুপুরের বউ তাকে আবার বলছে যে মৃত তো এতদিন বাসা ছিল না, ওর মাকে বাসা ওরা দিয়েছিল আজকে নিয়েছে, আজকে নিয়েছে, আজকে নিয়েছে বুঝেন না কেন নিয়েছে। তার মামি আসতেছে, এখন তারা যদি এসে বলে বউ কই শ্বশুরের নামে খাওয়াইতেছে, বউ কই বড় বউ কই বাড়ির বড় বউ কই, সেটার জন্য সেই কথা থেকে বাঁচানোর জন্য আর কি সে আমার তাড়াতাড়ি নিয়ে আসছে। তা আমি আবার ওই মামির সামনেই বলছি এটা, তো কিছু বলে না আমার মামি হাসতেছে। এত প্রেগনেন্সি অবস্থায় সে ও আমাদের শ্বশুর বাসায় শাশুড়িদের বাসায় আবার খাবারের রুল ছিল, সকালবেলায় রুটি সকাল 8টার মধ্যে নাস্তা তাদের রেডি করে দিতে হবে, এবং যে যে রুটি বানাবো আমার হাজবেন্ড আবার পরোটা খাইতো তেল ছাড়া আর কি ভেজে দিতে হইতো, তাহলে 3টা পরোটা, আমার শাশুড়ি 2টা আমার 2টা আর ছেলের 1টা, এই রুল করা খাবার মানে 2টা রুটির বেশি না।
আপনার 2টা?
হ্যাঁ আমারও 2টা।
আপনি 2টা বেশি খেতে পারবেন না?
না 2টার বেশি যদি কোনো সময় বানাইতাম তো বলতো বানাইছো কে লাগা।
ওকে,
আমাদের বাসায় যাওয়ার পরে আমার স্বাস্থ্যটা মানে কমে যায়, ওই যে এরকম রোল করা খাবার তো আমি কখনো খাইনি, আমাদের বাসায় তো কখনো রোল করে আমরা খাবার খাই না, দুপুরে নামাজ পড়ে ভাত।
ওকে, রোল করা খাবারের ব্যাপারে আমার কিছু বলার নেই, বাট আপনি যে অবস্থায় রোল করা খাবারের কথা বলছেন সেখানে তো আপনার খাবার দাবার বেশি প্রয়োজন শরীরের জন্য।
তো উনি বলতেছে যে বেশি খেলে মোটা হয়ে যাবো, তো বেশি খেলে মোটা হয়ে যাবো সেটার জন্য আর কি।
যাই হোক, তারপর কি হলো
সেদিন গেল, পরে আমার আবার আমি একদিন তাকে বলি আমার মানে খুব প্রিয় একটা খাবার আইসক্রিম, এটা আমি অনেক পছন্দ করি
আইসক্রিম,
তো ওনারে বলি যে আমাকে টাকা দিবেন আমি আইসক্রিম এনে খাবো। আমি বলছি যে টাকা দিন, আমার কিছু টাকা দিন, তো কি করবে টাকা দিয়ে? তো ওনার কাছে যাবে, আমি টাকা চাইতাম 5 টাকা 10 টাকা, তো সে আমাকে এই 5 টাকা 10 টাকা বললে মনে হয় 50টা প্রশ্ন জিত, কি করবো টাকা দিয়া, কি হবে টাকা দিয়ে? আর ছেলের পিছনে, ছেলের পিছনে কিন্তু প্রতিদিন 200-300 টাকা সে খরচ করে ফেলতেছে, ছেলে যখন যা চাইতেছে তখনই তাই এনে দিচ্ছে, কিন্তু পড়ালেখা নামে কিছুই না ছেলে। যদি বলি যে ওনার ওরে তো টাকা দিয়া খারাপ বানায় ফেলতেছেন আপনি, পড়ালেখা তো করতেছে বোন কি থাক, আমার আমার শ্বশুর নাকি আমার হাজবেন্ড একদিন মার যে 2 টাকা চাইবিলা, কি আমার বাপের তো একটা জাহিলা ছিল, আমরা 2 টাকা চাইছিলাম দেখে মারছিল, আমার ছেলেকে কি আমি ওরকম বানাবো নাকি? ছেলের টাকা পয়সা টাকা যখনই যা চাইতো তাই দিয়েছিল, যে পুরো একেবারে খারাপ বানায় ফেলছে ছেলে, এখন টাকা ছাড়া কিচ্ছু বুঝলো না, ঘুমের তুইটা আয় আমার টাকা দে, হ্যাঁ দিচ্ছে টাকা, খাবে ভাত খাবে আমার আগে টাকা দে, টাকা দিতে দিত, নাস্তা খাবে টাকা দিতে। ছেলের আবার ছেলের স্বাস্থ্য খুব একটা ছিল না, একেবারে ইচ্ছে করে ছিল, তো দুধ খাওয়াবে টাকা দেয় আমার এনে খাবো না,
সে
আর আমাকে টাকা দেয়নি। আমি আমার বাবাকে ফোন দিয়ে বলি যে বাবা আমার জন্য আইসক্রিম নিয়ে এসো, তো আমার বাবা আবার আইসক্রিম দিয়েছে আমাকে গিয়ে নিচের থেকে রাস্তার থেকেই, যেটার সামনে আমি যাই উনি পাঠিয়ে দেয় একজনকে গিয়া, তো একা খাই নাই ওই ছেলেকে নিয়ে গেছি, তো ওই ছেলে খাইয়াতে এখন ওর বাবারে বলতেছে আমার আইসক্রিম এনে দাও, বাবারে বলতেছে মানে ওর কথা, তোর বাবা ওর যে আইসক্রিম ঠিক এনে দিল,
আপনাকে এনে দিল না
আমাকে এনে দেয়নি।
আচ্ছা, আমরা এই পর্যায়ে একটা ছোট্ট বিরতি নিতে চাই গল্পের, এবং বিরতিতে আসলে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে সংবাদের জন্য খুব ছোট্ট একটা বিরতি, মাত্র 2 মিনিটের সংবাদ। সংবাদের পরপরই আমরা আবারও ফিরে আসছি হ্যালো 8920-তে। হ্যালো 8920-তে আজকে জীবনের গল্প বলছে আমাদের বন্ধু, আমাদের অতিথি মিতু। মিতু তার জীবনের গল্পগুলো বলছে, এবং একই সাথে আপনাকে একটু বলি, আপনি যদি বলতে চান আপনার জীবনের গল্প, আমাদের জীবনের গল্পে আমাদের হ্যালো 8920-তে আমরা কোনো সিলেবাস মেনটেন করি না, যেখানে শুধুমাত্র ভালোবাসার গল্প বলতে হবে, কিংবা এখানে শুধুমাত্র কষ্টের গল্প বলতে হবে, কিংবা এখানে শুধু দুঃখের গল্প বলতে হবে, কিংবা আনন্দের গল্প বলতে হবে, আপনার জীবন আপনার মতো, সেই জীবনের গল্প আপনি এখানে এসে বলতে পারেন, এবং সেই গল্প যদি হাজার লাখ মানুষের কাছে শোনার মতো হয় নিশ্চয়ই আমরা সেটা প্রচার করব। এখানে একটু বলি, আমাদের এখানে অনুষ্ঠানে যোগ দেওয়ার নিয়মটা হচ্ছে, প্রথমে আপনি ফোন করবেন, ফোন করার পর নামটি বলবেন, তারপর আপনার সেল নাম্বারটি স্পষ্ট করে বলতে হবে, এবং তারপর বলতে হবে যে আপনি আমাদের অনুষ্ঠানে আসতে চান, এবং যে বিষয়টি বলতে চান সেটা খুব ছোট্ট করে বললেই হবে, আমরা আপনার সঙ্গে যোগাযোগ করব। ফোন নাম্বারটি হচ্ছে 9115668, আমি আবারও বলছি 9115668। আর যারা ফেসবুকে রয়েছেন এই মুহূর্তে, ফেসবুকটা হচ্ছে আমাদের এই হ্যালো 8920-র আড্ডার কেন্দ্রবিন্দু, সারা সপ্তাহ ব্যাপী আমরা ওখানে আলোচনা করি। আপনি যদি কোনো অতিথিকে সাথে যোগাযোগ করতে চান, কোনো অতিথিকে সাহায্য করতে চান, আমাদের পুরনো অনুষ্ঠানগুলো ডাউনলোড করতে চান, এবং একই সাথে হ্যালো 8920 সম্পর্কে যাবতীয় তথ্য পেতে চান, তাহলে ওখান থেকে পাবেন। এবং আমাদের বর্তমানে একটি রেডিও স্ট্যাটাস দেওয়া আছে আজকের অতিথিকে নিয়ে, সেখানে যদি কোনো প্রশ্ন করতে চান আজকের মিতুকে, তাহলে সেটাও করতে পারেন। আমাদের ফেসবুকের অ্যাড্রেসটা হচ্ছে facebook.com/hello8920, আমি আবারও বলছি facebook.com/hello8920। সংবাদের পরই ফিরছি, সাথেই থাকুন। সঙ্গে থাকুন এবং শুনতেই থাকুন এবিসি রেডিও এফএম 89.2। যারা সঙ্গে আছেন তাদেরকে আরো একবার ধন্যবাদ জানাতে চাই। 1:02 হচ্ছে সময়, আর আজকে হ্যালো 8920-তে জীবনের গল্প নিয়ে এসছে আমাদের বন্ধু মিতু। মিতু তার জীবনের গল্পগুলো পড়ছে, এবং মিতুর সাথে আমরা দুই ভাবে কমিউনিকেট করছি, মানে আমাদের শ্রোতা যারা আছেন তারা দুই ভাবে মিতুর সাথে সম্পর্কযুক্ত এবং মিতুর সাথে ভাবের আদান প্রদান করছেন। এক ভাগ মানে যারা রয়েছেন ফোন করছেন দেশের বিভিন্ন প্রান্ত থেকে এবং দেশের বাইরে থেকে, আপনিও ফোন করতে পারেন, ফোন করে মিতু সম্পর্কে বলতে পারেন, এবং একই সাথে যদি আপনার নিজের গল্প এখানে শেয়ার করার ইচ্ছে থাকে তাহলে আপনি সেটা করতে পারেন। আমাদের ফোন নাম্বারটি হচ্ছে 9115668, আমি আবারও বলছি 9115668। আর ফেসবুক থেকে কিছু কমেন্টস আমি পেয়েছি, সেগুলো আমি পড়বো, এবং তার আগে আমি ফেসবুকের ঠিকানাটা আমি আরেকবার বলে দিচ্ছি, facebook.com/hello8920। রাজন পল আমাদেরকে লিখেছে, মিতু আপু তোমার কাহিনীটা শুনছি, বাংলার প্রায় প্রতিটি ঘরে তোমার মতো বউদের ভাগ্যে এমন ঘটনা ঘটে। একদমই ঠিক বলেছেন, আসলে প্রতিটি ঘরে বলা যাবে না, তবে বেশিরভাগ ঘরের কাহিনী কিন্তু ঠিক একই রকম। তবে শেষে যেটা ঘটেছে মৃত্যুর সঙ্গে সেটা আসলে ওরকম কিনা আমার মনে হয় সবার একটু ধৈর্য ধরে শোনা উচিত। আশরাফুল ইসলাম লিখেছে, এত কষ্ট মেয়ে মেনে নেওয়া যায় না। এস এম সাইদুল ইসলাম লিখেছে, কিবরিয়া ভাই এটা বিয়ে না, বিয়ে বিয়ে খেলা। অলোক দাস লিখেছে, এত কষ্ট কোথায় রাখবো, বাসর ঘরেও কষ্ট, সো স্যাড, এমন নির্মম মানুষ এখনো পৃথিবীতে আছে। এম এ মামুন কাউসার আপনি ফেসবুকে লিখেছেন, মিতু আপু তুমি এত তাড়াতাড়ি ইমোশনাল হয়ে পড়ো না, আমরা তোমাকে শেষ পর্যন্ত শুনতে চাই, তোমার জীবনের গল্প শুনতে খুব ভালো লাগছে। অলোক দাস লিখেছে, আজকের এপিসোডটা জমে উঠেছে, অনেক কমেন্টস পড়ছে, মরিয়ম আপু কি ঘুমিয়ে পড়েছে? হ্যাঁ, আমি একটু আগে বলছিলাম যে মরিয়ম কিন্তু ঘুমিয়ে পড়েছে, মিতুর কোলে কোনো সাউন্ড পাচ্ছি না যে। লিটন হোসেন লিখেছে, মেনে নেয়া, ও বরং ঘুমিয়ে পড়েছে, ভালোই হয়েছে, এবং ঘুমিয়েই থাকুক, কারণ ও জেগে গেলে তো গল্প বলা অনেক সময় টাফ হয়ে যাবে। মেয়ে মেনে নেওয়া যায় না, তারপরও মেনে নিতে হয়। আশরাফুল ভাই, উমর ফারুক লিখেছে, মৃত আপুর স্টোরিটা বলে যাও, আমরা আছি তোমার সাথে, আল্লাহ ব্লেস ইউ। নিও মহসিন লিখেছে, আমার মনে হয় এটা একটা চক্র যে গরিব লোকদের সর্বনাশ করা। র্যাপার সানি চৌধুরী লিখেছে, শকুন যতই উপরে উঠুক না কেন তার দৃষ্টি সবসময় নিচেই থাকে, কথার দৃষ্টিতে বোঝা যাচ্ছে। মাহবুব রহমান জনি লিখেছে, 50,000 টাকাতে একটা বিয়ে, হাইরে সমাজ। মাহবুব রাজন লিখেছে, কিবরিয়া ভাইয়া কথাটা কঠিন হলেও সত্য, আমাদের বাবা মাদের সামান্য একটা ভুল আমাদের জীবনটাকে পুরো বদলে দিতে পারে, মৃত্যু আপদার প্রমাণ খুব খারাপ লাগছে। এবং অলোক দাস লিখেছেন, আজকের স্টোরিটা একদমই অন্যরকম। এবং অলোক দাসের স্টোরিটা দিয়ে আমি মানে অলোক দাস কথাটা দিয়ে বলতে চাই যে আজকের গল্পটা আসলেই অন্যরকম, কারণ পৃথিবীতে প্রত্যেকটা মানুষের জীবন কাহিনী প্রত্যেকটা মানুষের চেয়ে আলাদা। এবং আমরা সবসময় বলে থাকি Hello 8920 তে, আমাদের এই অনুষ্ঠানটি কাউকে এন্টারটেইন করবার জন্য না। যদিও বলা হয়ে থাকে যে মিডিয়াতে সবচেয়ে বড় যে শব্দটা, সবচেয়ে পাওয়ারফুল শব্দটা হচ্ছে এন্টারটেইন। হ্যাঁ, আমরা এন্টারটেইন শব্দটাকে খুব সচেতন ভাবেই আলাদা করে রাখতে চাই। কারো যদি ভালো লাগে জীবনের গল্প, যার কথা মানে যিনি আজকে বলতে এসেছেন বা বলবেন ভবিষ্যতে, পানসে লাগে, তার প্রতি আমরা বিনীত শ্রদ্ধা রেখে বলতে চাই, তাকে দয়া করে কোনো বাজে কমেন্টস করবেন না। কেন করবেন না? তার প্রথম এবং প্রধান শর্ত হচ্ছে, যে মানুষটি এখানে জীবনের গল্পটা বলতে আসে সেই মানুষের সময় পর্যন্ত, তিনি যদি 32 বছর হয়ে থাকেন, 33 অথবা জীবাশীর হয়ে থাকেন না কেন, সেই সময় পর্যন্ত জীবনের শ্রেষ্ঠ অনুভূতিটা তিনি এখানে শেয়ার করতে আসেন। এবং তিনি মনে করেন শেয়ার করার সবচেয়ে বেস্ট জায়গাটা হচ্ছে এই প্ল্যাটফর্মটা, কারণ লাখো মানুষ এখানে শুনছে। সুতরাং আপনার ভালো লাগুক আর না লাগুক, আপনার অন্তত তাকে শ্রদ্ধা করা উচিত, এই অর্থে যে জীবনের শ্রেষ্ঠ অনুভূতিটা সে আপনাকে শ্রেষ্ঠ মানুষ মনে করে আপনার কাছে শেয়ার করতে এসছে। ঠিক আছে, এন্টারটেইনের ধারণা থেকে একটু বের হয়ে আসার চেষ্টা করবেন যখন Hello 8920 শুনবেন, কারণ জীবনের শ্রেষ্ঠ অনুভূতিগুলো আসলে এন্টারটেইন করবার জন্য না, এগুলো আসলে অনেক কষ্ট থেকে আসে, অনেক ভালো, অনেক বেস্ট একটা অনুভূতি থেকে আসে, সেটা এন্টারটেইনের চাইতে অনেক বড় কিছু। সেটা প্রকাশ করার জন্য কোনো পারফেক্ট ওয়ার্ড আমাদের হাতে নেই, কিন্তু আমরা আপনাদের কাছ থেকে ওই সহানুভূতিটা চাই। Hello 8920 আপনার কথা বলার প্ল্যাটফর্ম, এখানে কোনো সিলেবাস নেই, যেটা আমরা বারবারই বলছিলাম, আপনিও এসে আপনার কথা বলতে পারেন। আমাদের ফোন নাম্বারটি হচ্ছে 9115668, আমি আবারও বলছি 9115668। আর আমরা সারা সপ্তাহব্যাপী যেই পেজটিতে, ফেসবুক পেজে অ্যাক্টিভ থাকি, পুরনো এপিসোডগুলো ডাউনলোড করা থেকে শুরু করে যাবতীয় তথ্য এবং এমনকি এই অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পারেন, অতিথির সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন, অতিথিকে দেখতে পারেন, যাবতীয় তথ্যগুলি ওখানে সংযুক্ত থাকে। এবং এখন যারা রেডিও স্ট্যাটাসে কমেন্টস করছেন, facebook.com/hello8920, facebook.com/hello8920, HELLO 8920। সংবাদের পর আরো একবার আমন্ত্রণ, Hello 8920 তে মিতু রয়েছে আমাদের সঙ্গে এবং মিতুর 13 বছরের কন্যা রয়েছেন আমাদের সঙ্গে। আমরা মিতুর গল্প শুনছিলাম, তো যেটা বলছিলেন মিতু যে আইসক্রিমের ব্যাপারে, আসলে ছোটখাটো গল্পগুলো এবং পরিবারের যে ছোটখাটো গল্পগুলো আসছে, এগুলো আসলে মানে এগুলো পরিবারে হয়, এগুলো হয়তো বলার মতো না, কিন্তু এগুলো মানুষের জীবনকে অনেকখানি উলটপালট করে দিতে পারে। এবং জীবনের গল্পের যেহেতু এরকম কোন ধরাবাঁধা নিয়ম নেই যে এখানে এসে এত পরিশুদ্ধ করে বলতে হবে, এখানে এসে এত যা ঘটেনি তাকে বলতে হবে রংচং দিয়ে, যা বাস্তব তাই। ঠিক আছে, তো চলুন আপনি যেখানে ছিলেন সেখান থেকে আমরা শুরু করতে চাই।
তো সে তো আর আমাকে কিনে দেয় না, ছেলেকে খাওয়াইছে, তো আমি আর কিছু বলিনি তাকে। কিছুদিন যাওয়ার পরে আমার যখন 6 মাস হয়, তখন 6 মাস সময় তো এমনিতেই মাতৃজনে তো দাগ হয়, কিন্তু মেয়েদের পেটে, আমার হাজবেন্ড বলতো সে এগুলো কিসের দাগ, কেন আপনি জানেন না এগুলো কিসের দাগ, কিন্তু বাচ্চা পেটে থাকলে এমন তো হয়ই মেয়েদের, কেনা শরীফের আম্মুর তো এগুলো হয়নি, তোমার কেন হইলো? তো এই কথা আবার মাকে যায় বলে দিছে, তোর মা বলে যে আমাদের এত ছেলে মেয়ে হইলো তো আমাদের তো এসব দাগ হইলো না। তো আমার হাজবেন্ড তখন আমাকে সন্দেহ করে, সন্দেহ কি আমাকে বলে যে তোমার নিশ্চয়ই আগে বিয়ে হয়েছিল, আগে সন্তান আছে, এটা তোমার প্রথম বেবি না, এটা তোমার সেকেন্ড বেবি। আমি তো মানে আকাশ থেকে নিচে পড়লাম আর কি ওনার কথা শুনে, তো এক পর্যায়ে আমি আমার পরিবারের সবাইকে এগুলো জানাই যে উনি তো এগুলো বলতেছে, উনি কেন এগুলো বলতেছে আমি তো বুঝতেছি না। তা আমি আবার সবার আগে আমার এক ডাক্তার নিকে ফোন দিয়ে বলি যে ম্যাডাম দেখেন আমার হাজবেন্ড এগুলো বলে, তোমার হাজবেন্ড কি পাগল হয়ে গেছে মূর্খ মানুষের মতো কথা বলে? আচ্ছা উনার যদি তো সন্দেহ হইতেছে উনি তোমার হসপিটালে নিয়ে যায় পরীক্ষা করো, পরীক্ষা করাইলে তো বুঝবো
পুরো রিপোর্টটা চলে আসবে।
হ্যাঁ রিপোর্টটা চলে আসবে, কি প্রথম বেবি নাকি সেকেন্ড বেবি?
আপনার বেবির নামটা মরিয়ম রাইট?
হ্যাঁ মরিয়ম।
মরিয়ম ঘুম থেকে উঠে গিয়েছে।
আমার বাবা আর মাকে সবাইকে খবর দিছি, তো আমার মামি গেছে, আমার খালা গেছে, আমার বাবা গেছে আর ছোট মা গেছে আমার। বলছে কি বলতেছো তুমি এলি? এর মধ্যে আবার উনি কি করছে, একটা ওই যে ব্র্যাক বলে না ডেলিভারি সেন্টার, সেখান থেকে একটা মহিলা আনছে আমাকে চেক আপ করাবে যে এটা কেন দাগ হলো, এটা কি সেকেন্ড বেবি নাকি প্রথম বেবি? তো ওই মহিলা ওনারা কি বলছে আমি নিজেও জানি না। তো আর কি আমার সম্ভবত মনে মানে ধারণা যে উনি বলছে যে এটা সেকেন্ড বেবি ওই মহিলাটা আর কি বলে গেছে। আমার হাজবেন্ড আমার উপরে তো প্রচুর বিলা, বারবার শুধু একই কথা বলে যে সত্যি কি রকম সত্যি করে বললা দে তাহলে আমি কিছু করুন না, আর মিথ্যা বললে তোরাই ফাঁসবি।
আচ্ছা আরেকটা জিনিস, এটা আপনার বেবিটা তো এসেছিল বিয়ের কতদিন পরে?
দুই মাস পরে।
যদি আপনার আগের এরকম কোন ঘটনা থেকে থাকে তাহলে তো সেটা আপনার আগে থেকেই ডাক্তার থাকে, সেটা তো আগে থেকেই সন্দেহ করার কথা। তাহলে কেন চার মাস পরে যখন আপনার বেবি আসলো পেটে তো সেই সময় গিয়ে সন্দেহ করবে? সেটাই তো প্রশ্ন,
তার মনের শয়তানি আর কি।
আচ্ছা যাই হোক, তারপর
পরে আমি বলি এটা এক কাজ করো ডাক্তারের কাছে নিয়ে টেস্ট করাই, আমি রাজি আছি তুমি আমরা টেস্ট করো। উনি ওই যে আমার বাবাদের আমার বাবার খবর দিচ্ছি, তো ওনারা তো সবাই আসছে যে কি বলছো তুমি মিতুরে, তুমি নাকি বলছো এটা সেকেন্ড বেবি, আগে বাচ্চা হয়েছে কেন বলছো? কাইগুলো আপনি তো জানাই ফেলছে, আমি তো আগে রিপোর্ট করামু তারপরে তারপরে আপনাদের খবর নাম। তো উনি আর কিছু বলে না আমার বাবা মা, তারা চলে যায়। দুই তিন দিন পরে উনি ওনার বড় বোন দিয়ে আমাকে মেটানি হাসপাতাল আছে মা সেখানে পাঠায় যে ডাক্তার নিকে যায় বলবেন ভালো করে সাথে চেক আপ করে আর আমাদের কাছে পুরো রিপোর্টটা সাথে দেয়।
আচ্ছা
ডাক্তার নিয়ে যদি পুরো রিপোর্ট দেবো তাহলে কিন্তু ডাক্তার নিয়ে আমি কেসে দিব। তো গেলাম যে ডাক্তারনির কাছে গেলাম, তো ডাক্তারনিকে আমি এবার খুলে বলে দিই সব যে আমার হাজবেন্ড আমাকে বলে এটা নাকি আমার প্রথম বেবি না সেকেন্ড বেবি। তো বলে তোমার হাজবেন্ড একটু নিয়ে আসো, তো তারপরে আমার হাজবেন্ড তো আসে নাই আমার নন আসে আসছে তারে ডাকবো। তো ডাক্তারনিরা তারে অনেক কথা শোনায় যে আপনারা কি মা হন নাই, পরে যেগুলো বলতেছেন কেন বলতেছেন। তারপরে তো আসে বললাম, তা আমি আবার বলছিলাম যদি তুমি মানে দেখাইতে পারো আর প্রমাণ দেখাইতে পারো তাহলে আমি আমি তোমার সংসার করবো না, তোমার সংসার করবো না, যদি প্রমাণ দেখাইতে পারো সেদিন আমি চলে যাবো, তোমাকে কিছু বলবো না। আর যদি না দেখাইতে পারো তাহলে কি হবে বলো, কিছু হবো না কি হবে? আর তবে যদি কোনো ভুল ধরতে পারি তাহলে তো গো বাপে গো যে গো খবর আছে। আমার বেবিটা যখন আট মাস হইল তখন আমরা কক্সবাজার ঘুরতে নিয়ে যাই পুরো ফ্যামিলি সহ, আমরা যাই মানে আগে যাই নাই এখন নিয়ে গেছে কক্সবাজারে। নিয়ে কি করছে সাগরে নামলাম, নামছি একাকাই, সবাই একাকা নামছে, ও অনেক দূরে চলে গেছে মানে সাগরে নেমা, ও আবার সাঁতার জানে আমি তো আবার সাঁতার জানি না, সাঁতার না জানলেও মোটামুটি সাহসে তো বুক পর্যন্ত পানিতে যেতে পারি আর কি, আবার চলে আসতে পারি। তখন কিন্তু আমার আট মাস বেবি পেটে, সে আমার হাত ধরে টাইনা নিয়ে যেতেছে গা মানে একেবারে বেশ পানিতে, আমি তো আর পায়ে মানে ঠাই পাইতেছি না পায়ের মধ্যে, তা আমার ব্যাপার যতটুকু ঠাই পাই ততটুকু আর কি আমি নামছি আর ও আমার হাত ধরে টাইনা আরো দূরে নিয়ে যেতে চাইতেছে। তারপরে আমি বলতেছি আপনি কি করতেছেন, আপনি আমার আমার এই সাগরের মাঝখানে টাইনা নিয়ে যেতেছেন না, আপনি আমার কিনারে দিয়ে হেন আমি যাবো না আপনার লাগে এত দূর। পরে আমি দুইবার যাই তো তখন কি হবো, তো সে আমাকে কিনারে দিয়ে যাবে না সেখানে হাত ছেড়ে দেয়, একা একা যাও। আরে একা একা যাবো মানে আমি তো পায়ের নিচে কোনো মাটিও মানে কোনো ই পেতেছি না শুধু পানি, আয়ের মধ্যে আমি আবার সাঁতার জানি না। তো আমি আবার আমার মানে আমার শ্বশুর একটা ছেলে রে পাল্টে নিয়েছিল মানে রে ভাইয়া ভাইয়া বলি, তো আমি বলতেছি ভাইয়া আমার নিয়েছেন আমি তো ডুবে যাবো গা, উনি আবার দুইরা আমাকে পাড়ে দিয়ে আসে। তো ওইখানে দুই দিন থাকি আমরা, তিন দিনের দিন আশাপুর ঢাকায় সীতাকুণ্ড পাহাড় আর কি, সেখানে আমাদের গাড়িটা থামছে পিকনিকের গাড়িটা আর কি থামছে, এখন সে আমাকে পাহাড়ের উপরে চড়াবে।
আর কেউ নেই সাথে আপনার, শুধু আপনাকে?
আমি আমার হাজবেন্ড তো আমার নানা সেরা উনারা উঠবে না মানে প্রায় 1000 ফুট উপরে, মাটি থেকে 1000 ফুট উপরে কিন্তু।
হ্যাঁ এটা আমি জানি, কারণ সীতাকুণ্ডে আমার একবার যাওয়ার সুযোগ হয়েছে। মানে উনি কি চাচ্ছেন যে শুধু আপনাকে নিয়ে উপরে উঠতে?
আমি আমার হাজবেন্ড লো আমার নানা সের দুই মেয়ে সে আমাকে উঠে দেখো কি তুমি হাতটা একটু উপরে উঠলে তোমার স্বাস্থ্যটা ঠিক থাকবো ভালো থাকবো উঠো। তো
এই আট মাসের প্রেগনেন্সি,
হ্যাঁ সে আমার এই পাহাড়ের 1000 ফুট উপরে উঠেছে। উঠছি, কষ্ট হয়েছে তবু উঠছি। সে আমাকে দৌড়া উঠায় নাই, আমি একা একাই হেঁটে উঠছি। হাঁটলে তোমার স্বাস্থ্য ঠিক থাকবো। উঠলাম, ওইটা ওই যে আবার ওই যে ঝর্ণা আছে যে, সেটা দেখতে নিয়ে গেছে আমার। একা একাই নামলাম, উনি আগে আগে আমি পিছিয়ে পিছিয়ে নামতেছি, তো সেখানে আবার গোসল টোসল করে আবার উপরে উঠলাম। এখন উপরে ওঠার সময় তো বেশি কষ্ট, নামার সময় তো বেশি কষ্ট না। ওই সিটি দিয়ে যে ওই যে ঝর্ণাটা, সেখানে গোসল করলাম, ওই করেনি, আমি একাই করছি। তো ওঠার সময় তো এক মহিলা বলতেছে, তাই তোমার ও রাব বলে বলতেছে, এটা কে? ওটা হলো আমার ভাই। তুমি কি পাগল হয়ে গেছো? 8 মাসের প্রেগনেন্ট আর তুমি আর উপরে নিয়েছো, কে রাস্তার মধ্যে কিছু হয়ে গেলে কি করবা? ওর আর তুমি যে আর হাঁটাইতেছো, ওর হাতও তুমি ধরতেছো না, আরে ধরো। কোন আল্লাহ না করুক কোন একটা দুর্ঘটনা ঘটার আগে, হ্যাঁ, তখন আর কি নামতেছি যে, তখন আর কি সে আমার হাতটা ধরছে শুধু। তো এখন কক্সবাজারে গেলে তো মানুষ এমনি কালো হয়ে যায় না বাতাসে, সেখানে সাগরের পানিতে তো কিন্তু একটু যতই ফসা মানুষ চাও একটু রংটা কালো হয়ে যায়। ঢাকায় এসি তো উনি বলে, আমার শাশুড়ি বলতেছে, আমার কি একটা বিয়ে করলাম আমি, কালাবু কি বলেন, কালাবু যখন বিয়ে করছেন তখন কালো ছিলাম না, কেন না? এই আর কি শুরু আর কি তার সাথে আমার রিলেশনটা ভাঙার পর যে আর কি বলতেছে, যেদিন তোরে দেখতে গেছি আঙ্গরে কি খাওয়াইছিলি, মিষ্টি পড়া খাওয়াইছিলি আমাদের, আমার কাছে বিয়ে বড় জন্য বসার জন্য না রে, কি কনা পাইগুলা, ওনার মা সামনে বলতেছে আর কি। তো আমি আগে শুনছিলাম, এখন কালো হয়ে গেছি, তখন ভাল লাগছে এখন ভাল লাগে না আর কি। যখন আমার বেবিটা হবে 10 দিন আগে আমি আমার মার বাসায় চলে যাই, এর মাঝখানে আর যাই না। তো 10 দিন, 10 দিনের মধ্যে ফোনে তো কথাবার্তি হয়, 10 দিন পরে আমার যেদিন আর কি বেবিটা হইলো, রাত্রে 9:30 বাজে হয় আর কি, ও যখন হয়েছে তখন আবার ওর অবস্থা অনেক খারাপ থাকে, প্রায় শ্বাস নেই নেই বললেই চলে, আর পুরো শরীর ঠান্ডা। হ্যাঁ হ্যাঁ, ডাক্তার নিতে বই পেয়ে গেছে, ব্যাপার কি বাচ্চার অবস্থা এমন কেন? তো তখন ডাক্তারনি বলে, মিতু মনে মনে একটা মানত করো যে তোমার মেয়ের যদি আল্লাহ ওরে বাচ্চা দিয়ে যায় তাহলে তুমি একটা কিছু দিবা।
ওর বাপ খুশি হয়েছিল কি দেখতে এসেছিল বা কিছু একটা?
আমি ফোন করে জানাইছি যে আমি হসপিটালে আছি, আমার এমন এমন। তুমি হসপিটালে কেন আইসো? এক্ষণে বাসায় চলে যাবা, হসপিটালে গেছে তোমার তো সিজার করবো। আমি কই না, সিজার না হলে কি আর করবো, সমস্যা হলেই তো করবোই, কারণ না সিজার করে বাচ্চা হয় বা না, নর্মাল এই যেতে হয়, সিজারের বাচ্চার বাবা আবার দেখতে পারতো না। তো যতই কষ্ট, আমার অনেক কষ্ট হয়েছে আমার মেয়েটা হইতে, তবুও নর্মালি আর কি সারাদিন কষ্ট করে এই নর্মালি রাত্রে মেয়ে হয়েছে। ফোন দিচ্ছি আমার শাশুড়িকে যে মেয়ে হয়েছে, আমার শাশুড়ি বলতেছে আমার যে দৌড়ের বউকে, যে আমি তো আগেই বলছি যে অমাবস্যার টাইমে যেহেতু ওর ব্যথা উঠছে তো মেয়েই হইব। তারপরের দিন আসে আমার শাশুড়ি আর আমার দেবরের বউ মেয়েকে দেখতে, শান্তি দেখতে আসে, ওর বাবা আসে না। তো ওইখান দিয়ে পুরা শ্বশুর বাড়িতে ছড়াই ফেলছে যে আমি আমার মায়ের বসার আইসা ওনার 10,000 টাকা খরচ করাই ফেলছি, ওনার কিন্তু মাত্র 2,000 টাকা খরচ হয়েছিল। তো বাচ্চা যখন 21 দিন, তো বলতেছে ফোন করে যে তুমি চলে আসে পড়ো, বাচ্চার ওইখানে যত্ন হইতেছে না, এখানে আসলে ভালো যত্ন হইব। তো আমি বলছি আচ্ছা তাহলে চলে আসবো, তুমি এসে নিয়ে যাও, কেন আমার মারে পাঠিয়ে দিই তোমার নিয়ে আসবো। আমি আর কিছুদিন পরে আর কি 2011 সালের রমজান মাস আর কি, সেটা তো আমার তাড়াতাড়ি নেওয়া হইতেছে আর কি, রান্না বান্না সব আমি করবো আর কি। তো গেলাম, গেলাম এরপরে আমার রান্না বান্না সব আমি একা, আমার শাশুড়ি আমার মেয়েকে ধরে না, আমার মেয়েটা খুব কালো হয় ওরে ধরে না। তো 21 দিনের বাচ্চা তো এমনিতেই ছোট, এমনি তো ওর সমস্যা হয়েছে আর কি, খুব ছোট হয়েছে, তারপরে আবার খুব দুর্বল শরীর। এই বাচ্চাকে আমি একা একাই গোসল করাইতাম।
This track was downloaded from fusionbd.com.
আমার শাশুড়ি কি করতো, সারাক্ষণ আসে ঘরে, যখন বাচ্চাটাকে গোসল করাবো তখন উনি ঘর থেকে বের হয়ে অন্য বাসায় বসে থাকতো। তো আমার দেবরের বউ আবার বলছিল যে ভাবি আমার দুইটা নিয়ে আমি যে কষ্ট করছি, একা একাই সবকিছু করছি, এখন আপনার তোর বেলাও কিন্তু সেই, আমার আপনার শাশুড়ি কিন্তু এমনই করবো, আপনি আগের থেকেই আপনার মা থেকে সবকিছু শিখাইছেন। তো আমার বাচ্চাকে আমি একা একাই গোসল করাইতাম, পাশের বাড়ির একটা তাকে আপা বলতাম, তো ওনারে ডাক দিতাম যে আইসে একটু ধরেন না, বাবুটাকে একটু গোসল করাই। তো ওই যে 21 দিনের দিন চলেছে, সেই বাসায় শুধুমাত্র 9 দিন ছিলাম, 9 দিন ছিলাম, 9 দিনের মাথায় তার ওর বাবার সাথে আমার সাথে একটা ঝগড়া হয়।
ওর বাবা ওকে দেখার পরে কি করেছিল?
কিছুই বলেনি, আমি তো খুশি না। আর আমার শাশুড়ি বলে কালা একটা মেয়ে হয়েছে, তারপরে আবার আমি নাকি মেয়ে হওয়া তার ছেলেকে দাবাই ফেলছি, নিচের দিকে দাবায় ফেলছে আর কি। ওর বাবার উন্নতির মুখ দেখো না, মেয়ে হয়েছে
মানে ওনার যে কার্যক্রম ব্যবসা সেখানে উন্নতি হবে না,
না উন্নতি হবে না, তাহলে দাবায় ফেলছে। হ্যাঁ, তো আমি তো কিছু বলি না। তো আমার শাশুড়ি মাঝে মাঝে কি করতো, আমার মেয়েকে যখন শোয়ে রাখতাম তো উনি তারা থেকে দেখে ওর দিকে তাকায় বলতো যে ওইসে তো ওইসে একটা মাই হয়েছে, তাও লাগে কি মাইয়াটা আফ্রিকার জঙ্গলের থেকে উঠে, আমি আমার মেয়েকে আফ্রিকার জঙ্গলের থেকে নিয়ে আসছি। তো আমার দেবরের বাবার বলে যে আপনার ছেলেও তো কালো, কই আমার ছেলে কালো, এটা মাইয়া না হয়ে ছেলে হলে বেশি ভালো। তো ওই যে কিছুদিন চলে যাওয়ার পরে আমার মেয়ের অনেক অবস্থা খারাপ হয়, আমার মেয়ের পাতলা পায়খানা হয় প্রচুর অবস্থা খারাপ। তা আমি ওনার বলতেছি যে মেয়েরে চলেন না ডাক্তারের কাছে নিয়েছি, কেননা ডাক্তারের কাছে নিয়ে লাগবো না, আমরা কি হারাম খাই নাকি যে আমাদের বাচ্চার অসুখ হইব। পরে আমার কি করে রাত্রে আর কি ঝগড়া হয়, মেয়েকে সে ডাক্তারখানায় নেবে না, আমার মা বাবার খবর দিতে বললে আমার মা বাবা নিয়ে যাবে। তো ঝগড়ার পরে আমার শাশুড়ি আমাকে অনেক কিছু বলে যে ফকিরের মেয়ে, আমাকে আপনি তো আমাকে এগুলো বলতেছেন, আপনি কেন বলতেছেন? আমার বাবার বাসাতে যে আলমারি দিছিল আপনার ছেলে তো সেটা বিক্রি করে ফেলছে, এখন ফকির নি কি আমি না আপনার কোনটা? এটা বলার পরে সে অনেক মানে রেগে যায়, সকালে ভোরে আমাকে ছয়টা বাজে কি বৃষ্টি, এই ছয়টা বাজে সে আমাকে আমার মার বাসা গেটে শুনে দিয়ে আসে, আসে বলে তো বলে যে কি এলো জামাই ঘরে এলো না, উনকে আমার কাজ আছে ছেলে বলি না যে এগুলো ঘটছে দিয়ে। এর মধ্যে আবার ওই একুশ দিনের মধ্যে সে তার মার সাথে আলোচনা করে যে কতদিন হইলে বাচ্চাদের এতিমখানায় নেন, নেয় আমার মেয়েকে সে এতিমখানায় দিয়ে দেবে আর কি, ওর বাবা ওকে এতিমখানায় দিয়ে দেবে। তো এটা আমি আবার পাশে দাঁড়ায় শুনি যে তার মাকে সে এটা বলতো, তো আমি তখন আবার ঘরের ভিতরে যাই যে আপনি এটা কি বললেন কাকে দেবেন এতিমখানায়? আমার শাশুড়ি আবার কথাটা ঘুরে বলে কি না ওই যে কইতেছি যে কতদিনের বাচ্চা এতিমখানায় নেয়, তারপর আমার শাশুড়ি বলে যে কে তুই কি তোর মায়ের পালতে পারবি না, না পারলে আমার কাছে দিয়ে দি, মানে আমার শাশুড়ির কাছে দিয়ে দিতে বলে উনি পালবো এতিমখানায় না দিয়ে ওনার কাছে দিতে বলে। তারপরে তো আমি চলে গেলাম ঝগড়া করে, পাঁচ মাস হয়ে গেছে কোনো খবর নেই, আমি আমার মার বাসায় মেয়েরও কোনো খবর নেই না কোনো কিছুই না, ওইখান দিয়ে উনার আবার মেয়ে দেখতেছে, আমার হাজবেন্ডের জন্য মেয়ে দেখতেছে বিয়ে করাবে তার মাতাকে। তো একদিক থেকে আমরা একটা খবর পাই যে এমন মেয়ে দেখতেছে ভিতরে দিয়ে যাবো, ওরা কিন্তু মেয়ে দেখতেছে কিন্তু বিয়ে সাথে করে ফেলবো, তখন কিন্তু আরেক সমস্যা হয়ে যাবো। আমার মা বাবা আবার আমাকে দিয়ে আসে ওই বাসায়, দিয়ে আসার পরে এক মাস ওই সব মেয়ের ছয় মাস হয়েছে আর কি, তো এক মাস ওনাদের বাসা আবার রই। তো এক মাসের মাথায় ও ওই যে যখন আবার গেলাম তো আবার দিয়ে আসতে দেখে আমার শাশুড়ি বলো কে পচাগার রাখলো না মার বাপে কদিন যাই খেয়ে বেড়া নিয়ে গেছে। তো তখন আবার আমার শাশুড়ি কি করে আমার হাজবেন্ডের সাথে তার আমার কোনো সম্পর্ক উনি রাখতে দিবে না, আলাদা আলাদা সবকিছু, আমি এক রুমে শুই মেয়ে নিয়ে উনি আরেক রুমে শুয়ে, ওই যে ছেলেকে বিয়ে করাবে সে। তো আমরা আবার এক মাস পরে ওই বাসা আমার শাশুড়ির বাসা থেকে আমাদের নিজের বাসায় চলে যাই, মানে শাশুড়ির বাড়িটা ভেঙে এখানে আবার বিল্ডিং করবে আমার দেবর। আমার বাবা কে বলে যে তখন আমার হাজবেন্ড বলে যে ওই যদি সতীনের সংসার করতে ইচ্ছুক হয় তাহলে ওনার ওরে দিয়ে যান, নাইলে ওরে লিয়ে যান, আর আমি কিন্তু এখন আপনার মেয়ের দিয়ে যেতেছেন, আমি কিন্তু ওরে খাবারের কষ্ট দিব, থাকার কষ্ট দিব, সবকিছুর কষ্ট দিব, আর ওর সাথে আমি স্বামী স্ত্রীর কোনো সম্পর্ক রাখবো না। আমার বাবা বলে যে তোমার বউ তুমি যা খুশি তা করো। তো দিয়া গেল। তো আমার হাজবেন্ড কি করতো ওই যে বেবিটা হওয়ার পরও মানে ওই যে বালতিতে পানি মানে টানাই তো আমার দিয়া প্রায় 10-15 কেজি পানি, তো পাশের বাড়ির যে মহিলাটা উনি দেখে বলতেছে বউ তুমি কি করো, তোমার মাত্র কয়দিন আগে বাচ্চা হয়েছে আর তুমি এখন বাড়ির জিনিস টানতেছো, এটা তোমারই সমস্যা হইব, তুমি কিন্তু এগুলো টাইনো না, ওরা বুড়ে বললে তো শুনে না। আর ওই বালতিটাই না আমার কয়েকদিন আবার মেরুদণ্ডের হাড্ডির প্রচুর ব্যথা হয়, যার কারণে আমি অনেকদিন রাত্রে ঘুমাইতেও পারিনি, সারা রাত্রে রাত ব্যথা হয়। ওনারা আমি বলিও যে আমার ওষুধ এনে দিয়ে আমার তো এরকম ব্যথা কি করবো, ওষুধ এনে দিয়েছে দিব না ওষুধ এনে। তখন কি করলো আমার বলে সকালে ফজরতে নামাজ পড়া আবার সে সবসময় কোরআন শরীফ পড়তো, ওর আব্বুর অভ্যাস নামাজ পড়া আইসাই কোরআন শরীফ পড়তো, পাঁচ তো নামাজ তো পড়তোই, নামাজের পাটাইতে বসেই যা নামাজে বসে বসে আমার বলতেছে ও তোর পানি টানলে তোর এই পিঠে ব্যথা হয় তোর এই হয় তোর সেই হয়। তা আমি বলতেছি আপনি নামাজের বাড়িতে বই আপনি আমার মধ্যে সকাল সকাল ঝগড়া শুরু করছেন, আল্লাহ কি কইছে পাখির তো নামাজ করো আর সব মানুষের সাথে আমি উত্তপসার করো, আল্লাহ কি আপনার কি বলছে নাকি? তারপর আমরা বলতেছি কাই আমার হাত দিচ্ছো, এই আমার হাত দিয়ে আমি আল্লাহর কাছে যা চাই আল্লাহ তাই কবুল করে। আমি কই কেন বললেন এই কথা, তো আমি তো আল্লাহর কাছে চাইতেছি যে তুই যাতে তাড়াতাড়ি মারা যা, সে আমি যেন তাড়াতাড়ি মরে যাই সেই দোয়া কামনা করে, তুই কিন্তু বেশি দিন বাঁচবি না, আর তুই যদি আমার সংসারে থাকবি তাহলে আমি তোর মেরে ফেলাম, সে আমার মেরে ফেলবে আর কি হুমকি দেয়। তো এক মাস যখন হয়ে গেছে ওই যে পরবর্তীতে যখন ছয় মাস করে আসলাম, এক মাস হয়ে গেছে, এক মাসের মাথায় কি করে শুক্রবার দিন হ্যাঁ নমস্কার আয়েশা, মানে তো প্রচুর কান্না কথা শুনে কে ধরবে না, আমার রান্না দেরি হয়েছে দেখে আমার সাথে চলে গেছে। আমি তো পাশের ঘরের ভাবি আবার বলতেছে যে ভাই আপনি তো মেয়েটা যদি ধরেন তাহলে তো ভাবি কাজটা তাড়াতাড়ি করে ফেলতে পারে। কয় না আমি ধরবো না মাইয়ারে, ওর মাইয়া ওই সামলাইব। আর ও সবসময় বলতো তোর মাইয়া এটা, তো ও মেয়েকে ধরবে না। এটা এক প্রজন্মের সাথে আমার সাথে মানে কথাকাটি হয় মতো আমাকে প্রচুর মারে। মারার পরে তো আবার বলে কয় আমি এমনিতেই নোয়াখালীর মানুষ দেখতে পারি না, আমাদের গ্রামের বাড়ি আবার নোয়াখালী, তো শুধু নামে কোনোদিন সেখানে যাওয়া হয়নি আমাদের। এর আগে নাকি আমার বিয়ের অনেক আগে এক নোয়াখালীর লোকের সাথে তার সাথে প্রচুর ঝগড়াঝাটি হয়, মায়েরা কি করলো আমাকে সে তালাক দিল মুখে। তা আমি আর কিছু বলি না,
মুখে তালাক কিভাবে দিল
মানে এই যে এক তালাক দুই তালাক যাতে আমি তালাক দিলাম বলতো। এর কিছুক্ষণ পরেই আমার বাবাকে সেই ফোন দিচ্ছে, দিয়ে বলতেছে কি আমার ফোন আমার মানে আমার বাবার ফোনটা আমার বোন আবার রিসিভ করে, তো বলে কি তোমার বড় বোনের শরীরে তো ইয়া ডাইল পড়ে গেছে, তোমার বড় বোন তো চলে গেছে, তাড়াতাড়ি আসো আইসাহরে হাসপাতালে নিয়ে যাও, তাড়াতাড়ি আইসো, হয়তো বা তোমরা আইসাহরে নাও জীবিত পাইতে পারো। এখানে আবার হয়েছে কি যে ও যে আমাকে মারে, মারার পরে আমি এবার কি করি তো ডাল রান্না করে রাখছি এক ঘন্টা আগে, ওটা আমার পাশেই থাকে, তো ওই ডালের মধ্যে আমি আবার কতগুলো পানি দিয়ে দিই, ঝালের মধ্যে মানে সিদ্ধ করছি পানি দিই, তো আমি জিদে মানে ও আমার মাকে অনেক বকাবাজি করতে থাকে আমার সামনে, তো আমি জিদ করে ওরে উড়ে মারি সেটা
ডালটা।
হ্যাঁ হ্যাঁ ডালটা মার খেয়ে আর কি প্রচুর তো মারছে আমাকে, আমার কাপড় চোপড় ছিঁড়ে ফেলছে মেয়ে, আর মেয়ে আমার কোলে বসে রয়েছে সেই অবস্থাতে সে আমাকে মারা শুরু করছে। তো আমি আবার তাড়াতাড়ি মেয়েটাকে অন্য একটা মেয়ের কোলে দিয়ে দিই যে তুমি ওর ধরো, ধরে নিয়ে ওরে ওই তো ডরাই যাবো ওরে ঘরে নিয়ে রেখে আসো। প্রচুর মারধর করলো, তো আমার বাপের খবর দিচ্ছে আমার আব্বা আসছে, তো বলতেছে যে আপনার সামনে আপনার মেয়ের আমি তালাক দিলাম, আবারও তালাক দিল সে আর কি মুখে মুখে তালাক দিছে। এটা ফোন দেওয়ার পরেই আবার আবার আমাকে বলে তোর বাপে আসার আগে তোর আরো মাইরা নেই, আসলে তার মারতে পারবো না, আবার মারে প্রচুর মারে, আমার পুরো শরীর জায়গা জায়গা নীলা হয়ে যায়, তবে চোখের এখানে আমার একটা বসি মারে চোখে আর কি বাম চোখে, তো আমার চেহারা ভীষণ ভাবে একটা নীল হয়ে যায় এক পাশ চেহারার। তারপরে তার সাথে আর কোনো যোগাযোগ নাই, তো উনি এক পর্যায়ে সে নাকি কাগজ পাঠায় আর কি তালাকের, মুখে বললে তো হবে না কাগজে পাঠিয়ে দিই।
আপনার বাড়িতে চলে যান, আপনাকে নিয়ে যায়?
হ্যাঁ আমাকে নিয়ে যায়, নিয়ে যায় আমার বাবা বার করে কি যে এতদিন খালি শুনছি তোর কিছু বলি না, এখন তোর নামে কেস করবো
আমরা,
আমার জামাইয়ের নামে আমরা কেস করবো আর কি, আমার মারধর করছে। তো আমরা পরের দিন সকালবেলা, রাত করে তোর যাওয়া সম্ভব হয় না, তো পরের দিন সকালবেলা মিটফোর্ট হাসপাতালে যাই, সেখানে তো ডাক্তাররা দেখা সরাসরি যে রিসিপ্ট থাকে সেটার মধ্যে সিল যে ওনারা সিল বসে যে পুলিশ কেস, এটা তো পুলিশ কেস। তারপরে তখন সেখানে পরের দিন আমরা আবার উকিলের কাছে যে তার নামে কেস করি, তার নামে একটা কেস করি, নারী নির্যাতন কেস, শিশু নির্যাতন কেস আর যৌতুক হিসেবে একটা কেস করি। ওইগুলো ওনারা মা ছেলে শুধু বলে যে কত মেয়ে আছে এখন ওনাকে এক লাখ টাকা দিয়ে তার কাছে বিয়ে হইতে চায়।
আচ্ছা ঠিক আছে, কেস করলেন তারপর?
কেস করলাম, তারপরে কেসের আগে ওনাদের অনেকবার পঞ্চায়েতে বসাইতে চেয়েছি কিন্তু বসে নেই। কেস করার পরে যখন আমরা কাগজপত্র দেখাইলাম পঞ্চায়েতের মানুষকে, জানবো তেমন অ্যারেস্ট ওয়ারেন্ট নিয়ে আসছি আমার শাশুড়ির নামে আর আমার হাজবেন্ডের নামে, এখন ওনারা পঞ্চায়েতের লোকেগুলো দেখা ওনারে জানাইছে যে রে তাড়াতাড়ি তুই বিচারে বল নাহলে কিন্তু ওরা তোরে ধরে নিয়ে যাবে, তো যেদিন ধরতে যাবো সেদিন আমার বাবা তাকে ধরেবো না, বাদ দে ধরান লাগবো না, তাহলে যে কেস করলাম না বাদ দে ধরান লাগবো না, আমরা যদি 10 টাকা খরচ করি ওর 20 টাকা খরচ করার ক্ষমতা আছে, আচ্ছা বলো যেহেতু আপোষে এখন পঞ্চায়েতের কাছে আসতে চাইছে তো পঞ্চায়েতের কাছে সেই বিচারটা দিই আমরা, তো পঞ্চায়েতের কাছে বিচারটা দেয় তখন আর কি এই যে পঞ্চায়েত এই বিচার করে দেয় আমাদের এই যে তালাক নেওয়ার কাগজটা আছে
এই পঞ্চায়েত আপনাদেরকে বিচার
করে। হ্যাঁ পঞ্চায়েত এই বিচার করে
দেখি তালাক নেওয়ার কাগজটা, পঞ্চায়েত কি বিচার করলো আপনি একটু মুখে বলেন।
খোলা তালাক দিয়ে দিবে সে আর কি, পঞ্চায়েত ওনাদের নাকি বলছে যে সংসার কর কি হয়েছে মুখে তালাক দিচ্ছে, তো আগের মাথে তালাক দিলে হয় না, তো আমি হস করছি আমার আপনারা বুঝান তালাক দিচ্ছে তালাক তো হয়েই গেছে, তো পঞ্চায়েত কি আমাদের রিজেক্ট বিচার করে দেয়। এর আগে আর কি ওর ও মেয়ের কোনো খোঁজ খবর নেয় না, 6-7 মাস কোনো খোঁজ খবর নেয় না, তো পরবর্তীতে পঞ্চায়েত যখন বিচার করলো তো পঞ্চায়েতের লোকেরা একটা ই করলো যে ওর কাবিনা রক্তা তুই দিয়ে দিবি, আর ওই যে বাচ্চার যে খরচটা এতদিন বেশ নাই তো বাচ্চার খরচ যাবে, তুই কিছু টাকা দিস। কত দিবি ওনারে জিজ্ঞেস করে, আড়াই হাজার টাকা দেবো। প্রথম সপ্তাহে আড়াই হাজার টাকার কথা বলে যে আড়াই হাজার টাকা মাসে দিব আর কি ওই বাচ্চারে। দুই তিন দিন পরে আবার সে বিচার পাল্টাই গেছে, বাচ্চাকে সে দুই হাজার টাকার এক টাকাও বেশি দিবে না। আমার বাবা বলে আচ্ছা থাক, এখন শুধু বলছো তো কাগজটা এখনই হয়ে যাও, নাহলে তো তুমি আবার পরবর্তীতে আবার বলবা।
তার মানে এই কাগজটা কি বলছে, এটা তো এক ধরনের ডিভোর্স,
খোলা তালাক
আপনার এটা মেনে নিয়ে, আপনি মেনে নিয়েছেন কারণ আপনার স্বাক্ষর আছে এখানে। আমি একটু পড়ে শোনাতে চাই কিছু জিনিস আমাদের শ্রোতাদের উদ্দেশ্যে, যেটা পঞ্চায়েতে হয়েছিল। মোসাম্মদ মিতু আক্তার, আমি নামগুলো পড়বো না, পুরো পেশা অ্যাড্রেসটা পড়বো না, যেহেতু প্রথম পক্ষ এবং দ্বিতীয় পক্ষে ওনার হাজব্যান্ড মোহাম্মদ হাফিজ, আমি নামগুলো পড়ছি না, কোথায় আছেন কি অবস্থা পড়ছি না। পরম করুণাময় মহান আল্লাহ তাআলার নাম স্মরণ করিয়া অত্র আপোষ মীমাংসার বর্ণনা করা যাইতেছে যে, যেহেতু আমরা উভয় পক্ষ সামাজিক এবং পারিবারিক অনুষ্ঠানের মাধ্যমে বিগত 30/7/10 ইংরেজি তারিখে 1,00,001 টাকা দিন মোহর ধার্য করিয়া কাবিননামা রেজিস্ট্রির মাধ্যমে বিবাহ বন্ধনে আবদ্ধ হইয়াছিলাম, কিছুদিন পর আমাদের মধ্যে ভুল বোঝাবুঝির কারণে ও কথা কাটাকাটির মাধ্যমে ঝগড়া বিবাদ দেখা দেয়। এক পর্যায়ে উভয় পক্ষের গণ্যমান্য এবং আত্মীয় স্বজনদের সহায়তায় এবং তাদের মাধ্যমে নিম্নলিখিত শর্তাবলী মানিয়া নিয়া ও বুঝিয়া অত্র আপোষ মীমাংসা সম্পাদন করিলাম। শর্তাবলী নিম্নরূপ: এক, বিবাহের সময় কাবিননামায় উল্লেখিত যে টাকা মানে 1,00,001 টাকা যাহা ধার্য করা হইয়াছিল তা দ্বিতীয় পক্ষ প্রথম পক্ষকে নগদ প্রদান করিলেন এবং প্রথম পক্ষ বুঝিয়া পাইয়া অত্র আপোষনামায় নিজ নাম সহি স্বাক্ষর করিলেন। দুই, প্রথম পক্ষ বিবাদের সময় একটি খাট, একটি স্টিলের আলমারি, কাপড় চোপড় বাবদ 15,000 টাকা দ্বিতীয় পক্ষকে প্রদান করিয়াছেন, তাহা দ্বিতীয় পক্ষ প্রথম পক্ষকে প্রদান করিবেন। তিন, দ্বিতীয় পক্ষ শিশুকন্যা সন্তানের ভরণ পোষণ বাবদ প্রতি মাসে অদ্য হইতে 2,000 টাকা হারে প্রথম পক্ষের নিকট প্রতি মাসের 1/10 ইংরেজি তারিখের মধ্যে প্রদান করিতে বাধ্য থাকিবেন, দিন অনুযায়ী বা বাজার মূল্য অনুযায়ী ভরণ পোষণের খরচ বৃদ্ধি পাইবে। চার, প্রথম পক্ষ যদি কোনো মামলা মোকদ্দমা দ্বিতীয় পক্ষের বিরুদ্ধে দায়ের করিয়া থাকেন তাহা প্রথম পক্ষ নিজ খরচে নিজ দায়িত্বে প্রত্যাহার বা উত্তোলন করিবেন, প্রয়োজনে দ্বিতীয় পক্ষ প্রথম পক্ষের মামলা মোকদ্দমা উত্তোলনে দ্বিতীয় পক্ষ সর্বদাই সহায়তা করিতে বাধ্য থাকিবেন। পাঁচ, পরবর্তীতে যদি কোনো মামলা মোকদ্দমা করেন তবে তাহা অত্র আপোষনামা বলে বাতিল ও অচল বলে গণ্য হইবে এবং যে পক্ষ মামলা মোকদ্দমা করিবে সেই পক্ষ আইন আদালতে দণ্ডনীয় বলে গণ্য হইবে। ৬, অত্র আপোষনামার শর্তাবলী পরিপূর্ণ করিয়া স্থানীয় কাজের মাধ্যমে উভয় পক্ষ উপস্থিত গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে খোলা তালাক সম্পন্ন করিবেন। এতদার্থে স্বেচ্ছায় সজ্ঞানে সুস্থ শরীর এবং মস্তিষ্কে অন্যের বিনা প্ররোচনায় অত্র আপোষনামা নিজেরা পড়িয়া অন্যের দ্বারা পড়াইয়া ইহার মর্ম অবগত হইয়া উপস্থিত সাক্ষীগণের মোকাবেলায় নিজ নিজ নাম সহি সম্পাদন করিলাম। এখানে প্রথমে হচ্ছে হাফিজুর রহমানের স্বাক্ষর, দ্বিতীয় হচ্ছে সাক্ষীগণের মধ্যে আব্দুল মজিদ এবং তৃতীয় হচ্ছে নাদিম। এনারা কারা?
নাদিম তো আমার বাবা।
আচ্ছা, প্রথম পক্ষের স্বাক্ষরে আপনি হচ্ছেন মিতু, দ্বিতীয় পক্ষের হচ্ছে হাফিজ। আচ্ছা, এটা আপনি করলেন, আপনি প্রথমে মামলা করলেন, করার পরে আপনি এটা করলেন, আপনি কেন করলেন?
মামলাটা যখন করছি তখন আবার বলে যে তুই আমার এই খবর দিছিস, ওর বাবা একা, যে মামলাটা তুইলা না, তুইলা নিলে তোমার আমি ঘরে নিব। তা আমি তো জানি যে ওর তো এটা বাহানা।
আপনি মামলা তুলে নিয়েছিলেন পরে?
হ্যাঁ, আমাদের তুলাইছে মামলা, তোলার পরেই আবার এটা করছে। কিন্তু ওই যে কোর্টে বলা হয় নাই যে আমরা এখানে পঞ্চায়েতের মাধ্যমে এই জিনিসটা ই করবো।
কোর্ট কি এটা জানে যে আপনি যে এই জিনিসটা করেছেন? যে
কোর্ট সেটা জানে না, কোর্ট জানে যে আমি ওনার এখনো সংসার করি।
তাহলে এটার এটা 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 আদতেও কোনো ভ্যালু আছে কিনা, বা এটা এটার আদতেও কোনো মূল্য আছে কিনা? 100 টাকার স্ট্যাম্প নিজেরা নিজেদের মতো সাইন করে আপনারা নিজেরা যেটা করেছেন, এটার আদতেও কোনো ভ্যালু আছে কিনা? আপনাকে টাকা পয়সা গুলো বুঝিয়ে দিয়েছে?
হ্যাঁ, টাকা পয়সা এগুলো বুঝিয়ে দিয়েছে।
কিন্তু এটার আদতেও কোনো ভ্যালু আছে কিনা, মূল্য আছে কিনা আইনের কাছে, এটা আপনি কখনো যাচাই করে দেখেছেন?
না, এটা কখনো করিনি।
যারা এই মুহূর্তে আমাদেরকে শুনছেন, আমরা বিশ্বাস করি যারা এখানে আইনের লোক আছেন, অনেকেই অনেকেই আসেন আইনজীবী পেশাজীবী, তারা নিশ্চয়ই জানবেন যে এইরকম খোলা তালাক বা এইরকম কোনো কিছু,
এটা তো কাজের মাধ্যমে হয়েছে,
এটা কাজের মাধ্যমে করেছে, এটা দুজনেই সাইন করে নিয়েছে, এগ্রি করে নিয়েছেন, এইগুলো করার পরেও আলটিমেটলি আইনের আশ্রয় নেওয়ার কোনো ব্যাপার স্যাপার বা সুযোগ সুবিধা আদৌ থাকে কিনা? আচ্ছা, তো আপনি এটা করলেন, করার পরে আপনি রেডিওতে আসলেন, আমাদের কাছে আপনার স্টোরি বলতে এসেছেন। আমি কেন বলতে এসেছেন সে প্রসঙ্গে আমি পরে যাব। তার আগে আপনি বলেন যে এই যে আপনি এটা করলেন, এটা করার পরে আপনার এখন সে কি, আপনার বলার কি আছে তার প্রতি বা সবকিছু মিলিয়ে?
তার প্রতি সে তো মেয়েকে প্রত্যেক মাসে টাকা দেয়, শুধু টাকা তো সে নিজে না, আমার ভাইকে দিয়ে পাঠায় দেয়। কিন্তু এ পর্যন্ত সে কোনোদিনই মানে ফোনে যে কথা হয় যে আমার কাছে এই ফোন দেয় যে কেউরে পাঠাও আমি টাকা দিয়ে দিই, কিন্তু আজ পর্যন্ত সে কোনোদিনই বলেনি যে আমার কত তো আমার সাথে তার তালাক হয়েছে, ওনার সন্তানের সাথে তো তার কিছুই হয়নি। তো উনি কেন তার সন্তানকে মানে এক ফোন দিয়া জিজ্ঞেস করে না তার সন্তান কত বড় হয়েছে, কি তার মেয়ের শরীরটা কি ভালো নাকি, কোনো কিছু জিজ্ঞেস করে না, কোনো কিছুই না। তার যে একটা মেয়ে আছে সেটাও মানে কোনো কিছুই না, শুধু খালি টাকাটা প্রত্যেক মাসে এসে নিয়ে যাবো, আর কোনো কথা না।
আপনি এখন ব্যক্তিগত ভাবে কি করেন, আপনার কিভাবে সংসার?
আমি কিছু করি না। তো ওই যে 1 লক্ষ টাকা যে আমরা দিচ্ছে, তো ওটা আমি আবার আমার মামাকে দিছি। যে আপনি ব্যবসা করেন তো আপনার যদি সেই আমি তো কষ্ট থাকি আর কি, দিছি আপনাকে, জানলে আপনি আমাকে কিছু সহযোগিতা করেন। তো আমার মামাকে বলছি, তো সে আর কি ওই 1 লাখ টাকার বিনিময়ে সে আমাকে মাসে 3000 টাকা দেয় আর কি। তো 3000 টাকা দেয়, সেখান থেকে 2000 টাকা আমি আমার মাকে দিয়ে দিই, যে ওনার বাসায় যে আমি থাকতেছি খাইতেছি, আমার ভাইদের উপরেই তো সবকিছু। তো সে ওই থাকা খাওয়ার বিনিময়ে আমি তাকে 2000 টাকা দিয়ে দিই, 1000 টাকা হাতেই রাখি। আর ওর বাবা তো ওর খরচ।
আপনি তো নিজে কিছু করতে পারেন
না, আমি বাচ্চা তো ছোট, নিজে কিছু করি না। আর আমার মেয়েটা কিছুদিন আগেও শুধু খেলি জানলার মধ্যে দাঁড়ায় দাঁড়ায় খালি আব্বু আব্বু করে ডাকে আর কি। তো তখন তো আর কিছু বলতে পারি না তাকে, তো তখন আমিও তাকে আব্বু আব্বু বলি আর কি, আমিও তাকে ডাকি যে আব্বু আব্বু, এই যে তোমার আব্বু, এই যে আমি। তো এখন সবাই আমার মেয়েকে জিজ্ঞেস করে ওকে যে তুমি কি তোমার আব্বুর কাছে চাইবা, তো সরাসরি মানে মুখে তো আর বলতে পারে না, তো কল্লাটা নারায় না করে যে না ও তার বাপের কাছে যাবে না।
আমরা আজকে ভ্যালিড 920 এর 24তম পর্ব পার করছি। ইটস ডিফিকাল্ট সামটাইমস, পিপল আস্ক মি যে মানে আমরা তো শুনি তুমি নিজে থেকে দেখো তুমি কি ফিল করো। আমি অনেকগুলো পর্ব পার করেছি, প্রত্যেকটা এপিসোডই এক একটা মনুমেন্টাল এপিসোড, কিন্তু আমার এই মুহূর্তে যে ফিলিংসটা হচ্ছে মানে আমি আমি আসলে কয়েকটা প্রশ্ন নিজেকে করছি, আমার নিজে নিজেই প্রশ্নগুলো মাথার মধ্যে আসছে। একটা মেয়ের জীবনের দাম কি 1 লক্ষ টাকা? যে সন্তানটা পৃথিবীতে আজকে আসলো সেও তো একটা মেয়ে, তার ফিউচারটা কি হবে, তার ভবিষ্যৎটা কি হবে? এবং যে ধরনের ঘটনা আজকে আমরা এখানে উপস্থাপন করেছি আপনাদের সামনে, এরকম ঘটনা এরকম ঘটনা বাংলার পথে প্রান্তরে অহরহ ঘটছে। দুই একটা আমরা জানতে পারি পত্র পত্রিকা মিডিয়ার কল্যাণে, এরকম ঘটনা ঘটছে এবং তারই প্রতিফলন আজকে হচ্ছে মৃত্যু। কারা এর পেছনে দায়ী, মানে কেন হলো, এবং এটার সমাধানই বা কি? আমি ঠিক জানি না আসলে কি বলা উচিত, এবং সেজন্যই বারবারই বলি হ্যালো 8920 একটা গল্প বলে, জীবনের গল্প যা ঘটে যায়, এবং সেই গল্প বলার পরে সেই গল্পটা আপনি আপনার জায়গাটা থেকে কিভাবে নেবেন, সেখানে আপনি কি করতে চান, সেটা আপনার একেবারেই ব্যক্তিগত ব্যাপার। কারণ আমরা বিশ্বাস করি যারা আমাদেরকে শুনছেন তারা আমাদের চাইতেও অনেক অনেক জ্ঞানী, তাদের মধ্যে কেউ লুকিয়ে আছেন যারা সত্যি সত্যি কিছু করতে পারেন সমাজ থেকে বদলানোর জন্য। আমাদের দায়িত্ব আমরা পালন করছি, আপনি আপনার জায়গা থেকে দায়িত্বটা পালন করুন প্লিজ। আমি আপনাকে এবার প্রশ্নটা করতে চাই, আপনি কেন এই হ্যালো 8920 তে এসে আপনার জীবনের গল্পটা বললেন?
হ্যালো 8920 এমন একটা স্টুডিও যেখানে মন খুলে সবকিছু বলা যায়। যে এখন মানে এমন আমাদের পরিবারে এমন কিছু কথা আছে যে আমার জীবনে কি করছে তারা এখন পর্যন্ত ঠিক মতো তারা জানেই না।
আপনার পরিবার?
হ্যাঁ আমার পরিবার, কাউকে আমি বলি না, কিন্তু আমার পরিবার এমন কেউ নাই যে আমি তাকে খুলে আমার মনের কথা বলবো আর কি। যে আমার জীবনে যে কি কষ্ট হইতেছে, প্রত্যেক রাতে সে ভাবি যে তার কি হবে, সে বড় হলে তখন তো সে অবশ্যই জিজ্ঞেস করবে তার বাবা কই, তখন আমি তাকে কি জবাব দেবো, এবং তাকে কি বলবো যে তুমি এমন কালো হওয়ার কারণে তোমার বাবা তো তোমাকেও ফেলে দিছে আমাকেও ফেলে দিছে।
আপনি যদি চান আপনার মেয়ের ছবি, এবং একটা ছবি আমার পার্সোনাল মোবাইলে তুলেছি, আপনার মেয়ের ছবিটা আমরা আমাদের ফেসবুকের পেজটাতে আমরা দিতে চাই, আপনি যদি অনুমতি দেন আমাদেরকে।
আচ্ছা সমস্যা নেই, আমার কোনো সমস্যা নেই, দিয়ে
আমাদের এই গল্পটা এখানে শেষ হচ্ছে, কিন্তু জীবন কখনো থেমে থাকে না। আমরা নিশ্চিত যে আরেকটি রাত আরেকটি দিন মৃত্যুর জন্য অপেক্ষা করছে, দুঃসহ দিন দুঃসহ রাত, এবং সেখানে কোনো প্রশ্নের সমাধান, এই যে প্রশ্নটা সে করেছে নিজেকে নিয়ে, তার মেয়ের ভবিষ্যৎটা আসলে কি হবে, সেই প্রশ্নের সমাধান আমাদের কাছে নেই। যদি আপনার কাছে থেকে থাকে, যদি কারোর কাছে থেকে থাকে, সেজন্য হ্যালো 8920 দুয়ার সবসময় খোলা আছে। আমাদের অতিথি যারা এখানে আসেন তাদেরকে যদি কেউ সাহায্য করতে চান, তাদের পাশে যদি কেউ দাঁড়াতে চান, তারা অবশ্যই নিঃসন্দেহে তার পাশে দাঁড়াতে পারেন। আমাদের ফেসবুক পেজের ঠিকানাটি বলতে চাই, যেখানে আপনি এই মুহূর্তে গেলে আপনি আমাদের যে মিতুর কথা বলা হয়েছে সেই মিতু এবং তার সন্তান কোলে নেওয়া অবস্থায়, আমি যে ইন্টারভিউটা নিচ্ছিলাম, যে কথাটা বলছিলাম, জীবনের গল্প সে বলছিল, সেরকম অবস্থায় একটা ছবি আমরা দিব এবং দিয়েও দিয়েছি ইতিমধ্যে, আপনারা চাইলে দেখতে পারেন। আর আবারও বলছি হ্যালো 920 গল্পটা এখানেই শেষ হচ্ছে, কিন্তু বারবারই আসলে কিভাবে শেষ করবো, আসলে পুরো স্ক্যাটারটা আমি জানি না কিভাবে শেষ হবে।
সৃষ্ট জগতে যা কিছু আছে সুন্দর, তোমাকে জানিতে কৃপণতা করেনি আমার ঈশ্বর। অপরূপ এই সৃষ্ট জগতে যা কিছু আছে সুন্দর, তোমাকে জানিতে কৃপণতা করেনি আমার ঈশ্বর। তোমাকে করেছে মহিমান্বিত জানিয়া তোমায় মায়ের, তোমার চরণে রয়েছে লুকায় পরকালের সর্বত। তোমাকে করেছে মহিমান্বিত জানিয়া তোমায় মায়ের, তোমার চরণে রয়েছে লুকায় পরকালের সর্বত। হে নারী তুমি কত জাগিয়া নিজের আসন লুটিয়া, তোমার জন্য সৃষ্ট সমাজ তোমার জন্য সমাজ। হে নারী তুমি কত জাগিয়া নিজের আসন লুটিয়া, তোমার জন্য সৃষ্ট সমাজ তোমার জন্য সমাজ। সমাজ করার কারিগর তুমি, তোমার মুঠোয় বিশ্ব সুখ। নারীকে কে বলি প্রেয়সীর মন অনন্ত প্রেমী অবগাহন, নারীকে কে বলি বনের স্নেহ মায়ের মমতা চিরন্তন। নারীকে কে বলি প্রেয়সীর মন অনন্ত প্রেমী অবগাহন, নারীকে কে বলি বনের স্নেহ মায়ের মমতা চিরন্তন। এ যে তার সহজাত ভাব মহিমান্বিত নারী স্বরূপ, প্রেমের বলয়ে রেখেছে জড়ায় সংসার যত দুঃখ সুর। ও হে নরাধম জীবিত তখন নারী জাতির পঞ্চী আসন, শোষণ শাসনে বাঁধিয়া তাহারে পৌরুষী কর কালিলেপন। ইত্যাদির যারা দিয়াছে আজ নারীকে পণ্য রূপ, নারীর রূপের জলুস পেটিয়া দুহাতে করেছে অর্থ লুট। হে নারী তুমি কত জাগিয়া নিজের আসন লও বুঝিয়া, তোমার জন্য সৃষ্ট সমাজ তোমার জন্য সমাজ। হে নারী তুমি কত জাগিয়া নিজের আসন লও বুঝিয়া, তোমার জন্য সৃষ্ট সমাজ তোমার জন্য সমাজ। সমাজ করার কারিগর তুমি, তোমারই মুঠোয় বিশ্ব সুখ। নারী তুমি দেখো তাকায় ইতিহাস করে সাক্ষ্যদান, নজরুল বলে কল্যাণ যত আধিক নারীর অবদান। ওহে নারী তুমি দেখো তাকায় ইতিহাস করে সাক্ষ্যদান, নজরুল বলে কল্যাণ যত অধিক নারীর অবদান। বিবি খাদিজা বিবি আয়েশা মহিয়সী কত মহাত্মান, জ্ঞানের আলোয় উদ্ভাসিত কর্ম করেছে মহিয়ান। কেমন এগুবে দেশ জাতি আজ যদি থাকে সংশয়, সমাজ গড়ার কারিগর যদি চার দেয়ালে বন্দী হয়। নেপোলিয়ন তবে বলেছিল বটে উন্নয়নের দাবি কাটি, উন্নত জাতি উপহার দিয়া দীক্ষিত মায়ের প্রতিশ্রুতি। হে নারী তুমি কত জাগিয়া নিজের আসন লও বুঝিয়া, তোমার জন্য সৃষ্ট সমাজ তোমার জন্য সমাজ। হে নারী তুমি কত জাগিয়া নিজের আসন লও বুঝিয়া, তোমার জন্য সৃষ্ট সমাজ তোমার জন্য সমাজ। সমাজ করার কারিগর তুমি, তোমারই মুখে বিশ্ব সুখ।
আপনি শুনছেন হ্যালো 8920, 1:42 হচ্ছে সময়, কেপি আছে আপনার সঙ্গে। আর আপনি শুনছেন নিশ্চয়ই আপনার প্রিয় স্টেশন এবিসি রেডিও FM 90.2। বুধবার রাত 11টার খবরের পরপর একটু সময়ের পরিবর্তন হয়েছে, আপনারা নিশ্চয়ই জানেন। 11টার খবর আগে যে সময়টাতে ছিল এখন সে সময়টা একটু তুলনামূলকভাবে একটু বেড়ে গিয়েছে, এবং 12টার খবরের সময়টা একটু কমে গিয়েছে, এবং একই সাথে 12টার খবর এবং 1টার খবর দৈর্ঘ্য হচ্ছে মাত্র 2 মিনিট। তার মানে আমরা হ্যালো 8920 তে এখন অনেক বেশি সময় পাচ্ছি কথা বলার। আর এই অনুষ্ঠানটা সম্পর্কে বারবারই একটা কথা বলি, আমরা আসলে এই অনুষ্ঠানটা আপনাদেরকে এন্টারটেইন বা মজা দেবার জন্য, গল্প শুনে ভুলে যাবেন বা এরকম একটা অন্যরকম একটা খুব পরিশুদ্ধ নির্মল একটা আনন্দ নিয়ে আনন্দ নেবেন ঘন্টা দুয়েক, আমরা আসলে ঠিক ওই জিনিসগুলো মাথায় রেখে অনুষ্ঠানগুলো করছি না, যেটার সাথে এন্টারটেইন শব্দটা খুব ভালো যায়। আমরা এই অনুষ্ঠানটাতে জীবনের গল্প বলি। আমরা মনে করি পৃথিবীর যে 600 কোটি মানুষ তাদের প্রত্যেকের জীবনই প্রত্যেকের জায়গাটা থেকে কিছু না কিছু ঘটনা থাকে, কিছু না কিছু উপলব্ধি থাকে, কিছু না কিছু সমস্যা থাকে, কিছু না কিছু সাফল্য থাকে, সবকিছু মিলিয়েই সে তার জায়গাটাতে একজন অনন্য মানুষ। সেটা সফল হোক, সফলতা হোক, বিফলতা হোক, যাই হোক না কেন, তার জায়গাতে সে অনন্য, সে সবার চাইতে আলাদা। সেই আলাদা মানুষটিকে আমরা আমাদের এই প্ল্যাটফর্মে সুযোগ দিই তার জীবনের গল্প ভাগাভাগি করবার জন্য। এখানে প্রতিদিন শত শত মানুষ অ্যাপিল করেন, তার মধ্যে থেকে খুব অল্প লোকেরই সৌভাগ্য হয় এখানে আসার জন্য, এবং যাকে আমরা এখানে আনি সে যে ধরনের মানুষই হোক না কেন তাকে আমরা অত্যন্ত শ্রদ্ধা করি। শ্রদ্ধা করি এই অর্থে যে জীবনের শ্রেষ্ঠ অনুভূতিগুলো, এই যে একটু আগে যে বন্ধুটি আমাদেরকে এখানে শেয়ার করে গেল, ক্লাস 9 পড়ুয়া একটা মেয়ে মিতু, তার ছোট্ট একটা মেয়েদের বছরের বাচ্চা, আপনি এখন ফেসবুকে গেলে তার ছবিটা দেখতে পাবেন, তার বাচ্চাকে কোলে নিয়ে এসে যেভাবে এখানে ঘন্টার পর ঘন্টা বসে থেকে গল্পগুলো বলেছে, তার বাচ্চাটা কোলে এক পর্যায়ে চিলাচিলি করে সে ঘুমিয়ে গেছে, এই অবস্থায় সে বলেছে, এবং আমাদের লাখো মানুষের কাছে তার জীবনের গল্প বলেছে, এবং সে একবার স্বীকার করেছে যে আমার ফ্যামিলির কাছে আমার আমার বলার মতো মানুষ কেউ নেই, সেখানে কিন্তু সেলিব্রিটি হতে আসেনি, এবং সে কিন্তু এখানে কিছুই চায়নি আপনাদের কাছে, শুধুমাত্র তার জীবনের শ্রেষ্ঠ অনুভূতিটা, সেটা যেই হোক না কেন, খারাপ হোক, ভালো হোক, মন্দ হোক, হোয়াট এভার ইট ইজ, শ্রেষ্ঠ অনুভূতিটা আপনাদের কাছে শেয়ার করতে এসছে, তার বিনিময়ে আপনাদের কাছ থেকে কিচ্ছু চায় না সে, ঠিক আছে। তো এই অনুভূতির জায়গাটা থেকে আমাদের প্রত্যেকটি লিসনার যারা শোনেন আমাদেরকে, তাদের প্রতি আমাদের অগাধ শ্রদ্ধা, কারণ এটা তাদের প্ল্যাটফর্ম, আমরা হয়তো কিছুই করতে পারি না, আমরা বিশ্বাস করি আজকে রাতে আপনি গল্পটা শুনবেন, খুব বেশি হলে ঘন্টা দুয়েক পর্যন্ত উহু আহা হবে, তারপরে বেশিরভাগ মানুষই ঘুমিয়ে যাবেন, কিংবা 3 দিন কিংবা পরের স্টোরিটা আসা পর্যন্ত সাস্টেইন করবে, এক পর্যায়ে সবাই ভুলে যাবেন। লাখো মানুষ শোনেন, তার মধ্যে থেকে 2-1 জনকে পাওয়া যায় যারা পাশে এসে দাঁড়াতে চান, আসলে শুনিয়ে আমরা ভুলে যাই, আমরা ভুলে যেতে অভ্যস্ত, কিন্তু যারা কমেন্টস করি, মন্তব্য করি, তাদের প্রতি আমার একটা অনুরোধ, প্লিজ যে ধরনের স্টোরি হোক না কেন, যেটাই হোক না কেন, দয়া করে শ্রদ্ধার ব্যাপারটা যেন ঠিক থাকে। আপনার ভালো নাই লাগতে পারে, আপনার খারাপ লাগতে পারে, কোনো সমস্যা নেই, কিন্তু শ্রদ্ধার জায়গাটা যেন ঠিক থাকে। সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাতে চাই, এবং এখানে যারা আজকে এসছেন এবং একই সাথে ভবিষ্যতে যারা আসতে চান তারা, তাদের কথাগুলো আমরা শুনবো, তারা কি ধরনের স্টোরি এখানে শেয়ার করতে চান, গল্প এখানে শেয়ার করতে চান, এবং একই সাথে এত রাত জেগে যারা এবিসির শ্রোতারা আমাদের সাথে রয়েছেন তাদেরকেও আন্তরিকভাবে ধন্যবাদ জানাতে চাই, মুবারকবাদ জানাতে চাই। আমরা আরেকবার মনে করিয়ে দিচ্ছি, Hello8920 তে যোগদানের জন্য একটি বিশেষ নাম্বার 24 ঘন্টা, যদি কেউ না শোনে পৃথিবীর কোনো মানুষ, তাহলে Hello8920 শুনবে আপনার গল্প, আপনি ফোন করতে পারেন, আপনি বলতে পারেন আপনার মনের কথা, 9115668, আমি আবারও বলছি 9115668 হচ্ছে ফোন নাম্বার, এবং 24 ঘন্টায় নাম্বারটি ডেডিকেটেড থাকে Hello8920 জন্য। আর ফেসবুকের যে পেজটি রয়েছে আমাদের, সেখানে আপনি যুক্ত করতে পারেন নিজেকে, এবং ওটা হচ্ছে আমাদের একেবারে বলা যেতে পারে সপ্তাহব্যাপী Hello8920 আড্ডার কেন্দ্রবিন্দু, পুরনো এপিসোড থেকে শুরু করে, অতিথির সাথে যোগাযোগ থেকে শুরু করে, সাহায্য করা থেকে শুরু করে, আপনি আসতে চাওয়া থেকে শুরু করে যাবতীয় তথ্য আপনি পেজটিতে পাবেন, facebook.com/Hello8920, আমি আবারও বলছি facebook.com/HELLO8920। আজকে Hello8920 শেষ করবো, তবে তার আগে আমি কিছু কল শুনে আসতে চাই যারা এই অনুষ্ঠানে আসতে চেয়েছেন।
আমি রচনা বলছি নারায়ণগঞ্জ থেকে, আর আমার লাইফে এমন কিছু ঘটনা আছে যা আপনাদেরকে বললেই না। মানুষের লাইফে দুঃখ কষ্ট আছে, বাট আমার লাইফে হয়তো দুঃখটা অনেক বেশি, আর এটা সব মানুষের জন্য জানা দরকার না, তো মানুষ সতর্ক। আমি কি বলবো এখন, আমি আপনাদেরকে বললেই ক্লিয়ার করে বলতে পারবো যে আসলে এটা কত দরকার আপনাদের জন্য জানা। আর আমার নাম্বার হচ্ছে, থ্যাংক ইউ।
আমি আরএম খান, আমি আমার কথা বলতে চাই, আমার ফোন নাম্বারটি হলো, আমি এমন কিছু কথা বলতে চাই এখানে এসে যে কথাগুলো শুনে আমার যারা ভাই এবং আমার দেশের মানুষ অনুপ্রাণিত হয়ে তারা সামনের দিকে এগিয়ে যাবে, শুধু এই কথাগুলোই শেয়ার করতে চাই।
হ্যালো, আসসালামু আলাইকুম কিবরিয়া ভাইয়া, আমার নাম ইয়াসমিন, আমি ঢাকা থেকে বলছি, আমার সেল নাম্বার, আমি সবসময় আপনার এই প্রোগ্রামটা শুনি, কখনো মিস হয় না, আমি আরো 2 বার আপনার কাছে কল করেছি এই নাম্বারে, কিন্তু আমার ভয়েস প্রচার করা হয়নি, হয়তো এবারও না হতে পারে, কিন্তু আমি সবসময় ট্রাই করবো, কারণ জানি চেষ্টার ফল কখনো বিফল হয় না, একবার না একবার আপনি আমার কথা শুনবেন এবং প্রচার করবেন। আমার আম্মুর মনে অনেক কষ্ট, আমাদেরকে অনেক কষ্ট করে আমাদের 2 বোনকে পড়াশোনা করিয়েছেন, এখানে কল করার আমার মেন উদ্দেশ্য হচ্ছে আমি আলী আকবর ভাইয়ার নাম্বারটা একটু চাই, আমি তার সঙ্গে কথা বলতে চাই। আমি যেদিন ওনার জীবনের কথা শুনেছি সেদিন থেকে আমি মানে সিদ্ধান্ত নিয়েছি যে আলী আকবর ভাইয়াকে আমি জীবন সাথী হিসেবে পেতে চাই। তার যদি আপত্তি না থাকে, তার সেল নাম্বারটা যদি আমাকে দিতেন আমার অনেক উপকার হতো। তার সাথে একটু কথা বলতে চাই, সে আমার জীবন সাথী হোক আর না হোক, আমি ভাই হিসাবে বোন হিসাবে তার সাথে একটু কথা বলতে চাই। ঠিক ভাইয়া ভাইয়া আপনি যদি আমার এই কাজটা করে দেন দয়া করে, প্লিজ ঠিক ভাইয়া ভাইয়া।
আমার নাম আশিক হাসান টুটুল, নরসিংদীতে বাসা। আমার মোবাইল নাম্বার, পৃথিবীতে সবাই ভালোবাসে, ভালোবাসে কেউ সুখী হয় কেউ দুঃখী হয়। আমি ভালোবাসা আমার জীবনে সবকিছু ত্যাগ করলাম। আমি যে সময় ক্লাস সিক্সে পড়ি ওই সময় থেকেই আমি একে ভালোবাসতাম। 7 বছর তার সাথে আমার প্রেম হয়। ভালোবাসার কারণে জীবিত মানুষকে সমস্ত রাতের অন্ধকার গহ্বরে থাকতে হয়েছে। দুজনের জন্য একসাথে মরতে চাইছিলাম, মেয়েটি আমার জন্য বিশ্ব ছিল, কিন্তু শেষে যাই আমি বুঝি যে বলেছিল কোনোদিন আমরা বলবো না। তার হাতে কে ফোটা ফোটা রকে বেড়ায় আমার চিঠি লিখে দিয়েছিল, সমস্ত রাত আমাদের দাঁড়িয়ে থাকো। সে 7 বছর আমার সাথে রিলেশন করে, সে এখন অন্যের ঘরে, সে এখন বড় সুখে আছে। আমার লাইফটা নষ্ট করে দিয়ে গেল মাখন থেকে। আমি চাই আমার ভালোবাসার এই কষ্টের কাহিনী পৃথিবীর সবাইকে শোনাতে চাই।
আমার নাম শ্রাবণী। বন্ধু বলতে মানুষের জীবনে যে সব কিছু আগে ভাবতাম, কিন্তু বর্তমানে এটা কিছুই না। এই বন্ধু জিনিসটা অনেক অনেক বিশ্বাস করা আসলে ঠিক না। মানুষ বলতে এখন মানুষের বিশ্বাস করা ঠিক না। জীবনে একদিন বন্ধুরে বিশ্বাস করে অনেক অনেক ভুল করছে জীবনে। যদি আমার একটু সুযোগ দেওয়া হয় তাহলে আমার এই কথাগুলো সবার সাথে শেয়ার করতে চাই।
আমি সোহাগ বলতেছি, ফোন নাম্বারটি হচ্ছে, আপনারা প্রতি বুধবার দিন যে শোটা করে থাকেন ওই শোটা যদি আপনারা তারপরে বুধবার আবার অত্যন্ত সংক্ষিপ্ত আকারে একটু একটু করে হলো মানে বলে দেন তাহলে আমাদের কাছে খুব ভালো হয়। কারণ আমরা অনেকে আছি যে বিভিন্ন রকম কাজে নিয়ে আমরা ব্যস্ত থাকি, ওই কারণে একটা শো যদি আমাদের মিস হয়ে যায় তারপরে ওই শোটা আমরা একটু হলে শুনতে পারি, মানে আপনার কাছে আমরা একদম রিকোয়েস্ট হয়।
বলছিলাম নমস্কার কিপ্রিয়া ভাই, আমাদের নাম্বারটা হচ্ছে আপনাদের অনুষ্ঠানে আমি যোগাযোগ করতে চাই এবং আমার জীবনে যে কাহিনীটা হয়ে গেছে প্রেমের ভালোবাসা আমি এটা সবার সাথে শেয়ার করতে চাই। প্লিজ কিপ্রিয়া ভাই আমাকে ফোন করুন, আমি জীবনে সব শেষ করে ফেলতে ওরা কিছু বলার নাই। প্লিজ কিপ্রিয়া ভাই আমাকে ফোন দেন।
যখন সময় থমকে দাঁড়ায় যখন সময় থমকে দাঁড়ায় নিরাশার পাখি দুহাত বাড়ায় যখন সময় থমকে দাঁড়ায় নিরাশার পাখি দুহাত বাড়ায় খুঁজে নিলে মনির জনকন কি আর করে তখন স্বপ্ন 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 দেখে স্বপ্ন স্বপ্ন।
ঠিক তাই নচিকেতার গানের মতো আমরাও স্বপ্ন দেখতে চাই এবং সেই স্বপ্নটা হবে কুসংস্কার মুক্ত একটা অত্যন্ত পরিচ্ছন্ন সুন্দর একটা বাংলাদেশ, সুন্দর একটা সমাজ যদি আমরা দিতে পারি, সুন্দর একটা পরিবার যদি আমরা দিতে পারি তাহলে সুন্দর একটি বাংলাদেশ সম্ভব। হ্যালো 8920 অত্যন্ত ছোট্ট একটা জায়গা, অনেক বড় অনেক সুন্দর একটা বাংলাদেশ দেখার ক্ষেত্রে, স্বপ্ন দেখার ক্ষেত্রে, কিন্তু আমরা বিশ্বাস করি এখান থেকেও সম্ভব। আজকে রাতের বেলা যারা দেখলেন, আজকে রাতের বেলা যারা শুনলেন, দেখলেন বলতে আমরা বলবো ফেসবুকের ছবিটি যারা দেখেছেন এবং যারা অনুষ্ঠানটি শুনেছেন তাদের জীবনে যেন কখনো কোনোদিন এরকম একটা শিশুর প্রতি তাদের দ্বারা যেন কখনো কোনো অন্যায় না হয় আমরা সেটাই আশা করব। আপনারা সবাই অনেক ভালো থাকবেন, যারা আজকে অনুষ্ঠানে ছিলেন এবং যারা আজকে অনুষ্ঠানে আসতে চেয়েছেন তাদের প্রতি আমাদের সবসময়ই সুদৃষ্টি রয়েছে, আমরা অবশ্যই আপনাদের সঙ্গে যোগাযোগ করব এবং আপনাদের ভালোবাসা যেন হ্যালো 8920 পক্ষে সবসময় থাকে, সবসময় যেন আপনারা এবিসি রেডিওর পক্ষ থাকেন সে আশাবাদ ব্যক্ত করে শেষ করছি। অনেক ভালো থাকুন, আবারও বলছি এবিসি রেডিওর সঙ্গেই থাকুন, সামনের বুধবার আবারও কথা হবে।
স্বপ্ন 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 দেখে স্বপ্ন 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 দেখে যখন মনে প্রশ্নের ঝড় থেমে যায় যুক্তির খেলাঘর, যখন মনে প্রশ্নের ঝড় থেমে যায় যুক্তির খেলাঘর, তখন বাতাস অন্য কোথাও শোনায় তার উত্তর, যখন আমার ক্লান্ত চরণ, যখন আমার ক্লান্ত চরণ অবিরত বুকে রক্ত ক্ষরণ, বুঝে নিয়ে মন্দির জনগণ কি আর করে কখন, স্বপ্ন 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 দেখে, স্বপ্ন 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 দেখে, যখন সময় থমকে দাঁড়ায় নিরাশার পাখি দুহাত বাড়ায়, যখন সময় থমকে দাঁড়ায় নিরাশার পাখি দুহাত বাড়ায়, খুঁজে নিয়ে মন্দির জঙ্গল কি আর করে তখন, স্বপ্ন 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 দেখে, স্বপ্ন 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 দেখে,
This track was downloaded from FusionBD.com.